গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পথের দাবি শেষ পর্ব। আগের পর্বে কি হয়েছে ছোট্ট করে একটু বলে দিই। অপূর্ব চাকরি সূত্রে রেঙ্গুনে আসে, সেখানে আলাপ হয় ভারতীর সঙ্গে। ইন্সপেক্টর নিমাইবাবুর কাছ থেকে অপূর্ব জানতে পারে বিপ্লবী সব্যসাচীকে ধরতে পুলিশ মরিয়া হয়ে উঠেছে। ভারতীর কথা শুনে অপূর্ব পথের দাবির সভ্য হয়, সব্যসাচীর সঙ্গে অপূর্বর আলাপও হয়। এক রোববার ভারতীর সঙ্গে অপূর্ব মজুরদের লাইনের ঘরে যাবার জন্য উদ্যত হয়। ভারতী সঙ্গে নেয় একটা গাদা পিস্তল। তারপর তাহলে শুরু করা যাক।
বড় রাস্তা ধরে বাজারের পাশ দিয়ে অপূর্ব আর ভারতী প্রায় মাইল খানেক হেঁটে একটা প্রকাণ্ড কারখানার সামনে এসে উপস্থিত হল এবং বন্ধ ফটকের কাটা দরজার ফাঁক দিয়ে গলির ভেতরে প্রবেশ করল। ডান দিকে সারি সারি করোগেট লোহার গুদাম ও তারই ওধারে কারিগর ও মজুরদের বাস করার ভাঙা কাঠ ও ভাঙা টিনের লম্বা লাইনবন্দি বস্তি। এটাই ভারতবর্ষীয় কুলি লাইন। পাঞ্জাবি, মাদ্রাজি, বর্মা, বাঙালি, উড়ে, হিন্দু, মুসলমান, স্ত্রী ও পুরুষে প্রায় হাজার খানেক জীব এই ব্যবস্থাকে আশ্রয় করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জীবনযাত্রা নির্বাহ করে চলেছে। ভারতী বেশ কিছু ঘরে ঢুকে ঢুকে সব খবর নিল। বাচ্চাদের পড়াশুনো, কারুর অসুখ করেছে, তার পথ্য, সবকিছুর ব্যবস্থা সব দেখে নিল। অপূর্ব কোনোদিন এরকম পরিবেশে আসেনি। মাতাল, জুয়ারি লোকজন, তাদের অশ্রাব্য গালি, সব মিলিয়ে তার রাগ, অস্বস্তি দুটোই হতে লাগলো।
এটা তো নরককুণ্ড।
এই নরককুণ্ড তো এরা বানায়নি, এরা শুধু তার প্রায়শ্চিত্ত করছে। মানুষের প্রতি মানুষ কত অত্যাচার করছে চোখ মেলে দেখতে শিখুন। কেবল ছোঁয়াছুঁই বাঁচিয়ে নিজে সাধু হয়ে থেকে ভেবেছেন পুণ্য সঞ্চয় করে একদিন স্বর্গে যাবেন, মনেও করবেন না। ডাক্তারবাবুকে না জানা পর্যন্ত আমিও ঠিক এমনি করেই ভেবে এসেছি, কিন্তু আজ আমি নিশ্চয় জানি এই নরককুণ্ডে যত পাপ জমা হবে তার ভার আপনাকে পর্যন্ত স্বর্গের তোর থেকে টেনে এনে এই নরককুণ্ডেই ডোবাবে। সাধ্য কি আপনার এই দুষ্কৃতির ঋণ শোধ না করে পরিত্রাণ পান? আমরা নিজের গরজেই আসি অপূর্ববাবু, এই উপলব্ধি আমাদের পথের দাবির সবচেয়ে বড় সাধনা।
তবে ঘরে ঘরে ঘুরতে ঘুরতে অপূর্ব টের পেল অভাব, অন্যায়, বঞ্চনা, দারিদ্র মানুষকে কতটা বাস্তবের সামনে দাঁড় করিয়ে দেয়। ভারতীয় ওই দিনহীন মজুরদের এক জায়গায় জড়ো করে বলল,
তোমরা ছাড়া কি এত বড় কারখানা একদিন চলে? তোমরাই তো এর সত্যিকারের মালিক।
ঠিকই তো দিদিমণি, আপনি একদম ঠিক বলেছেন।
অথচ তোমাদের কত কষ্ট একবার ভেবে দেখো দেখি, যখন তখন বিনা দোষে সাহেবরা তোমাদের লাঠি জুতো মেরে বার করে দেয়। এই যে কোটি কোটি টাকা এরা লাভ করছে, সে কাদের দৌলতে? আর তোমরা পাও কতটুকু? একবার সবাই এক হয়ে দাঁড়িয়ে জোর করে বলো তো, এ নির্যাতন আমরা আর সইব না। কেমন তোমাদের গায়ে হাত দিতে সাহস করে দেখি। শুধু একবার, একবার তোমাদের সত্যিকার জোরটুকু তোমরা চেয়ে দেখতে শেখো। আর আমরা, আমরা তোমাদের কাছে আর কিচ্ছু চাই না, তোমাদের সৎ পথে, সত্যিকার পথে দাঁড়ানো চাই। তাতেই তোমরা সমস্ত পাবে। ওদের কাছে তোমাদের বহু বহু টাকা পাও না, সেটাই কড়ায় গণ্ডায় আদায় করে নিতে হবে। এখন আমাকে আরেক জায়গায় যেতে হবে, কিন্তু কালকের কথা যেন কিছুতেই না ভুল হয়। কাল আমরা সবাই এক জায়গায় হব, ফয়ার মাঠে।
এই বলে ভারতী বেরিয়ে গেল, তার পেছন পেছন অপূর্ব। যদিও ফিরতে ফিরতে ওদের কানে এলো,
বড় বড় ভাষণ, আমাদের জন্য কিচ্ছু করবে না, দেবরা সাহেবের কাছে নালিশ করে সব বেরিয়ে যাবে।
অপূর্ব এ কথা শুনে রেগে উঠল। ভারতীকে বলল,
শুনলেন ওরা কি বলা বলি করছিল? আর এদের ভালো করবেন?
এসব তো শুনেই থাকি। আচ্ছা এরা কারা অপূর্ববাবু? এরা তো আমরাই। এই ছোট্ট কথাটুকু যখনই ভুলছেন তখনই আপনার গোল বাজছে। আর ভালো, ভালো করা বলে যদি সংসারে কোনো কথা থাকে, তার যদি কোনো অর্থ থাকে, সে এখানেই।
অপূর্ব আর কিছু বলল না। দুজনে বস্তি থেকে বেরিয়ে আবার ফেরার পথ ধরল। ভারতী হাত বাড়িয়ে অপূর্বর বাঁ হাতটা শক্ত করে ধরে বলল,
একটা কথা বলবো অপূর্ববাবু, মানুষের উপকার করা আমার স্বভাব, এ স্বভাব আমার যাবে না, কিন্তু আপনার মতো আনাড়ির ওপর মোড়লি করতে পাই তো আমি আর সমস্ত কিছু ছেড়ে দিতে পারি।
পরদিন বিকেলে সুমিত্রার নেতৃত্বে ফয়ার মাঠে যে সভা হল তাতে লোকজন বেশি জমল না। অপূর্বকেও সামান্য কিছু বক্তব্য রাখতে হয়েছে। সুমিত্রা নিজের বক্তৃতা ছাড়া এই সভায় উল্লেখযোগ্য কিছুই হল না। তবে পথের দাবির এই প্রথম উদ্যোগের কথা মুখে মুখে চারিদিকের মজুরদের মধ্যে এবং কারখানার কর্তৃপক্ষদের কানেও পৌঁছল। সর্বত্র রাষ্ট্র হয়ে পড়ল যে কে একজন বাঙালি স্ত্রীলোক সমস্ত পৃথিবী ঘুরে অবশেষে বর্মায় এসে উপস্থিত হয়েছেন। তার যেমন রূপ তেমনই শক্তি, তাকে বাধা দেয় কার সাধ্য? কেমন করে তিনি সাহেবদের কান ধরে মজুরদের সর্বপ্রকার সুখ সুবিধা আদায় করবেন এবং তাদের মজুরির হার দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন, নিজের মুখেই সেসব কথা তিনি প্রকাশ্যে বিবৃত করেছেন। আগামী শনিবারে আবার সভা হবে। সুমিত্রার বক্তব্য শোনার জন্য একটা রোজ কামাই করে শনিবার দিন পয়ার মাঠে সব মজুররা হাজির হবে সিদ্ধান্ত নিল। অপূর্ব অফিসে বসেছিল। আজ অফিসে এসে সুমিত্রা চিঠির মধ্যে বহুবিধ প্রশংসার সঙ্গে আগামী সভার জন্য পুনরায় বক্তার নিমন্ত্রণ পেয়ে সে উত্তেজনায় চঞ্চল হয়ে উঠল। রামদাসকে অপূর্ব সবকিছু খুলে বলল। ভারতী, সুমিত্রা, ডাক্তারবাবু, নবতারা, এমনকি সেই মাতালটার কথা পর্যন্ত উল্লেখ করল। পথের দাবির কর্ম ও লক্ষ্য সম্পর্কেও জানাল, এমনকি সুমিত্রার চিঠিটাও দেখাল। রামদাস বলল,
এত কথা আমাকে আগে বলেননি কেন?
বললে কি আপনি যোগ দিতেন?
এ কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমাকে তো আপনি যোগ দিতে ডাকেননি।
তার কণ্ঠস্বরে একটা অভিমানের সুর অত্যন্ত স্পষ্ট।
তার কারণ আছে রামদাসবাবু, আপনি তো জানেন এসব কাজের কত বড় দায়িত্ব, কত বড় শঙ্কা। আপনি গৃহস্থ, আপনার মেয়ে আছে, স্ত্রী আছেন, তাই আপনাকে এই ঝড়ের মধ্যে আমি ডাকতে চাইনি।
গৃহস্থের কি দেশের সেবার অধিকার নেই? জন্মভূমি কি শুধু আপনাদের আমাদের নয়? বিজিত পরাধীন দেশের সেবা করার নামই তো বিপদ অপূর্ববাবু। আমাদের হিন্দুর ঘরে বিবাহটা ধর্ম, মাতৃভূমির সেবা তার চেয়েও বড় ধর্ম। এক ধর্ম আর এক ধর্মাচরণে বাধা দেবে যদি আমি একটা দিনও মনে করতাম বাবুজি, আমি কখনো বিবাহ করতাম না।
তার মুখের দিকে তাকিয়ে অপূর্ব আর প্রতিবাদ করল না, চুপ করে রইল। রামদাস আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সাহেব প্রবেশ করতে দুজনেই চমকে উঠে দাঁড়াল। সাহেব অপূর্বকে জানালেন অপূর্ব টেবিলের ওপর একটা চিঠি রাখা আছে, কালই তার জবাব দেওয়া প্রয়োজন। সাহেব চলে যাওয়ার পর অপূর্ব দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখল চারটে বেজে গেছে। ফয়ার মাঠে আজ তিল ধারণের জায়গা নেই। অপূর্ব রামদাসকে সঙ্গে নিয়ে মাঠে পৌঁছল। মাচার উপর একখানা বেঞ্চ তখনও খালি ছিল। চোখের ইঙ্গিতে নির্দেশ করে সুমিত্রা সেখানে তাঁদের অভ্যর্থনা করলেন। মাচার সামনে দাঁড়িয়ে এক পাঞ্জাবি অত্যন্ত ভয়ঙ্কর বক্তৃতা দিচ্ছিল। হঠাৎ কি যেন একটা ভয়ানক বিঘ্ন ঘটল। মাঠের কোন এক প্রান্ত থেকে অগণিত চাপা কণ্ঠে সত্রাস কলরব উঠল এবং পরক্ষণেই দেখা গেল বহু লোক ঠেলাঠেলি করে পালাবার চেষ্টা করছে। আর তাদের ভিড়কে পিষে মারিয়ে প্রকাণ্ড বড় বড় ঘোড়ায় চড়ে 20-25 জন গোড়া পুলিশ কর্মচারী দ্রুত বেগে এগিয়ে আসছে। তাদের এক হাতে লাগাম এবং অন্য হাতে চাবুক, কোমরবন্ধে পিস্তল ঝুলছে, তাদের কাঁধের লোহার জাল ছকছক করছে এবং রাঙা মুখ রাগে ও অস্তমান সূর্য কিরণে একেবারে সিঁদুরের মতো লাল হয়ে উঠেছে। যে ব্যক্তি বক্তৃতা দিচ্ছিল সে যেন কখন অদৃশ্য হয়ে গেছে। গোরা সর্দার মঞ্চের ধারে ঘেঁষে এসে কর্কশ কণ্ঠে বলল, সুমিত্রার শরীর খারাপ, তার উপসী মুখে পাণ্ডু ছায়া পড়ল, কিন্তু সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল,
কেন?
It's an order.
কার হুকুম?
Order of the British Empire.
কিসের জন্য?
You cannot provoke the workers to go on a strike.
বৃথা খেপিয়ে দিয়ে তামাশা দেখবার আমাদের সময় নেই। ইউরোপ প্রভৃতি দেশের মতো এদের দলবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেওয়াই এই মিটিং এর উদ্দেশ্য।
You wish to go against the establishment? Well, that is absolutely illegal. It could disrupt peace.
নিশ্চয় পারে বই কি? যে দেশে গভর্নমেন্ট মানে ইংরেজ ব্যবসায়ী এবং সমস্ত দেশের রক্ত শোষণের জন্যই যে দেশে এই বিরাট যন্ত্র খাড়া করা।
Look here, lady. If you say that a second time, I shall be forced to arrest you.
সাহেব, আমি অসুস্থ এবং অতিশয় দুর্বল, না হলে শুধু দ্বিতীয়বার কেন, এ কথা 100 বার চিৎকার করে এই লোকগুলিকে শুনিয়ে দিতাম, কিন্তু আজ আমার শক্তি নেই।
All right, I am warning you. I am allowing you 10 more minutes. Please tell the workers to leave this meeting peacefully.
কিছুদিন থেকে প্রায় উপোসেই সুমিত্রার দিন কাটছিল। সকলের নিষেধ সত্ত্বেও সে আজ সামান্য একটু জ্বর নিয়ে সভায় উপস্থিত হয়েছিল, কিন্তু এখন শ্রান্তি ও অবসাদ তাকে যেন আচ্ছন্ন করে ধরল। চৌকির পিঠে মাথা হেলান দিয়ে সে অস্ফুটে অপূর্বকে ডেকে বলল,
অপূর্ববাবু, 10 মিনিট মাত্র সময় আছে, হয়তো তাও নেই, চিৎকার করে সকলকে জানিয়ে দিন, সংঘবদ্ধ না হলে এদের আর উপায় নেই। কারখানার মালিকেরা আজ আমাদের যে অপমান করলে, মানুষ হলে এরা যেন তার শোধ নেয়।
বলতে বলতে তার দুর্বল কণ্ঠ ভেঙে পড়ল, কিন্তু সভানেত্রীর এই আদেশ শুনে অপূর্ব সমস্ত মুখ ফ্যাকাশে হয়ে উঠল। বিয়োভল চোখে সুমিত্রার দিকে তাকিয়ে বলল,
উত্তেজিত করা কি বেআইনি হবে না?
পিস্তলের জোরে সভা ভেঙে দেওয়াই কি আইনসঙ্গত? বৃথা রক্তপাত আমি চাই না, কিন্তু এই কথাটা আপনি সবাইকে বলে দিন যে আজকের অপমান শ্রমিকেরা যেন কিছুতেই না ভোলে।
অপূর্ব বলবার জন্য উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। অবস্থা সামাল দিতে রামদাস তলওয়ারকর উঠে দাঁড়ালো, সুমিত্রাকে লক্ষ্য করে বলল,
আমি বাবুজির বন্ধু, আপনি আদেশ দিলে ওর বক্তব্য আমি চেঁচিয়ে সকলকে শুনিয়ে দিই।
ভারতী মুখ ফিরিয়ে তাকালো, সুমিত্রার বিস্মিত তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে রইল এবং এই দুই নারীর চোখের সামনে লজ্জিত বাক্যহীন অপূর্ব স্তব্ধ নত মুখে জড় বস্তুর মতো বসে পড়ল।
ভাই সব, আমার অনেক কথা বলবার ছিল, কিন্তু এরা গায়ের জোরে আমাদের মুখ বন্ধ করেছে। এই ডাল কুত্তাদের যারা আমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, তারা তোমাদেরই কারখানার মালিকেরা। তারা কিছুতেই চায় না যে কেউ তোমাদের দুঃখ দুর্দশার কথা তোমাদের জানায়। তোমরা তাদের কল চালাবার বোঝা বইবার জানোয়ার, অথচ তোমরাও যে তাদেরই মতো মানুষ, এই সত্যিটাই এরা তোমাদের কাছ থেকে গোপন রাখতে চায়। তোমরা ঘুম থেকে জেগে ওঠো, এ যে কেবল ধনীর বিরুদ্ধে দরিদ্রের আত্মরক্ষার লড়াই, এতে দেশ নেই, জাত নেই, ধর্ম নেই, মতবাদ নেই, হিন্দু নেই, মুসলমান নেই, জৈন শিখ কোনো কিছুই নেই, আছে শুধু মালিক আর তার অশেষ প্রবঞ্চিত অভুক্ত শ্রমিক। তোমাদের গায়ের জোরকে তারা ভয় করে, তোমাদের শিক্ষার শক্তিকে তারা অত্যন্ত সংশয়ের চোখে দেখে।
Stop! You cannot say that.
তোমাদের কাছে আমার অনুরোধ, আমাদের তোমরা অবিশ্বাস করো না। আজ হয়তো না বুঝতেও পারো, কিন্তু নিশ্চয়ই জেনো এই পথের দাবির চেয়ে বড় বন্ধু এ দেশে তোমাদের আর কেউ নেই। আমি বহুদিন তোমাদের মধ্যে কাজ করে এসেছি, আমাদের তোমরা চেনো না, কিন্তু আমি তোমাদের চিনি, যাদের তোমরা মনিব বলে জানো। একদিন আমি তাদেরই একজন ছিলাম, তারা কিছুতেই তোমাদের মানুষ হতে দেবে না। তোমরা অসাধু, তোমরা উশৃঙ্খল, তাদের মুখ থেকে এই সব অপবাদী তোমরা চিরদিন শুনে এসেছো। তাদের অসত্যকে আজ তোমাদের নির্ভয়ে প্রতিবাদ করতেই হবে। বিনা শ্রমে সংসারে কিছুই উৎপন্ন হয় না, তাই শ্রমিকও ঠিক তোমাদেরই মতো মালিক, ঠিক তোমাদের মতোই সকল বস্তু, সকল কারখানার অধিকারী।
You have no right to disrupt peace in the area.
থামো রামদাস, থামো। এই নিঃসহায় নির্বান্ধ বিদেশে যে তোমার স্ত্রী আছে, তোমার ছোট্ট একটা মেয়ে আছে।
রামদাস শুনল না, চিৎকার করে বলে উঠল,
এরা অন্যায়কারী, এরা ভীরু। সত্যকে এরা কোনো মতেই তোমাদের সামনে শোনাতে দিতে চায় না, কিন্তু এরা জানে না সত্যকে গলা টিপে মারা যাবে না।
রামদাসের কথা শেষ হল না, নিমেষে পাঁচ ছয় জন ঘোড়া থেকে লাফিয়ে পড়ে রামদাসের দুহাত ধরে তাকে সবলে টেনে নিচে নামাল। এরপর ঘোড়া ছুটল, চাবুক চলল এবং অপমানিত অভিভূত শ্রমিকের দল ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে কে যে কার ঘাড়ে পড়ল এবং কে যে কার পায়ে গড়াতে লাগল তার ঠিকানা রইল না। মিনিট দশেক পরে গাড়ি এল। সুমিত্রা নিঃশব্দে ভারতীর হাত ধরে ধীরে ধীরে গাড়িতে বসল। তাকে বসিয়ে রেখে ভারতী ফিরে এসে অপূর্বকে বলল,
চলুন।
কোথায়?
আমার বাড়িতে।
আমি আজ যা করলাম তারপরে আপনারা তো জানেন আমি সমিতির অযোগ্য, ওখানে আর তো আমার ঠাঁই হতে পারে না, পথের দাবিতে আর আমার স্থান নেই।
ভারতী হঠাৎ যেন অপূর্বর হাত ধরতে গেল, কিন্তু সামলে নিয়ে বলল,
পথের দাবিতে স্থান নাও থাকতে পারে, কিন্তু আরেকটা দাবি থেকে আপনাকে স্থানচ্যুত করতে পারে সংসারে এমন তো কিছুই নেই অপূর্ববাবু।
সুমিত্রা গাড়ির ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে ডেকে বললেন,
তোমাদের আসতে কি দেরি হবে ভারতী?
ভারতী হাত নেড়ে গাড়োয়ানকে যেতে ইঙ্গিত করে দিয়ে বলল,
আপনি যান, এটুকু আমরা হেঁটেই যাব।
সুমিত্রার গাড়ি চলে গেল, দুজনে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে অপূর্ব হঠাৎ বলে উঠল,
তলোয়ারকারের স্ত্রীর কাছে আমি কি করে যাব? তাকে গিয়ে কি বলবো, কি তার উপায় করব? ইস, রামদাসকে এখানে সঙ্গে করে আনার দুর্বুদ্ধি আমার কেন হল? আমার দোষ কি? বারবার সাবধান করে দিলেও কেউ যদি গলায় দড়ি দিয়ে ঝোলে তাকে বাঁচাবো আমি কি করে? আমি কি বলেছিলাম যাতা বক্তৃতা দিতে? স্ত্রী আছে, মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে, হুঁশ নেই যার সে মরবে না তো কে মরবে? খাটুক, আবার দুবছর জেল খাটুক।
আপনি কি তার স্ত্রীর কাছে এখন যাবেন না?
যেতে হবে বই কি, কিন্তু সাহেবকেই বা কাল কি জবাব দেব? তোমাকে কিন্তু বলে রাখছি ভারতী, সাহেব একটা কথা বললেই আমি চাকরি ছেড়ে দেব, বাড়ি চলে যাব। এদেশে মানুষ থাকে?
তার উদ্ধারের চেষ্টাও করবেন না?
কি করব কিছুই বুঝতে পারছি না। চলুন না একজন ভালো ব্যারিস্টারের কাছে যাই, আমার প্রায় 1000 টাকা আছে, এতে হবে না? আমার ঘড়ি টড়িগুলো বিক্রি করলেও হয়তো আরো 500-600 টাকা হবে, চলুন না যাই।
তার আগে ওর স্ত্রীর কাছে যেতে হবে।
হ্যাঁ, আপনি চলুন আমার সাথে। জানেন, আজ আমি নিজেকে চিনতে পেরেছি, নিজের ব্যাপারে একটা বড় সত্যি আজ আমি উপলব্ধি করেছি। মা ছাড়া এ সংসারে আমার কোনো দাম নেই, মা ছাড়া বাকি জগতের কাছে আমি একেবারেই অচল। চিরকাল মার দুঃখে দুঃখেই কাটল, কেবল ভয় হয় তা আর যেন না বাড়ে ভারতী। তাই আমি ভীতু, তাই আমি সকলের অশ্রদ্ধার পাত্র।
ভারতী কোনো উত্তর দিল না, শুধু নিজের হাতখানা ধীরে ধীরে অপূর্বর হাতের মধ্যে ধরা দিয়ে হাঁটতে লাগল। দুজনে যখন বাড়িতে এসে পৌঁছল তখন রাত হয়ে গেছে, নিচের ঘর খোলা ছিল। ভেতরে পা দিয়েই ভারতী দেখল ওদিকের খোলা জানলার ধারে ইজি চেয়ারে কে একজন শুয়ে আছে।
ডাক্তারবাবু, কখন এলেন আপনি? সুমিত্রা দিদির সঙ্গে দেখা হয়েছে?
না। ভয়ানক কাণ্ড হয়ে গেছে ডাক্তারবাবু, আমাদের অ্যাকাউন্টেন্ট রামদাস তলোয়ারকারকে পুলিশে ধরে নিয়ে গেছে।
ওর বাড়ি ইনসিনে, সেখানে স্ত্রী আছে, মেয়ে আছে, তারা এখনো কিছুই জানেন না।
অত দূরে এই অন্ধকার রাতে কি ভয়ানক বিপদই ঘটল ডাক্তারবাবু।
ভারতী, আমি বড় শ্রান্ত, আমাকে একটু চা তৈরি করে খাওয়াতে পারো ভাই?
পারি, কিন্তু আমাদের যে এখনই বেরোতে হবে ডাক্তারবাবু, ইনসিনে যেতে হবে, তলোয়ারকার বাবুর বাড়ি।
তার কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন নেই কিরকম ডাক্তারবাবু? তার বিপন্ন পরিবারের ব্যবস্থা করা, অন্তত একটা খোঁজ খবর নেওয়া তো প্রয়োজন বলেই মনে হয়।
সে নিতে হবে, কিন্তু এখন কিছু করা যাবে না। তার চেয়ে বরঞ্চ আপনি বসুন এবং ভারতী চা তৈরি করে আনুক। কিন্তু আপনার বুঝি চা চলে না, তাহলে হোটেলের বামুন ঠাকুর কিছু খাবার তৈরি করে দিয়ে যাক, খেয়ে দিয়ে বিশ্রাম করুন।
ভারতী, এই রাতে কষ্ট করা থেকে তুমি হয়তো বেঁচে গেলে, কিন্তু আমার দায়িত্ব ঢের বেশি, যত রাতই হোক আমাকে সেখানে যেতেই হবে।
ডাক্তারবাবু একখণ্ড মোমবাতি জ্বালিয়ে পকেট থেকে কয়েকখানা চিঠি বের করে জবাব লিখতে বসলেন। মিনিট দশেক অপেক্ষা করে অপূর্ব বিরক্ত ও উৎকণ্ঠিত হয়ে উঠল।
চিঠিগুলো কি অত্যন্ত জরুরি?
হ্যাঁ,
ওদিকের একটা ব্যবস্থা হওয়া তো কম জরুরি নয়। আপনি কি তার বাড়িতে কাউকে পাঠাবেন না?
এত রাতে? কাল সকালের আগে বোধহয় আর লোক পাওয়া যাবে না।
তাহলে তার জন্য আর আপনি চিন্তিত হবেন না, সকালে আমি নিজেই যেতে পারবো। ভারতীকে নিষেধ না করলে আমরা আজই যেতে পারতাম, এবং আমার মনে হয় সেইটাই সবচেয়ে ভালো হতো।
আবশ্যক ছিল না।
আবশ্যকতার ধারণা এক্ষেত্রে আপনার এবং আমার এক নয়, সে আমার বন্ধু।
ভারতী চায়ের সরঞ্জাম নিয়ে নিচে এল। ডাক্তারের চিঠি লেখা এবং চা খাওয়া দুটো কাজই একসঙ্গে চলতে লাগল। কিছুক্ষণ পরে তিনি বললেন,
ভারতী, আমাকে দুটো ট্রেনে আবার রওনা হতে হবে।
আপনার কি একদিনও অবসর নেবার সময় নেই?
আমার শুধু একটি দিনের অবসর আছে ভাই ভারতী, সে কিন্তু আজও আসেনি।
অপূর্বর মনের মধ্যে শুধু একটা কথাই তোলপাড় করছিল, সে তারই সূত্র ধরে বলল,
সমিতির সভ্য না হয়েও রামদাস যে শাস্তি ভোগ করতে চলেছে তা অসাধারণ।
শাস্তি নাও হতে পারে,
না হলে সে তার ভাগ্য, কিন্তু যদি হয় সমস্ত অপরাধ আমার, আমিই তাকে এনেছিলাম। দেশের জন্য যে ব্যক্তি দুবছর জেল খেটেছে, অসংখ্য বেতের দাগ যার পিঠ থেকে আজও মোছেনি, এই বিদেশের স্ত্রী সন্তান শুধু যার মুখ চেয়ে আছে, তার এত বড় সাহস অসামান্য, এর কোনো তুলনা নেই।
তাতে আর সন্দেহ কি অপূর্ববাবু, পরাধীনতার আগুন যার বুকের মধ্যে অবিরাম জ্বলছে, তার তো এছাড়া উপায় নেই। সাহেবের দোকানের বড় চাকরি বা ইনসিনের বাড়ির স্ত্রী সন্তান পরিবার কিছুই তাকে ঠেকাতে পারে না, এই তার একটি মাত্র পথ।
আপনি তার মহত্ব অনুভব করতে না পারেন, কিন্তু সাহেবের দোকানের চাকরি তালোয়ার করার মতো মানুষকে ছোট করে দিতে পারে না। আমাকে আপনি যত ইচ্ছে ব্যঙ্গ করুন, কিন্তু রামদাস কোনো অংশেই আপনার ছোট নয়, এ আপনি নিশ্চিত জানবেন।
আমি নিশ্চিতই জানি, তাকে তো আমি ছোট করিনি অপূর্ববাবু।
করেছেন, তাকে এবং আমাকে আপনি পরিহাস করেছেন, কিন্তু আমি জানি জন্মভূমি তার প্রাণের চেয়েও প্রিয়। সে নির্ভীক, সে বীর, আপনার মতো সে লুকিয়ে বেড়ায় না, আপনার মতো পুলিশের ভয়ে ছদ্মবেশে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে না, আপনি তো ভীরু।
প্রচণ্ড বিস্ময়ে ভারতী অবাক হয়ে গিয়েছিল, কিন্তু আর সে সহ্য করতে পারল না।
আপনি কাকে কি বলছেন অপূর্ববাবু, হঠাৎ পাগল হয়ে গেলেন নাকি?
না, পাগল হইনি। উনি যেই হন, রামদাস তালোয়ারকারের পদধূলির যোগ্য উনি নন, এ আমি মুক্ত কণ্ঠে বলবো। তার তেজ, তার বাগ্মিতা, তার নির্ভীকতাকে ইনি মনে মনে ঈর্ষা করেন, তাই তোমাকে যেতে দিলেন না, তাই আমাকেও কৌশলে বাধা দিলেন।
আপনাকে আমি অপমান করতে পারবো না, কিন্তু এখান থেকে আপনি চলে যান অপূর্ববাবু। আপনাকে আমরা ভুল বুঝেছিলাম, ভয়ে যার হিতাহিত জ্ঞান থাকে না সে উন্মাদের এখানে ঠাঁই নেই। আপনার কথাই সত্য, পথের দাবিতে আপনার স্থান হবে না, এরপরে আর কোনো ছলে কোনো দিন আমার বাড়িতে ঢোকবার চেষ্টা করবেন না।
অপূর্ব উঠে দাঁড়াতেই ডাক্তার তার হাত ধরে ফেললেন,
আর একটু বসুন অপূর্ববাবু, এই অন্ধকারে একলা যাবেন না, আমি স্টেশনে যাবার পথে আপনাকে পৌঁছে দিয়ে যাব।
অপূর্ব আবার মাথা নিচু করে বসে পড়ল।
আজ আপনার যাওয়া হবে না ডাক্তারবাবু, আপনি বড় ক্লান্ত, তাছাড়া সুমিত্রা দিদি অসুস্থ, আপনি চলে গেলে পথের দাবি একলা চালাই কি করে বলুন তো, আমিও তাহলে যেখানে খুশি চলে যাব।
হাতের চিঠিগুলো ডাক্তার ভারতীর হাতে দিয়ে হেসে বললেন,
এই নাও, একটা তোমার, একটা সুমিত্রার, অন্যটা তোমাদের পথের দাবির, আমার উপদেশ বলো আদেশ বলো সবই এর মধ্যে পাবে।
কবে ফিরবেন বলে যান।
জানি না ভারতী।
না, তা হবে না, সত্যি করে বলুন কবে ফিরবেন।
এত তাগাদা কেন বলো তো?
কি জানি, এবার যেন ভয় করছে, মনে হচ্ছে যেন সবকিছু ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে।
তার মাথার উপর হাত রেখে ডাক্তার রহস্য ভরে বললেন,
হবে না গো, হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই মানুষটির সঙ্গে এমন মিছিমিছি ঝগড়া করলে কিন্তু সত্যি কাঁদতে হবে তা বলে রাখছি। অপূর্ববাবু রাগ করেন বটে, কিন্তু ভালো যাকে ভাসেন তাকে ভালোবাসতেও জানেন। মানুষের মধ্যে যে হৃদয় বস্তুটি আছে, সে আমাদের সংসর্গে এখনো শুকিয়ে কাঠ হয়ে যায়নি, ফুটন্ত পদ্মটির মতো ঠিক তাজা আছে।
এমন সময় দরজার কাছে এসে একখানা ঘোড়ার গাড়ি থামল, এবং কিছুক্ষণের মধ্যেই দুজন লোক ভেতরে প্রবেশ করল। একজনের পরিধানে আগা কোড়া সাহেবী পোশাক, আর একজন রামদাস তলওয়ারকার। রামদাস এগিয়ে এসে ডাক্তারকে প্রণাম করল।
আগে থাক থাক,
সাহেবী পোশাক পরা লোকটির নাম কৃষ্ণা আইয়ার। ডাক্তার তাকে বললেন,
এসো আইয়ার, এসো। এত দেরি?
জামিনের জন্যই এত দেরি হলো, কেস বোধহয় গভর্নমেন্ট চালাবে না।
তার মানে গভর্নমেন্টকে তুমি আজও চেননি কৃষ্ণা আইয়ার?
মাঠ থেকে থানা পর্যন্ত আপনাকে সবসময় সঙ্গে দেখেছিলাম, কিন্তু হঠাৎ কখন যে গা ঢাকা দিলেন সেটাই জানতে পারিনি।
অন্তর্ধানের গভীর কারণ ঘটেছিল রামদাস বাবু।
আমি কিন্তু সেদিন রেলওয়ে স্টেশনে আপনাকে চিনতে পেরেছিলাম।
জানি, কিন্তু সোজা বাড়িতে না গিয়ে এত রাতে এখানে কেন?
আপনাকে প্রণাম করতে। পুনার সেন্ট্রাল জেলে আমি যাওয়ার পরই আপনি চলে গেলেন, তখন সুযোগ পাইনি। নীলকান্ত যোশীর কি হলো জানেন? সে তো আপনার সঙ্গেই ছিল।
ব্যারাকের পাঁচিল টপকাতে পারল না বলে সিঙ্গাপুরে তার ফাঁসি হল।
অপূর্বর কাছে এই সবই অচিন্তনীয়, অদ্ভুত দুঃস্বপ্নের মতো মনে হল। সে আর থাকতে না পেরে হঠাৎ জিজ্ঞাসা করল,
ডাক্তারবাবু, আপনারও কি তাহলে ফাঁসি হতো?
একবার এই সিঙ্গাপুরেই আমাকে বছর তিনেক আটকে থাকতে হয়েছিল, কর্তৃপক্ষরা আমাকে চেনেন, তাই সোজা রাস্তাটা এড়িয়ে ব্যাংককের পথে পাহাড় ডিঙিয়ে টেভয়ে এসে পৌঁছলাম। জোর কপাল, হঠাৎ বনের মধ্যে একটা হাতির বাচ্চাও ভগবান পাইয়ে দিলেন। সেটা সঙ্গে থাকায় ভারী সুবিধে হয়ে গেল। শেষে হাতির বাচ্চা বিক্রি করে দিশি জাহাজে নারকেল চালানের সঙ্গে নিজেকে চালান দিয়ে মাস তিনেকের মধ্যে একেবারে আরাকানে এসে পাড়ি জমালাম। ঘাসা থাকা গিয়েছিল রামদাসবাবু, হঠাৎ থানার মধ্যে আজ এক পরম বন্ধুর সঙ্গে মুখোমুখি দেখা সাক্ষাৎ। বি এ চেলিয়া তাঁর নাম। আমাকে খুঁজতে খুঁজতে একেবারে সিঙ্গাপুর থেকে বর্মা মুলুকে এসে উপস্থিত হয়েছেন। তবে ভিড়ের মধ্যে তেমন নজর দিতে পারেননি, নইলে পৈতৃক গলাটা আজই কাটা পড়ত। ও কি অপূর্ববাবু, কি হলো আপনার?
অপূর্ব দাঁতে ঠোঁট চেপে নিজেকে সামলাবার চেষ্টা করছিল। ডাক্তারের কথা শেষ না হতেই সে দু হাতে মুখ ঢেকে ঘর থেকে বেরিয়ে গেল। অপূর্বর এভাবে চলে যাওয়াটা সবাইকেই অবাক করল। ব্যারিস্টার কৃষ্ণা আইয়ার জিজ্ঞাসা করলেন,
ইনি কে ডাক্তার? অত্যন্ত সেন্টিমেন্টাল।
ইনি মিস্টার হালদার, অপূর্ব হালদার। এক অফিসে আমরা কাজ করি, আমার সুপিরিয়র অফিসার, কিন্তু আমার একান্ত অন্তরঙ্গ, আমার পরম বন্ধু। সেন্টিমেন্টাল তা বলতে পারেন, আমাদের মন্ত্রে দীক্ষা যদিও তার বেশি দিনের নয়, কিন্তু বন্ধুর অভাবিত মুক্তিতে সামান্য বিচলিত হওয়া আমাদের পক্ষেও মারাত্মক অপরাধ নয়। সংসারে চলে বেড়াবার স্থান অপূর্ববাবুর যথেষ্টই আছে, এবং আশা করি এ ঘরেও স্থান তার কোনোদিন সংকীর্ণ হবে না।
না তলওয়ারকার, নিশ্চয়ই হবে না।
এই বলে তিনি উপস্থিত সকলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে অবশেষে ভারতীকেই যেন বিশেষ করে লক্ষ্য করে হঠাৎ গম্ভীর হয়ে বললেন,
কিন্তু এই বন্ধুত্ব জিনিসটা সংসারে কতই না ক্ষণভঙ্গুর ভারতী। একদিন যার সম্বন্ধে মনে করাও যায় না, আর একদিন কতটুকু ছোট্ট কারণেই না তার সঙ্গে চির বিচ্ছেদ হয়ে যায়, সেটাও দুনিয়ায় অস্বাভাবিক নয় তলওয়ারকার। তার জন্য প্রস্তুত থাকা ভালো। মানুষ বড় দুর্বল কৃষ্ণা আইয়ার, বড় দুর্বল। তখন এই সেন্টিমেন্টের দরকার হয় তার ধাক্কা সামলাতে।
ভারতীর মুখ ম্লান হয়ে উঠল। ডাক্তার সামনের ঘড়ির দিকে তাকিয়ে বললেন,
আমার তো ক্রমশ যাবার সময় হয়ে এলো ভারতী। রামদাস, তুমিও আর দেরি করো না, বাড়ি পৌঁছতে প্রায় ভোর হয়ে যাবে।
ভাড়া গাড়ি বাইরে অপেক্ষা করছিল। কৃষ্ণা আইয়ার এবং রামদাস গাড়িতে বেরিয়ে গেলেন। সব্যসাচী ভারতীকে বললেন,
ভারতী, তোমার কি মনে হয় অপূর্ব বাড়ি চলে গেছে?
না, সম্ভবত আশেপাশে কোথাও আছেন, একটু খুঁজে দেখলেই পাওয়া যাবে। আপনার সঙ্গে আরেকবার দেখা না করে তিনি কখনো যাবেন না।
আমার হাতে যে 10-15 মিনিটের বেশি সময় নেই।
আশা করি এর মধ্যেই তিনি এসে পড়বেন।
ভারতী যেন নিজেকে ভরসা দিল। নানা দিক দিয়ে নানা কারণে আজ অপূর্ব বহু অপরাধ জমা করেছে। সময় থাকতে অপূর্বকে তার জন্য ক্ষমা না চাওয়াতে পারলে ভারতী বাঁচে কি করে? কিন্তু সে কই? ভারতী ডাক্তারকে জিজ্ঞেস করল,
যাবার আগে সুমিত্রা দিদিকে একবার দেখা দিয়ে যাবেন না? তিনি কিন্তু সত্যি অসুস্থ।
আমি তো বলিনি তিনি অসুস্থ নন, কিন্তু ডাক্তার না দেখালেই বা সারবে কি করে বলো?
কিন্তু তাই যদি হয় তো আপনার চেয়ে বড় ডাক্তারই বা পৃথিবীতে আছে কে?
তাহলেই হয়েছে, দীর্ঘ অনভ্যাসে ও বিদ্যে তো মন থেকে ধুয়ে মুছে গেছে। তাছাড়া বসে বসে কারো চিকিৎসা করি সে সময়ই বা কই?
সময় কই, সময় কই, কেউ মরে গেলেও সময় হবে না, এমনই দেশের কাজ। দেখুন ডাক্তারবাবু, বিদ্যে মুছে যাবার নয়, মুছে যদি সত্যিই কিছু গিয়ে থাকে সমস্ত সে দয়া মায়া।
ডাক্তারের হাসি মুখ কেবল মুহূর্তের জন্য গম্ভীর হয়েই আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি ভারতী সেই এক মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারল। সুমিত্রা কে, ডাক্তারের সঙ্গে তার কি সম্বন্ধ এবং কবে কি করে সে যে এই দলভুক্ত হয়ে পড়ল ভারতী তার কিছুই জানে না। শুধু মেয়ে মানুষ বলেই সে সুমিত্রার মনোভাব উপলব্ধি করেছিল। সুমিত্রা গাম্ভীর্যে ও গভীরতায় এই দলের মধ্যে থেকেও যেন অনেক দূরে বাস করে, এমনকি তার অসুস্থতা নিয়েও গায়ে পড়ে আলোচনা করতেও কারো সাহস হত না। কিন্তু একদিন সেই দুর্লঙ্ঘ কঠোরতা ভেদ করে তার অত্যন্ত গোপন দুর্বলতা যেদিন অপূর্ব ও ভারতীর সামনে প্রকাশ হয়ে পড়েছিল, যেদিন একজনের বিদায়ের সময় সুমিত্রা নিজেকে সম্বরণ করতে পারেনি, সেদিন থেকে সে যেন সবার থেকে আরও দূরে সরে গেছে। ভারতী মনে মনে ভাবল, এ কথা সুমিত্রার কানে গেলে কি হবে। ডাক্তার আরাম কেদারায় ভালো করে হেলান দিয়ে শুয়ে আরামের নিঃশ্বাস ফেলে বললেন,
আমার ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে।
ডাক্তার চোখ বুঝলেন। ভারতী বলল,
ঘুমই যদি সত্যি পেয়ে থাকে ওপরে গিয়ে শুয়ে পড়ুন না।
তোমার নিজের উপায় হবে কি? অপূর্বর পথ চেয়ে সারা রাত বসে কাটাবে তাই তো?
আমার বই গেছে, পাশের ছোট্ট ঘরে বিছানা করে এক্ষুনি গিয়ে শুয়ে পড়ব।
রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমোনো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। তার চেয়ে খুঁজে আনোগে, আমি কাউকে কিছু বলবো না।
ভারতীর মুখ লজ্জিত হয়ে উঠল, কিন্তু সে লজ্জা ধরা পড়ল না, কারণ ডাক্তার চোখ বুঝেছিলেন। ভারতী প্রসঙ্গ বদলাবার জন্য প্রশ্ন করল,
আচ্ছা ডাক্তারবাবু, সবাই যে বলে আপনার দেহের মধ্যে রাগ নেই, এ কি কখনো সত্যি হতে পারে?
সত্যি? না না, কখনো না। লোকে মিথ্যে করে আমার বিরুদ্ধে গুজব রটায়, তারা আমাকে দেখতে পারে না।
কিংবা অত্যন্ত বেশি ভালোবাসে বলেই হয়তো গুজব রটায়। তারা আরো বলে আপনার মান অভিমান নেই, দয়া মায়া নেই, বুকের ভেতরটা আগা গোড়া একেবারে পাথর দিয়ে তৈরি, আর সেই পাথরের স্তূপের মধ্যে আছে শুধু একটি বস্তু, জননী জন্মভূমি। তার আগে নেই, অন্ত নেই, ক্ষয় নেই, ব্যয় নেই।
কিন্তু ঘুমে যে আর তাকাতে পারছি না ভারতী, কিছু একটা করো। কিন্তু তার আগে সে লোকটা গেল কোথায় একবার খোঁজ করবে না?
আপনি কিন্তু কারোর কাছে কিছু বলতে পারবেন না।
ভারতী চলে গেল। মিনিট দশ পনেরো পরে ফিরে এসে বলল,
অপূর্ববাবু চলে গেছেন।
ডাক্তার বিস্ময়ে উঠে বসে বললেন,
এই অন্ধকারে একা?
তাই তো দেখছি।
আশ্চর্য।
আপনার বিছানা করা আছে, শুতে চলুন, আমি মেঝেতে একটা কম্বল টম্বল কিছু পেতে নেব, চলুন।
ওপরের ঘরে গিয়ে ডাক্তার শুয়ে পড়লেন। ভারতী মশারি টাঙিয়ে সযত্নে চারিদিক গুঁজে দিল এবং তারই কাছে নিচে মেঝের উপর নিজের বিছানা পাতল। শুয়ে পড়ে ভারতী হঠাৎ প্রশ্ন করল,
আচ্ছা কে আপনাকে সব্যসাচী নাম দিল ডাক্তারবাবু? এ তো আপনার আসল নাম নয়।
আসল যাই হোক, নকল নামটি দিয়েছিলেন আমাদের পাঠশালার পণ্ডিত মশাই। তাঁর মস্ত উঁচু একটা আম গাছ ছিল, কেবল আমি ঢিল মেরে আম পাড়তে পারতাম। একবার ছাদ থেকে লাফাতে গিয়ে ডান হাতটা আমার মচকে গেল। ডাক্তার এসে ব্যান্ডেজ বেঁধে গলার সঙ্গে ঝুলিয়ে দিলেন। সবাই আহা আহা করতে লাগলো, শুধু পণ্ডিত মশাই খুশি হয়ে বললেন, যাক আম কটা আমার ঢিলের ঘা থেকে বাঁচল, পাকলে দুটো একটা হয়তো মুখেও দিতে পারবো।
বড্ড দুষ্টু ছিলেন তো?
হ্যাঁ, দুর্নাম একটু ছিল বটে। যাই হোক, পরের দিন থেকেই আবার তেমনি আম পাড়ায় লেগে গেলাম, কিন্তু পণ্ডিত মশাই কি করে খবর পেয়ে সেদিন হাতে নাতে একেবারে ধরে ফেললেন। খানিক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললেন, ঘাট হয়েছে বাবা সব্যসাচী, আমের আশা আর করি নে, ডানটা ভেঙেছে বাঁ হাত চলছে, বাঁটা ভাঙলে বোধহয় পা দুটো চলবে, থাক বাবা আর কষ্ট করো না, যে কটা কাঁচা আম বাকি আছে লোক দিয়ে পাড়িয়ে দিচ্ছি। সেই থেকে আমার আসল নামটা লোকে যেন ভুলেই গেল।
আচ্ছা, সকলে যে বলে দেশ আর আপনি, আপনি আর দেশ, এই দুই আপনাতে একেবারে এক হয়ে গেছে, এ কি করে হল?
সেও এক ছেলেবেলার ঘটনা ভারতী। আমাদের গ্রামের প্রান্তে বৈষ্ণবদের একটা মঠ ছিল। একদিন রাতে সেখানে ডাকাত পড়ল। আমার জ্যাঠতুতো একজন বড় ভাই ছিলেন, তিনি অত্যন্ত সাহসী এবং পরোপকারী।
যাবার জন্য তিনি ছটফট করতে লাগলেন, কিন্তু গেলে নিশ্চিত মৃত্যু জেনে সবাই তাকে ধরে রেখে দিল। নিজেকে কোনো মতে ছাড়াতে না পেরে তিনি সেইখান থেকে শুধু নিষ্ফল আস্ফালন এবং ডাকাতদের গালাগালি দিতে লাগলেন, কিন্তু কোনো ফলই তাতে হল না। তারা ওই একটিমাত্র বন্দুকের জোরে 200-300 লোকের সামনে মহন্ত বাবাজিকে খুঁটিতে বেঁধে তিল তিল করে পুড়িয়ে মারল। ভারতী, আমি তখন ছেলে মানুষ ছিলাম, কিন্তু আজও তার কাকুতি মিনতি, আজও তার মরণ চিৎকার যেন মাঝে মাঝে কানে শুনতে পাই। সে কি ভয়ানক বুক ফাটা আর্তনাদ!
তারপর
লুটপাট করে চলে যাবার সময় সর্দার বড়দাদার উদ্দেশ্যে পিতৃ উচ্চারণ করে শপথ করে গেল যে আজ তারা শ্রান্ত, কিন্তু মাসখানেক পরে ফিরে এসে এর শোধ দেবে। বর্দা জেলার সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে কান্নাকাটি করে একটা বন্দুক চাইলেন, কিন্তু পুলিশ বললেন না। বছর দুই আগে একজন অত্যন্ত অত্যাচারী পুলিশ সাব ইন্সপেক্টরের কান মলে দেবার অপরাধে তার 2 মাস জেল হয়েছিল, এবং এই অপরাধেই সাহেব ম্যাজিস্ট্রেট বললেন কোনো মতেই না। দাদা বললেন, সাহেব আমরা কি তবে মারা যাব? সাহেব হেসে বললেন, এত যার ভয় সে যেন ঘর বাড়ি বেচে অন্য জেলায় চলে যায়।
দিল না, এত বড় সর্বনাশ আসন্ন জেনেও দিল না।
এবং কেবল তাই নয়, বর্দা ব্যাকুল হয়ে যখন তীর ধনুক ও বর্ষা তৈরি করালেন, পুলিশের লোক খবর পেয়ে সেগুলো পর্যন্ত কেড়ে নিয়ে গেল।
তারপর কি হলো?
তারপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। সেই মাসের মধ্যেই সর্দার তার প্রতিজ্ঞা পালন করল। এবারে বোধ করি আরো একটা বেশি বন্দুক ছিল। বাড়ির আর সকলেই পালালেন, শুধু বর্দাকে কেউ নড়াতে পারল না, কাজেই ডাকাতের গুলিতে প্রাণ দিলেন। বর্দা আমাকে বড় ভালোবাসতেন, আমাকে কাঁদতে দেখে একটিবার মাত্র চোখ মেলে তাকালেন, তারপর আস্তে আস্তে বললেন, ছি কাঁদিস না। কিন্তু রাজত্ব করার লোভে যারা সমস্ত দেশটার মধ্যে মানুষ বলতে আর একটাও প্রাণী রাখেনি, তাদের তুই জীবনে কখনো ক্ষমা করিস নে। এই কটা কথা, এর বেশি আর একটা কথাও তিনি বলেননি। ঘৃণায় একটা আহ পর্যন্ত তার মুখ দিয়ে বেরোল না। এই অভিশপ্ত পরাধীন দেশ চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। শুধু আমি জানি ভারতী কত মস্ত বড় প্রাণ সেদিন অকালে চলে গেল। বেদনায় সমস্ত বুকের ভেতরটা ভারতীর আলোড়িত হয়ে উঠল। সে বলল,
দাদা।
দাদা বলে কি তুমি আমাকে ডাকছ?
হ্যাঁ, তোমাকে। আচ্ছা, ইংরেজদের সঙ্গে কি তোমার কখনো সন্ধি হতে পারে না?
না, আমার চেয়ে বড় শত্রু তাদের আর নেই।
কারোর শত্রুতা, কারোর অকল্যাণ তুমি কামনা করতে পারো, হে আমি ভাবতে পারি না দাদা।
ভারতী, এই কথা তোমার মুখেই সাজে, এবং এর জন্য আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী হও। এই কথাটা আমার তুমি চিরদিন মনে রেখো ভারতী। আমার দেশ গেছে বলেই আমি এদের শত্রু নই। সমস্ত মনুষ্যত্বের এত বড় পরম শত্রু জগতে আর নেই। স্বার্থের দায়ে ধীরে ধীরে মানুষকে অমানুষ করে তোলাই এদের মজ্জাগত সংস্কার। এই এদের ব্যবসা, এই এদের মূলধন। যদি পারো দেশের মানুষকে শুধু এই সত্যটাই শিখিয়ে দিও। নিচের ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজল। সামনের খোলা জানলার বাইরে রাত শেষের অন্ধকার গাঢ়তর হয়ে এল। সেদিকে অপলক চোখে তাকিয়ে ভারতী স্তব্ধ স্থির হয়ে বসে কত কি যে ভাবতে লাগল। কিন্তু একটা সম্পূর্ণ জাতির বিরুদ্ধে এত বড় অভিযোগ সত্য বলে বিশ্বাস করতে কিছুতেই তার প্রবৃত্তি হল না। পরদিন সন্ধেবেলা যখন ভারতী রান্নার কাজে ব্যস্ত, এমন সময় দলের একজন এসে তার হাতে একখানা চিঠি দিল। সুমিত্রার লেখা, এক্ষুনি দেখা করতে হবে। সুমিত্রার আদেশ লঙ্ঘন করার যো কারণ নেই। ভারতী নিচে নেমে এল, দেখল দরজায় দাঁড়িয়ে তাদের অত্যন্ত সুপরিচিত ভাড়াটে ঘোড়ার গাড়ি, সঙ্গে হীরা আসেনি। কিন্তু গাড়ি কেন? সুমিত্রার বাড়িতে যেতে তো মিনিট তিনেকের বেশি সময় লাগে না।
ব্যাপার কি হীরা সিং, সুমিত্রা কোথায়?
এই হীরা সিং লোকটি তাদের পথের দাবি সভ্য না হলেও অতিশয় বিশ্বাসী। জাতিতে পাঞ্জাবি শিখ, আগে হংকংয়ে পুলিশে চাকরি করত, এখন রেঙ্গুনে টেলিগ্রাফ অফিসে পিয়নের কাজ করে। সে চুপি চুপি বলল,
মাইল চার পাঁচ দূরে অত্যন্ত গোপন এবং অত্যন্ত জরুরি একটি সভা বসেছে, তোমাকে যেতে হবে।
ভারতী আর কোনো প্রশ্ন না করে সন্ধ্যের অন্ধকারে গাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে যাত্রা শুরু করল এবং হীরা সিং সরকারি পিয়নের পোশাকে সরকারি দুচাকার গাড়িতে অন্য পথে প্রস্থান করল। গাড়ি যে অত্যন্ত ঘুর পথে চলেছে তা ভেতরে থেকে ভারতী বুঝল এবং কিছুক্ষণেই শহর ছেড়ে অন্য রাস্তা ধরল। রাত দশটার কাছাকাছি গাড়ি একটা বাগানে প্রবেশ করে থামল। হীরা সিং আগেই পৌঁছে গেছিল, সে গাড়ির দরজা খুলে দিল। মাথার উপরে বড় বড় গাছ মিলিয়ে অন্ধকার এমনই দুর্ভেদ্য করেছে যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। নিচে দীর্ঘ ও অত্যন্ত ঘন ঘাসের মধ্যে পায়ে হেঁটে ভারতী আর হীরা সিং একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িতে এতটুকু আলো নেই, মানুষ নেই, মানুষের চিহ্ন পর্যন্ত লুপ্ত হয়েছে, দরজা জানলা চুরি চুরি করে নিয়ে গেছে। সামনের ঘরে ঢুকতেই বাদুর ও চামচিকের ভয়ানক গন্ধে ভারতীর দম আটকে এল। কোনো মতে মস্ত হল ঘরের এক কোণে কাঠের সিঁড়ি দিয়ে উঠে এল ভারতী। সামনের বারান্দা পেরিয়ে আর একটা ঘরে ঢুকল। ঘরের মধ্যে চাটাই পাতা, একধারে গোটা দুই মোমবাতি জ্বলছে এবং তারই পাশে সভানেত্রীর আসনে বসে সুমিত্রা, অন্যদিকে ডাক্তার বসেছিলেন। তিনি সস্নেহ কণ্ঠে ডেকে বললেন,
এসো ভারতী, আমার কাছে এসে বসো।
অজানা শঙ্কায় ভারতীর বুকের মধ্যে গুড়গুড় করে উঠল, মুখ দিয়ে কথা বেরোল না। তাড়াতাড়ি সে কাছে গিয়ে ডাক্তারের বুক ঘেঁষে বসে পড়ল। ভারতীর কাঁধের উপর বাঁ হাতখানি রেখে ডাক্তার যেন নিঃশব্দে তাকে ভরসা দিলেন। হীরা সিং ঘরে ঢুকল না, দরজার কাছে দাঁড়িয়ে রইল। ভারতী দেখল যারা বসে আছে পাঁচ ছয় জনকে সে একেবারেই চেনে না। পরিচিতের মধ্যে ডাক্তার ও সুমিত্রা ছাড়া রামদাস তলওয়ারকর ও কৃষ্ণা আইয়ার রয়েছেন। একজন ভীষণাকৃতি লোককে সবার আগেই চোখে পড়ে। পরনে তার গেরুয়া রঙের আলখাল্লা এবং মাথায় সুবৃহৎ পাগড়ি, মুখখানা বড় হাঁড়ির মতো গোলাকার এবং দেহ গন্ডারের মতো স্থূল, মাংসল এবং কর্কশ। ভাটার মতো চোখের ওপর ভ্রুর চিহ্ন মাত্র নেই, রং তামার মতো। মিনিট দুই সমস্ত ঘরটা একেবারে স্তব্ধ হয়ে রইল। তখন সুমিত্রা ডেকে বললেন,
তোমার মনের ভাব আমি জানি, তাই তোমাকে ডেকে এনে দুঃখ দেবার আমার ইচ্ছাই ছিল না, কিন্তু ডাক্তার কিছুতেই তা হতে দিলেন না। অপূর্ববাবু কি করেছেন জানো?
ভারতীর গলা শুকিয়ে গেল, মুখ বিবর্ণ হয়ে উঠল, সে শুধু চুপ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
বোথা কোম্পানি রামদাসকে আজ ডিসমিস করেছে। অপূর্বরও সেই দশা হতো, শুধু পুলিশের কাছে আমাদের সমস্ত কথা অকপটে ব্যক্ত করি, তার চাকরিটা বেঁচেছে। মাইনে তো কম নয়, বোধহয় ৫০০।
হ্যাঁ,
শুধু এই নয়, পথের দাবি যে বিদ্রোহীর দল এবং আমরা যে লুকিয়ে পিস্তল রাখি সে সংবাদও তিনি গোপন করেননি। এর শাস্তি কি ভারতী?
সেই ভীষণাকৃতি লোকটা গর্জন করে উঠল,
ডেথ!
সব্যসাচী যে ডাক্তার এখবর তারা জানে, হোটেলের ঘরের মধ্যেই তাকে ধরা যেতে পারে। অপূর্ববাবু একথা জানাতেও ভুলেননি, এমনকি আমি যে আগে পলিটিক্যাল অপরাধে বছর দুই জেল খেটেছি তাও জানিয়েছেন।
ভারতী, ডাক্তার ধরা পড়লে তার ফল কি জানো? ফাঁসি। তা যদি না হয় কালাপানি নিশ্চিত। ভদ্রমহোদয়গণ, এই অপরাধের কি শাস্তি আপনারা অনুমোদন করেন? ভারতী, তোমার কিছু বলবার আছে?
ভারতী কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে জানালো তার কিছু বলবার নেই। সেই ভয়ঙ্কর লোকটা আবার বলল,
এক্সিকিউশনের ভার আমি নিলাম।
কৃষ্ণা আইয়ার দরজার দিকে তাকিয়ে হীরা সিংকে লক্ষ্য করে বললেন,
বাগানের উত্তর কোণে একটা শুকনো জায়গা আছে, একটু বেশি মাটি চাপা দিয়ে কিছু শুকনো ডালপালা ফেলে দেওয়া চাই। দেখো, যেন গন্ধ না বেরোয়।
বাবুজিকে তার শাস্তি শুনিয়ে দেওয়া হোক।
সমবেত জুরির সাহায্যে অপূর্বর অপরাধের বিচার মিনিট পাঁচেকের মধ্যেই সমাধা হয়ে গেল। বিচারকের রায় যেমন সংক্ষিপ্ত তেমনই স্পষ্ট। ভারতী সমস্তই শুনল হতবুদ্ধির মতো। সুমিত্রার ইঙ্গিতে একজন উঠে বাইরে গেল এবং মিনিট দুই পরে যে দৃশ্য ভারতীর চোখে পড়ল তা অতি বড় দুঃস্বপ্নেরও অতীত। সেই লোকটা অপূর্বকে নিয়ে ঘরে ঢুকল। তার দুহাত পিঠের দিকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা এবং কোমর থেকে মস্ত ভারী একখণ্ড পাথর ঝুলছে। ভারতী এখানে আসার আগেই অপূর্বর এজাহার নেওয়া শেষ হয়ে গিয়েছিল। সে কিছুই অস্বীকার করেনি। অফিসের বড় সাহেব ও পুলিশের বড় সাহেব এই দুই সাহেবে মিলে তার কাছ থেকে সমস্ত তথ্যই জেনে নিয়েছে, কিন্তু কিসের জন্য যে দলের এবং দেশের এত বড় শত্রুতা করল তা সে এখনো জানে না। আজ বেলা ১২টার মধ্যেই রামদাস সুমিত্রাকে সব কথা জানায়। অফিস ছুটির পরে অপূর্বকে এখানে তুলে আনা হয়।
অপূর্ববাবু, আমরা আপনাকে ডেথ সেন্টেন্স দিলাম, আপনার আর কিছু বলার আছে?
না।
ডাক্তার এতক্ষণ কোনো কথাই প্রায় বলেননি, এবার পেছনে তাকিয়ে বললেন,
হীরা, তোমার পিস্তলটা কই?
হীরা সিং ইঙ্গিতে সুমিত্রাকে দেখাল। ডাক্তার হাত বাড়িয়ে বললেন,
পিস্তলটা দেখি সুমিত্রা।
সুমিত্রা বেল্ট খুলে ডাক্তারের হাতে দিলেন। ডাক্তার জিজ্ঞাসা করলেন,
আর কারো কাছে পিস্তল কিংবা রিভলভার আছে?
আর কারো কাছে ছিল না তা সকলেই জানে। তখন সুমিত্রার পিস্তল নিজের পকেটের মধ্যে রেখে ডাক্তার একটুখানি হেসে বললেন,
সুমিত্রা, তুমি বললে ডেথ সেন্টেন্স আমরা দিলাম, কিন্তু ভারতী তো দেয়নি।
সুমিত্রা এক মুহূর্ত ভারতীর মুখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন,
ভারতী দিতে পারে না।
পারা উচিত নয়, তাই না ভারতী?
ভারতী কথা বলল না। এই কঠিনতম প্রশ্নের উত্তরে সে শুধু উপুর হয়ে পড়ে ডাক্তারের কোলের মধ্যে মুখ লুকল। ডাক্তার তার মাথার উপর একটা হাত রেখে বললেন,
অপূর্ববাবু যা করে ফেলেছেন সে তো আর বদলাবে না, তার ফলাফল আমাদের নিতেই হবে। শাস্তি দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমি বলি তাতে কাজ নেই। তার চেয়ে ভারতী এর ভার নিন। এই দুর্বল মানুষটিকে একটু মজবুত করে গড়ে তুলুন, কি বলো সুমিত্রা?
না,
না,
এসব মেনে নেওয়া যায় না, বিশ্বাসঘাতককে কিছুতেই ছেড়ে দেওয়া যায় না।
সেই কুদর্শন লোকটাই সবচেয়ে বেশি আস্ফালন করল।
আমরা সকলে একমত, এত বড় অন্যায় প্রশ্রয় দিলে আমাদের সমস্ত ভেঙে চুরে ছত্রভঙ্গ হয়ে যাবে।
যদি যায় তো উপায় কি?
আমরা কোনো মতেই কিচ্ছু মানব না।
আপনার একার কথায় কিছুই হতে পারবে না।
সুমিত্রা, বিদ্রোহে প্রশ্রয় দিও না। তোমরা তো জানো আমার একার মত তোমাদের ১০০ জনের চেয়েও বেশি কঠিন।
এবার সেই ভয়ঙ্কর লোকটাকে সম্বোধন করে ডাক্তার বললেন,
ব্রজেন্দ্র, তোমার ঔদ্ধত্যের জন্য বাটাভিয়াতে একবার আমাকে তুমি শাস্তি দিতে বাধ্য করেছিলে, দ্বিতীয়বার বাধ্য করো না। ভয় নেই ভারতী, অপূর্বকে আমি অভয় দিলাম, ওর কিচ্ছু হবে না।
কিন্তু ওরা তো অভয় দিলেন না।
সহজে দেবেও না, কিন্তু এ কথা ওরা বোঝে যে আমি যাকে অভয় দিই তাকে স্পর্শ করা যায় না। ভালো খেতে পাই না ভারতী, আজপেটা খেয়েই প্রায় দিন কাটে, তবু ওরা জানে এই কটা সরু আঙুলের চাপে আজও ব্রজেন্দ্রের অত বড় বাঘের থাবা গুঁড়ো হয়ে যাবে, কি বলো ব্রজেন্দ্র?
ব্রজেন্দ্রর মুখ কালো হয়ে গেল।
কিন্তু অপূর্ব যেন আর এখানে না থাকে, ও দেশে যান। অপূর্ব ট্রেটার নয়, স্বদেশকে ও সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু অধিকাংশ থাক, স্বজাতি নিন্দা করব না। আসলে ও বড় দুর্বল, ওকে মজবুত করবার ভার তোমাকে দিলাম ঠিকই, কিন্তু আমার ভরসা নেই ভারতী। বাড়ি ফিরে গিয়ে ওর আজকের কথা তোমার কথা কোনোটা ভুলতেই বেশি সময় লাগবে না। তবে আপাতত আমরা সভানেত্রীকে অনুরোধ করতে পারি আজকের মতো সভা ভঙ্গ করা হোক।
এই বলে তিনি সুমিত্রার দিকে তাকালেন। সুমিত্রা সব্যসাচীকে বলল,
অধিকাংশের মত যেখানে ব্যক্তিবিশেষের গায়ের জোরে পরাভূত হয়
তাকে আর যাই বলুক সভা বলে না, কিন্তু এই নাটক অভিনয় করাই যদি আপনার উদ্দেশ্য ছিল তাহলে সেটা আগে জানালেই পারতেন।
এরকম যে হতে পারে আমার কোনো ধারণা ছিল না।
বন্ধুত্ব জিনিসটা যে এমনই ক্ষণভঙ্গুর সে ধারণাই কি তোমার ছিল তলওয়ারকার? অথচ এমন সত্য জগতে দুর্লভ।
বর্মার অ্যাক্টিভিটি আমাদের উঠল, এখন পালাতে হবে।
হ্যাঁ হবে, কিন্তু সময় মতো স্থান ত্যাগ করা এবং অ্যাক্টিভিটি ত্যাগ করা এক বস্তু নয় আইয়ার। দীর্ঘকাল কোথাও নিশ্চিন্ত হয়ে বসতে যদি না পাই তার জন্য নালিশ করা আমাদের সাজে না।
এই বলে তিনি ভারতীকে ইঙ্গিত করে উঠে দাঁড়িয়ে বললেন,
হীরা সিং, অপূর্ববাবুর বাঁথর খুলে দাও, চলো ভারতী, তোমাদের একটু নিরাপদে পৌঁছে দিয়ে আসি।
হীরা সিং আদেশ পালন করতে এগোলে সুমিত্রা কঠিন কণ্ঠে বললেন,
অভিনয়ের শেষ অঙ্কে আনন্দে হাততালি দিতে ইচ্ছে করে, কিন্তু একটুখানি যে বাদ রইল। যুগল মিলন আমাদের সম্মুখে হয়ে গেলে অভিনয় আর কোথাও খুঁত থাকত না, কি বলো ভারতী?
ভারতী লজ্জায় মরে গেল। ডাক্তার বললেন,
এতে লজ্জা পাবার কিছুই নেই ভারতী, বরঞ্চ আমি কামনা করি অভিনয় সমাপ্ত করবার মালিক যিনি তিনি যেন একদিন কোথাও এর খুঁত না রাখেন।
পকেট থেকে সুমিত্রার পিস্তলটা বের করে তার কাছে রেখে দিয়ে বললেন,
আমি এদের পৌঁছে দিতে চললাম, কিন্তু ভয় নেই, আমার কাছে আর একটা গাদা পিস্তল রইল।
ব্রজেন্দ্রের দিকে কটাক্ষে তাকিয়ে হেসে বললেন,
তোমরা তো সবাই তামাশা করে বলতে অন্ধকারে আমি পেঁচার মতো দেখতে পাই, আজ যেন কেউ সে কথা ভুলো না।
হাসির দড়িটাকে নিজের হাতে গলায় না পড়লেই হতো না?
সামান্য একটা দড়িকে ভয় করলে চলবে কেন সুমিত্রা?
সমস্ত তো ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু আবার কখন দেখা হবে?
প্রয়োজন হলেই হবে।
এই বলে তিনি অপূর্ব ভারতীকে সঙ্গে করে সাবধানে নিচে নেমে গেলেন। যে গাড়ি ভারতীকে এনেছিল সেই গাড়িতেই তিনজনে যাত্রা করলেন। অনেকক্ষণ চুপ করে থেকে এইবার ভারতী কথা বলল,
দাদা আমরা কোথায় যাচ্ছি?
অপূর্ব বাবুর বাসায়।
মাইল দুই নিঃশব্দে চলার পরে গাড়ি থামল। ডাক্তার নামতে উদ্যত হলে ভারতী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল,
এখানে কেন?
এইবার ফিরি, ওরা অপেক্ষা করে আছেন, একটা বোঝাপড়া হওয়া তো চাই।
বোঝাপড়া? কিন্তু তোমাকে যে আমার বড় দরকার দাদা।
সে আমি জানি। অপূর্ববাবু, আপনি কি পরশুর জাহাজে বাড়ি যেতে পারবেন না?
পারব।
দাদা আমাকে এখনই বাড়ি যেতে হবে।
না, তোমার কাগজপত্র, তোমার পথের দাবির খাতা, তোমার পিস্তল টোটা সমস্তই এতক্ষণে নবতারা সরিয়ে নিয়ে গেছে। ভোর নাগাদ খানা তল্লাশি হবে, তবে ভয়ানক কিছু আর পুলিশ সাহেবের হাতে পড়বে না। কাল আন্দাজ 9:10 বাড়ি ফিরে রাঁধা বাড়া খাওয়া দাওয়া সেরে বোধ করি একটুখানি ঘুম দেবারও সময় পাবে তুমি ভারতী। রাত 2-3 নাগাদ আমার সাথে দেখা হবে।
তোমার চোখে কিছুই এড়ায় না, তুমি সবার ভালো মন্দই চিন্তা করো। সংসারে আমার নিজের কেউ নেই, তোমার পথের দাবি থেকে আমাকে বিদায় দিও না দাদা।
ভগবানের কাছ থেকে বিদায় দেবার অধিকার কারো নেই, কিন্তু এর ধারা তোমাকে বদলে নিতে হবে।
তুমি বদলে দিও।
ডাক্তারের প্রশ্নের উত্তর দিলেন না, হঠাৎ ব্যস্ত হয়ে বললেন,
ভারতী আর সময় নেই আমার, আমি চললাম।
এই বলে অন্ধকার পথে সব্যসাচী মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। গাড়ি আবার চলতে শুরু করল, তবে অপূর্ব বা ভারতী কেউ কোনো কথা বলল না। গাড়ি এসে অপূর্বর দরজায় থামল। উপরে উঠে দরজা ধাক্কা দিতে তেওয়ারি দরজা খুলল। প্রথমেই দেখতে পেল ভারতীকে। কাল অপূর্ব বাড়ি ফিরেছিল প্রায় ভোরবেলায়, আজ ফিরল রাত শেষ করে, সঙ্গে আছে ভারতী। তাই বুঝতে তেওয়ারির বাকি কিছুই রইল না। রাগের সর্বাঙ্গ জ্বলতে লাগল এবং একটা কথাও না বলে সে দ্রুত বেগে নিজের বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এই মেয়েটিকে তেওয়ারি ভালোবাসত, কিন্তু কিছুদিন থেকে যা সব চলছে তাতে অপূর্ব সম্বন্ধে নানা প্রকার অসম্ভব দুশ্চিন্তা তেওয়ারির মনে উঠছিল, এমনকি জাতিনাশ পর্যন্ত। অপূর্ব শোবার ঘরে ঢুকল। ভারতী বলল,
আপনি শুয়ে পড়ুন।
অপূর্ব শান্ত বালকের মতো নিঃশব্দে এসে চোখ বুজে শুয়ে পড়ল। অপূর্ব হঠাৎ জিজ্ঞাসা করল,
তুমি কোথায় শোবে?
আমি? আমার জন্য চিন্তা করতে হবে না, আপনি ঘুমুন, আমি ওই চেয়ারে শুয়ে পড়ব।
অপূর্ব হাত বাড়িয়ে ওর হাতটা ধরে ফেলে বলল,
না ওখানে নয়, তুমি আমার কাছে বসো। এই দেখো, এরা আমার হাত ভেঙে দিয়েছে, কেন তুমি আমাকে এদের মধ্যে টেনে আনলে?
তার কথার শেষ দিকটা হঠাৎ কান্নায় রুদ্ধ হয়ে গেল। ভারতী মশারির একটা দিক তুলে দিয়ে তার কাছে বসল, পরীক্ষা করে দেখল বহুক্ষণ ধরে শক্ত বাঁধনের ফলে হাতের জায়গায় জায়গায় কালশিরা পড়ে ফুলে আছে।
কিছু ভয় নেই, তোয়ালে ভিজে আমি ভালো করে জড়িয়ে দিচ্ছি, দু একদিনই সমস্ত ভালো হয়ে যাবে।
এই বলে সে উঠে গিয়ে স্নানের ঘর থেকে একটা গামছা ভিজিয়ে আনল এবং হাতটা বেঁধে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল,
একটু ঘুমোবার চেষ্টা করুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
এই বলে সে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল।
কাল জাহাজ থাকলে আমি কালই চলে যেতাম, গুরুজনের কথা না শুনলেই এসব ঘটে, মা আমাকে বারবার নিষেধ করেছিলেন।
মা বুঝি আপনাকে আসতে দিতে চাননি?
না, 100 বার মানা করেছিলেন কিন্তু আমি শুনিনি। তার ফল হলো এই যে কতগুলো ভয়ানক লোকের একেবারে চিরকালের জন্য বিষ দৃষ্টিতে পড়ে রইল, সে যা হবার হবে, দুগ্গা দুগ্গা বলে পরশু একবার জাহাজে উঠতে পারলে হয়।
অপূর্ব ফিরে যেতে পারলে বাঁচে, কিন্তু ভারতীর কথা তার একবারও মনে হল না।
এ বাড়িতে পা দিয়েই তোমার বাবার সঙ্গে ঝগড়া হল, কোর্টে জরিমানা পর্যন্ত হয়ে গেল, যা জন্মে কখনো আমার হয়নি। এর থেকে আমার চৈতন্য হওয়া উচিত ছিল কিন্তু হল না, তেওয়ারি আমাকে বারবার সাবধান করেছিল, বাবু ওরা এক জাত আমরা এক জাত, এসব করবেন না, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে কে খণ্ডাবে বলো? চাকরি সেই গেল, 500 টাকা মাইনে এ বয়সে কটা লোকে পায়? তাছাড়া এ হাত আমি লোকের সামনে বের করব কি করে?
ততদিনে হাতের দাগ ভালো হয়ে যাবে।
এর চেয়ে বেশি আর কিছু সে বলতে পারল না। অপূর্বর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল বটে, কিন্তু সে হাত আর চলতে চাইল না এবং এই অত্যন্ত সাধারণ তুচ্ছ লোকটাকে সে মনে মনে ভালোবেসেছে সেটা মনে করে নিজের কাছেই যেন সে লজ্জায় মরে গেল। এ কথা দলের অনেকেই জেনেছে যে আজ অপূর্বর প্রাণ বাঁচাতে গিয়ে তাদের কাছে অপরাধী এবং সুমিত্রার চোখে সে ছোট হয়ে গেছে।
দাগ সহজে যাবে না, কেউ জিজ্ঞাসা করলে যে কি জবাব দেব আমি জানি না, সবাই ভাববে আমি কাজ করতে না পেরে পালিয়ে ফিরে এলাম, আমার কলেজের ছেলেরা আমাকে ছিছি করবে, আমি উত্তর দিতে পারবো না।
যা হোক কিছু একটা বানিয়ে বলে দেবেন, আচ্ছা আপনি ঘুমুন।
এই বলে ভারতী উঠে দাঁড়াল।
আর একটু মাথায় হাত বুলিয়ে দাও না ভারতী।
না, আমি বড় ক্লান্ত।
ও তবে থাক থাক, রাতও আর নেই।
ভারতী পাশের ঘরে এসে দেখল আলোটা তখনও মিটমিট করে জ্বলছে এবং তেওয়ারি তেমনই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। কাছেই ভাঙা গোছের একখানা ডেক চেয়ার পড়েছিল, ভারতী সেখানে বসল। অপূর্ব সঙ্গে একই ঘরের মধ্যে রাত কাটাতে আজ তার অত্যন্ত ঘৃণা বোধ হল। এর আগে এই ঘরের মধ্যেই সে অনেকবার কঠিন ধাক্কা খেয়েছে, কিন্তু আজকের সঙ্গে তার তুলনাই চলে না। অপূর্ব তার পরম বন্ধু তলওয়ারকারের প্রতি, দলের প্রতি এবং বিশেষ করে ওই ডাক্তার লোকটির প্রতি যে কি অপরিসীম অপরাধ করেছে সে কথাই তার মনে নেই। সেখানে বড় চাকরি ও হাতের দাগটাই তার সমস্ত স্থান জুড়ে বসেছে। হঠাৎ ভারতীর চোখে পড়ল সামনে খোলা জানলার ফাঁক দিয়ে ভোরের আলো দেখা দিয়েছে। সে মুহূর্তে উঠে নিঃশব্দে দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে বাইরে এল। পরদিন বিকেলবেলা ভারতীর খাটের উপর বসে আছেন সব্যসাচী। ইতস্তত বিক্ষিপ্ত জিনিসপত্র, বিশেষ করে মেঝের উপর ছড়ানো রাশি রাশি বই দেখলেই বোঝা যায় এ ঘরে পুলিশ তদন্ত হয়ে গেছে। ভারতী সেসব গোজগাজ করছিল। গতরাতের সব ঘটনা ডাক্তারকে জানিয়ে ভারতী বলল,
অপূর্ববাবু যে মস্ত লোক এ ভুল আমি একদিনও করিনি, কিন্তু তিনি যে এত সামান্য এত তুচ্ছ এ ধারণাও আমার ছিল না।
সব্যসাচী একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। ভারতীর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন,
কিন্তু আমি জানতাম লোকটা এত তুচ্ছ না হলে কি এত বড় ভালোবাসা তোমার এত তুচ্ছ কারণেই যায়। যাক বাঁচা গেল, কাকে কি ভেবে মিথ্যে দুঃখ পাচ্ছিলে বলো তো।
ঘন্টা দুদিনের মধ্যে যে সব ভুলে গিয়ে শুধু হাতের দাগ আর 500 টাকার চাকরি মনে রাখল, তার চেয়ে অধম ক্ষুদ্র ব্যক্তি আর কেউ হতে পারে না। তুমি বলেছিলে আমার মোহ, ভালো, তাই যদি হয় তুমি আশীর্বাদ করো এ মোহ আমার চিরদিনের মতো কেটে যাক, আমি সমস্ত দেহ মন দিয়ে তোমার দেশের কাজে লেগে যাই।
তোমার মুখের ভাষাটা যে মোহ কাটার মতোই তাতে আমার সন্দেহ নেই, কিন্তু মুশকিল এই যে কণ্ঠস্বরে তার আভাসটুকু পর্যন্ত নেই। সে যাই হোক ভারতী, তোমাকে দিয়ে আমার দেশের কাজ কিন্তু এক তিলও হবে না, তার চেয়ে তোমার অপূর্ব বাবুই ঢের ভালো। দেনা পাওনার চুলচেরা বিচার করতে করতে বোঝাপড়া একদিন তোমাদের হয়ে যেতেও পারে, বরঞ্চ তাই করোগে।
তার মানে দেশকে আমি ভালোবাসতে পারবো না?
দেশ মানে কি ভারতী? খানিকটা মস্ত বড় মাটি, নদ নদী আর পাহাড়। একটি মাত্র অপূর্বকে নিয়েই জীবনে ধিক্কার জন্মে গেল, বৈরাগী হতে চাও, আর সেখানে কেবল শত সহস্র অপূর্বই নয়, তার দাদারাও বিচরণ করেন। আরে পরাধীন দেশের সবচেয়ে বড় অভিসম্পাতি তো হল কৃতজ্ঞতা। যাদের সেবা করবে তারাই তোমাকে সন্দেহের চোখে দেখবে, প্রাণ যাদের বাঁচাবে তারাই তোমাকে বিক্রি করে দিতে চাইবে। দেশকে ভালোবাসার এই আমাদের পুরস্কার ভারতী, এত বড় ভয়ানক পরীক্ষা তুমি কিসের জন্য দিতে যাবে বোন? বরঞ্চ আশীর্বাদ করি অপূর্বকে নিয়ে তুমি সুখী হও। আমি নিশ্চয়ই জানি তার সব দ্বিধা সব সংস্কার ছাপিয়ে তোমার মূল্য একদিন তার চোখে পড়বেই পড়বে। শুধু তোমার কাছে কাজ আদায়ের আমার একটা দিন আছে, যেদিন ছুটি নেবার আমার তলব এসে পৌঁছবে। একটা কথা বলবো ভারতী?
বলো দাদা।
অপূর্বকে তুমি অবিচার করেছ, এত বড় মারাত্মক কাণ্ড এর ভেতরে আছে সে বেচারা বোধ করি কল্পনাও করেনি। এত ছোট এত হীন সে কখনো নয়। চাকরি করতে বিদেশে এসেছে, বাড়িতে মা আছে, ভাই আছে, দেশে বন্ধু বান্ধব আছে, সাংসারিক উন্নতির জন্য 10 জনের একজন হবে এই তো তার আশা। আরো 10 জন বাঙালির ছেলের মতো সত্যি সত্যি সে স্বদেশের কল্যাণ প্রার্থনা করে। তাই তুমি বললে যখন পথের দাবির সভ্য হও, দেশের কাজ করো, সে রাজি হয়ে গেল। তোমার কথা শুনলে যে তার কখনো মন্দ হবে না এইটুকু কেবল সে নিঃসংশয়ে বোঝে। এই বিদেশে সব আপদে বিপদে তুমি তার একমাত্র অবলম্বন, কিন্তু সেই তুমি যে হঠাৎ তাকে মরণের মধ্যে ঠেলে দেবে সে তা কি জানতো বলো?
যেসব কথা তার মুখ থেকে কাল শুনেছি তারপরেও তাকে শ্রদ্ধা করা আর উচিত নয়।
অনুচিত কাজই না হয় জীবনে একটা করলে?
ওসব কথা থাক, তোমাকে একটা অন্য কথা বলবো, কিন্তু বলো আমার অপরাধ নেবে না?
কি বিপদ, অপরাধ নেব কিসের জন্য বলো?
আমি খ্রিস্টান, শিশুকাল থেকে ইংরেজকে আত্মীয় জেনে বন্ধু জেনে বড় হয়ে উঠেছি। আজ তাদের প্রতি মন ঘৃণায় পূর্ণ করে তুলতে আমার ভারী কষ্ট হয়, কিন্তু তুমি ছাড়া একথা আমি কারো সামনে বলতে পারি না। অথচ তোমাদের মতোই আমি ভারতবর্ষের বাংলাদেশের মেয়ে, আমাকে তুমি অবিশ্বাস করো না।
এই আশঙ্কা কেন ভারতী? তুমি তো জানো তোমাকে আমি কত স্নেহ কত বিশ্বাস করি।
সেই স্নেহের জায়গা থেকেই বলছি দাদা, তাহলে এ পথ তুমি ছাড়ো।
কোন পথ?
বিপ্লবীদের এই নির্মম পথ।
কেন ছাড়তে বলছো?
তোমাকে মরতে দিতে আমি পারবো না, সুমিত্রা পারে কিন্তু আমি পারি না। ভারতের মুক্তি আমরা চাই, অকপটে অসংকোচে মুক্ত কণ্ঠে চাই। দাদা, মনুষ্যত্বের এত বড় পরিপূর্ণতা তুমি ছাড়া আর কোথাও আমি দেখিনি। নিষ্ঠুরতার এই বারংবার চলা পথে তুমি আর চলো না।
ডাক্তার ম্লান মুখে একটুখানি হেসে উঠে দাঁড়ালেন, তারপর ভারতীর মাথায় হাত রেখে বললেন,
আমার আর সময় নেই ভাই, আমি চললাম।
কোনো উত্তর দিয়ে গেলে না দাদা?
ভগবান যেন তোমার ভালো করেন,
এই বলে আস্তে আস্তে বেরিয়ে গেলেন সব্যসাচী। এরপর বেশ কিছু সময় কেটে গেছে। জলপথে শত্রুপক্ষের জাহাজের গতিরোধ করার জন্য নদীর ধারে শহরের শেষ প্রান্তে একটা ছোট মাটির কেল্লা আছে। এখানে সিপাহী সান্ত্রী বেশি থাকে না, শুধু ব্যাটারি চালনা করার জন্য কিছু গোড়া গোলন্দাজ ব্যারাকে বাস করে। এরই একধারে গাছপালার মধ্যে পাথরে বাঁধানো একটা ঘাটের মতো আছে। ভারতী মাঝে মাঝে একা এসে এখানে বসত, আজও বসে আছে। এইমাত্র সূর্যাস্ত হয়েছে, তবে অন্ধকার হয়নি, নদীর জলে শেষ আলোটুকু ছড়িয়ে পড়েছে। দলে দলে পাখির সারি এদিক থেকে ওদিকে উড়ে চলেছে। হঠাৎ নদীর ডান দিকের বাঁক থেকে একখানা ছোট্ট সাম্পান নৌকো সামনে এসে উপস্থিত হল। নৌকোয় মাঝি ছাড়া আর কেউ নেই। মাঝি নৌকো ভিড়িয়ে নেমে এসে কিছুক্ষণ ভারতীর মুখের দিকে তাকিয়ে বলল,
আম্মা ওপারে যাবা? একখানা পয়সা দিলেই পার করে দি।
মাঝির পরনে লতা পাতা ফুল কাটা লুঙ্গি, কিন্তু তেলে ও ময়লায় অত্যন্ত মলিন। গায়ে মূল্যবান মিলিটারি ফ্রককোট জরির পার, কিন্তু যেমন নোংরা তেমনই জীর্ণ। বোধহয় কোনো পুরনো জামা কাপড়ের দোকান থেকে কেনা। মাথায় ন্যাকড়া টুপি কপাল পর্যন্ত টানা। ভারতী হাত নেড়ে বলল,
না ওপারে আমি যাব না, তুমি যাও।
আহা চলোই না,
আমার বাড়ি এপারে, আমি ওপারে যাব না।
আচ্ছা পয়সা না হয় নাই দেবে, চলো তোমাকে একটু বেরিয়ে নিয়ে আসি।
তুমি যাও বলছি এখান থেকে, নইলে পুলিশ ডাকবো।
ক্রুদ্ধ চোখে মাঝির দিকে কয়েক মুহূর্ত তাকিয়েই এবার ভারতী হেসে ফেলল,
ওমা কি কাণ্ড দাদা, তো পোশাকের সঙ্গে সঙ্গে গলার আওয়াজটা বদলে ফেলেছ, চলো চলো।
ভারতী নৌকোয় উঠলে ডাক্তার পাকা মাঝির মতোই দ্রুত বেগে নৌকো নিয়ে এগোলেন। তারপর বললেন,
লামা জাহাজ চলে গেল দেখলে?
হ্যাঁ।
অপূর্ব এইদিকের ফার্স্ট ক্লাস ডেকে দাঁড়িয়েছিল, দেখতে পেলে?
না তো।
তার বাড়িতে কিংবা অফিসে আমার যাবার উপায় ছিল না, তাই জেটির একধারে সাম্পান বেঁধে আমি ওপরে দাঁড়িয়েছিলাম, হাত তুলে সেলাম করতেই।
কিসের জন্য গেলে? প্রাণটা কি তোমার একেবারেই ছেলে খেলা?
না একেবারেই না। আর গেলাম কিসের জন্য? ঠিক সেই জন্যই যে জন্য তুমি চুপটি করে এখানে একলা বসে আছো।
কখনো না, এখানে আমি এমনি এসেছি, প্রায়ই আসি, কারোর জন্য আমি কখনো আসিনি।
ডাক্তার আর কোনো কথা বললেন না, নৌকো এগিয়ে চলল। ইরাবতীর এই ক্ষুদ্র শাখা নদী অগভীর ও অপ্রশস্ত, জায়গায় জায়গায় জেলেদের মাছ ধরার পানশি বাঁধা, কিন্তু লোকজন কেউ নেই। মাথার উপরে তারা দেখা দিয়েছে, নদীর জল কালো হয়ে উঠেছে।
দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
আমার বাড়ি।
সেখানে আর কে কে থাকে?
কেউ না।
আমাকে কখন বাড়ি পৌঁছে দেবে?
পৌঁছে দেব, আজ রাতের মধ্যে যদি না দিতে পারি কাল সকালে যে। ভারতী তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়, তোমার মূল্য দিতে পারে এ সংসারে আমি ছাড়া আর কেউ নেই। এর শতাংশের এক অংশ অপূর্ব যদি কোনোদিন বোঝে তাহলে তার জীবনটা সার্থক হয়ে যাবে। বন্টি সংসারের মধ্যে তুমি ফিরে যাও, আমাদের ভেতরে আর তুমি থেকো না। কেবল তোমার কথাটাই বলবার জন্য আজ অপূর্বর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম।
ভারতী চুপ করে রইল। আজ একটা কথাও না বলে অপূর্ব চলে গেছে। সে ব্রাহ্মণের ছেলে, তার দেশ আছে, সমাজ আছে, বাড়ি ঘর আত্মীয় স্বজন কত কি, আর অস্পৃশ্য খ্রিস্টানের মেয়ে ভারতী। দেশ নেই, গৃহ নেই, মা বাপ নেই, আপনার বলতে কোথাও কেউ নেই। এ পরিচয় যদি সাঙ্গ হয়েই থাকে তো অভিযোগের কি বা আছে?
কি একরকম মায়ায় জড়িয়ে গেলাম ভারতী, তোমার জন্যই আমার ভাবনা। কোনো একটা নিরাপদ আশ্রয় পেয়েছো, শুধু এইটুকুই যদি যাবার আগে দেখে যেতে পারতাম।
আমি তো ভালোই আছি দাদা।
ডাক্তার আর কোনো কথা বললেন না। নৌকো ডাঙায় এসে ভিড়ল, দুজনেই নেমে এল, হাঁটতে লাগল। গোটাচারেক মোটা মোটা সেগুন কাঠের খুঁটির উপর তক্তা মেরে একটা কাঠের বাড়ি খাড়া করা হয়েছে। লতা পাতা গাছপালা পচার দুর্গন্ধে বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছে। সামনের হাত দুই পরিসর পথটুকু ছাড়া চারদিকে কেয়া ও দেনো গাছের দুর্ভেদ্য জঙ্গল। ভাঙা কাঠের সিঁড়ি ও দড়ি ধরে ওপরে উঠতেই একটি 7-8 বছরের ছেলে দরজা খুলে দিল। ভেতরে মেঝের উপর চাটাই পেতে শুয়ে আছে একজন অল্প বয়স্কা বর্মা স্ত্রীলোক। 3-4টি ছেলে মেয়ে এদিক ওদিক পড়ে আছে। একটা দুঃসহ দুর্গন্ধ চারদিকে। মেঝের সর্বত্র ছড়ানো ভাত, মাছ কাঁটা এবং পেঁয়াজ রসুনের খোলা, কাছেই গোটা 2-3 কালি মাখা ছোট বড় মাটির হাঁড়ি। কোথাও কোনো আসবাবের বালাই নেই। মেঝের ওপর চাটাই পাতা, একধারে একটা 17-ইঞ্চি গুটানো ছিল। ডাক্তার সেটা পেতে দিয়ে ভারতীকে বসতে দিলেন। কিছুক্ষণ পরে সেই ছেলেটা শানকিতে করে 2 চাঙড় ভাত, পেয়ালার ঝোল এবং পাতায় করে খানিকটা মাছ পোড়া এনে একধারে রেখে দিয়ে গেল। এইসব খাবার থেকে ভারতীর গা বমি বমি করে উঠল। ডাক্তার বললেন,
তোমার বোধহয় খিদে পেয়েছে, কিন্তু এসব তো তুমি খেতে পারবে না। আমার কিন্তু ভারী খিদে পেয়েছে ভাই, আগে পেটটা ভরিয়ে নি।
এই বলে তিনি হাত ধুয়ে হাসি মুখে খেতে বসে গেলেন। ভারতীর বুকের ভেতর থেকে কান্না যেন সহস্র ধারায় ফেটে পড়তে চাইল। হায় রে দেশ, হায় রে মুক্তির পিপাসা! তার জন্য দেহমনের এই অবিশ্রাম নির্যাতন স্বর্গে মর্তে কোথাও কি এর তুলনা আছে? অধীনতার বেদনা কি এদের জীবনের আর সমস্ত বেদনা বোধি একেবারে ধুয়ে মুছে দিয়েছে? হঠাৎ ভারতী জোর করে বলে উঠল,
দাদা, তোমার নির্দিষ্ট এই রক্তারক্তির পথে আমি হাঁটতে পারবো না। তোমার পথ নয়, কিন্তু তোমার এই সব বিসর্জন দেওয়া দেশের সেবাই আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। অপূর্ববাবু সুখে থাকুন, তার জন্য আর আমি শোক করি না। আমার বাঁচবার মন্ত্র আজ আমি চোখে দেখতে পেয়েছি।
ডাক্তার বিস্ময়ে মুখ তুলে ভাতের ডালার মধ্যে থেকে অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করলেন,
অর্ডার কি হল ভারতী?
ভারতী কোনো উত্তর দিল না। হাত মুখ ধুয়ে এসে ডাক্তার তার বোঁচকার ওপরে চেপে বসলেন।
দাদা, এই বাড়িটা কার?
আমার।
আর ওই বর্মি মেয়েটি আর ওই বাচ্চাগুলো?
না, ওরা আমার এক বন্ধুর সম্পত্তি, আমারই মতো ফাঁসি কাঠের আসামি।
তুমি কি আবার কোথাও যাবে?
হ্যাঁ, হয়তো কালই। উত্তর এবং পূর্বের দেশগুলো আরেকবার ঘুরে আসতে হবে, ফিরতে হয়তো বছর দুই লাগবে। হাঁটা পথে আমাকে দক্ষিণ চীনের ক্যান্টনের ভেতর দিয়ে এগোতে হবে, আর ও পথে কর্মসূত্রে যদি না আমেরিকায় গিয়ে পড়ি, তো প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো ঘুরে আবার এই দেশেতেই এসে আশ্রয় নেব। তারপরে আগুন যতদিন না জ্বলে আমি এইখানেই রইলাম ভারতী, আর ফিরতে যদি নাই পারি বোন, বোধহয় খবর একটা পাবে। তাই আজ রাতে তোমাকে আমি অনেক কথা বলে যেতে চাই।
এই মানুষটির শান্ত কণ্ঠের সহজ কথাগুলো কতই সামান্য, কিন্তু এর ভয়ঙ্কর চেহারা যে কি ভারতী তা জানে। সে কিছুক্ষণ স্তব্ধভাবে বসে রইল, তারপর গুটনো শতরঞ্জিটা ছেড়ে দিয়ে মাসের আলনা থেকে কম্বল বালিশ পেড়ে নিজে হাতে বিছানা করতে লাগল।
হঠাৎ এ আবার কি শুরু করে দিলে ভারতী? ওই ছেঁড়া কম্বলটুকু কি আমি নিজে পেতে নিতে পারতাম না? এর তো কোনো দরকার ছিল না।
তোমার ছিল না বটে, কিন্তু আমার ছিল। যার জন্যে যখনই বিছানা পাতি দাদা, তোমার এই ছেঁড়া কম্বলটুকু আর কখনো ভুলব না। মেয়ে মানুষের জীবনে এরও যদি না দরকার থাকে, তো কিসের আছে বলে দিতে পারো?
এর জবাব আমি দিতে পারলাম না বোন, তোমার কাছে আমি হার মানছি। কিন্তু তুমি ছাড়া নিজের পরাজয় আমাকে কোনোদিন কোনো মেয়ে মানুষের কাছেই স্বীকার করতে হয়নি।
সুমিত্রা দিদির কাছেও না?
না।
আচ্ছা দাদা, সুমিত্রা দিদি তোমার কে? তুই কোথায় পেলে তাকে?
ও যে আমার কে, এ জবাব সে নিজে না দিলে আর জানবার উপায় নেই। কিন্তু যেদিন ওকে চিনতাম না বললেও চলে, সেদিন নিজেই আমি স্ত্রী বলে ওর পরিচয় দিয়েছিলাম। সুমিত্রা নাম আমারই দেওয়া, আজ সেইটাই বোধ করি ওর নজির।
ভারতী গভীর কৌতূহলে চুপ করে তাকিয়ে রইল।
শুনেছি ওর মা ছিল নাকি ইহুদি মেয়ে, কিন্তু বাপ ছিলেন বাঙালি ব্রাহ্মণ। প্রথমে সার্কাসের দলের সঙ্গে জাভায় যান, পরে সুরবায়া রেলওয়ে স্টেশনে চাকরি করতেন। যতদিন তিনি বেঁচে ছিলেন, সুমিত্রা মিশনারিদের স্কুলে লেখাপড়া শিখত। তিনি মারা যাবার পরে বছর পাঁচ ছয়ের ইতিহাস আর তোমার শুনে কাজ নেই।
না দাদা, সে হবে না, তুমি সবটা বলো।
আমিও সবটা জানি না ভারতী, শুধু এটুকু জানি যে মা মেয়ে দুই মামা, একটি চীনে এবং জনা দুই মাদ্রাজি মুসলমানে মিলে এরা জাভায় লুকোনো আফিম গাঁজা আমদানি রপ্তানির ব্যবসা করতেন। আমি বাটাভিয়া থেকে সুরবায়ার পথে রেলগাড়িতে সুমিত্রাকে প্রায়ই যাওয়া আসা করতে দেখতাম। অতিশয় সুশ্রী বলে অনেকের মতো আমারও দৃষ্টি পড়েছিল, এই পর্যন্তই। কিন্তু হঠাৎ একদিন পরিচয় হয়ে গেল তেগ স্টেশনের ওয়েটিং রুমে।
সুন্দরী বলে আর সুমিত্রা দিদিকে ভুলতে পারলে না, না দাদা?
সে যাই হোক, একদিন জাভা ছেড়ে কোথায় চলে গেলাম ভারতী, বোধহয় ভুলেও গিয়েছিলাম। কিন্তু বছরখানেক পরে হঠাৎ বেঙ্কুলান শহরের জেটিতে দেখা সাক্ষাৎ। এক তরঙ্গ আফিম, চারিদিকে পুলিশ, আর তার মাঝে সুমিত্রা। আমাকে দেখে চোখ দিয়ে তার জল পড়তে লাগলো। বুঝলাম যে আমাকে তাকে বাঁচাতেই হবে।
আরে কি হয়েছে ইন্সপেক্টর, আপনি একে ধরেছেন কেন? আরে কি মুশকিল, এসব আফিন টাফিন কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইনি আমার ধর্মপত্নী। আপনি কি বিবাহিত ইন্সপেক্টর? তাহলে বুঝবেন ধর্মপত্নীর কি জ্বালা। কই গো, তোমাকে রেগে একটুখানি ওদিকে গিয়েছিলাম, তার মধ্যে তুমি এসব কি ঝামেলায় জড়ালে বলো তো?
দেখো না, এরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে আমি নাকি আফিমের ব্যবসা করছি। তোমাদের বলো আমি কে, আমাকে ওরা কিসব বলছে।
আফিমের সিন্দুকটাকে সম্পূর্ণ অস্বীকার করে একেবারে স্ত্রী বলে পরিচয় দিলাম। এতটা সে ভাবেনি। সুমিত্রা চমকে গেল। সুমাত্রার ঘটনা বলে সুমিত্রার নামটাও আমারই দেওয়া, নইলে তার সাবেক নাম ছিল রোজ দাউদ। তখন বেঙ্কুলানের মামলা মোকদ্দমা পাদাং শহরে হতো। আমার একজন পরম বন্ধু ছিলেন পল ক্রুগা, তাঁর বাড়িতে সুমিত্রাকে নিয়ে এলাম। মামলায় ম্যাজিস্ট্রেট সাহেব সুমিত্রাকে খালাস দিলেন বটে, কিন্তু সুমিত্রা আর আমাকে খালাস দিতে চাইল না।
খালাস কোনোদিন পাবেও না দাদা।
ক্রমশ তাদের দলের লোক খবর পেয়ে উঁকিঝুঁকি মারতে লাগল। বন্ধু ক্রুগারও দেখতে পেলাম সৌন্দর্যে চঞ্চল হয়ে উঠছেন। অতএব তাঁর জিম্মাতে রেখেই একদিন চুপি চুপি সুমিত্রাকে ছেড়ে সরে পড়লাম।
এদের মাঝে সুমিত্রাকে একলা ফেলে রেখে চলে গেলে? তুমি কি নিষ্ঠুর দাদা?
হ্যাঁ, অনেকটা অপূর্বর মতো। আবার বছরখানে কেটে গেল। তখন সেলিবিস দ্বীপের ম্যাকেসার শহরে একটা ছোট্ট অখ্যাত হোটেলে আছি। একদিন সন্ধ্যের সময় ঘরে ঢুকে দেখি সুমিত্রা বসে, তার পরনে হিন্দু মেয়েদের মতো তসরের শাড়ি। আর এই প্রথম আজ আমাকে সে হিন্দু মেয়ের মতোই হেঁট হয়ে প্রণাম করে উঠে দাঁড়াল, বলল,
আমি সমস্ত ছেড়ে চলে এসেছি, সমস্ত অতীত মুছে ফেলে দিয়েছি, আমাকে তোমার কাছে ভর্তি করে নাও, আমার চেয়ে বিশ্বস্ত অনুচর তুমি আর পাবে না। তারপর?
পরের ঘটনা শুধু এইটুকুই বলতে পারি ভারতী, সুমিত্রার বিরুদ্ধে নালিশ করবার কোনো কারণ আমি আজও পাইনি। যে 21 বছরের সমস্ত সংস্কার একদিনে মুছে ফেলে আসতে পারে তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি বড় নিষ্ঠুর।
হঠাৎ একটা অতর্কিত দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ায় কিছুক্ষণের জন্য সব্যসাচী যেন লজ্জায় ব্যাকুল হয়ে উঠলেন। পরক্ষণে তার শান্ত কণ্ঠ ও সহজ হাসি মুখ ফিরে এল। তিনি বললেন,
তারপর সুমিত্রাকে নিয়ে আমাকে ক্যান্টনে চলে আসতে হল।
চলে নাই আসতে দাদা, কে তোমাকে মাথার দেবী দিয়েছিল বলো? আমরা তো কেউ দিইনি। যাই হোক, তারপর?
তারপর সুমিত্রা আমার হোটেলেই একটা দোতলার ঘর ভাড়া নিল। আমি অনেক নিষেধ করলাম, সুমিত্রা তুমি এখানে থেকো না, অন্য কোথাও চলে যাও।
না, আমি তা পারবো না।
তুমি না গেলে আমাকে এখান থেকে চলে যেতে হবে।
আমাকে দয়া করে ত্যাগ করবেন না, আমাকে আপনি আশ্রয় দিন।
পরদিনই ব্যাপারটা বোঝা গেল। সেই দাউদের দল দেখা দিলেন, জন দশেক লোক, একজন অর্ধেক আরবি অর্ধেক নিগ্রো, ছোটখাটো একটা হাতির মতো। অনায়াসে সুমিত্রাকে স্ত্রী বলে দাবি করে বসল।
কি হলো ডার্লিং, তুমি নিজের হাজবেন্ডকে ভুলে গেলে?
দেখি
কে হাজবেন্ড।
কেন, আমরা সবাই তুমি এখানে থাকলে আমাদের ধান্দার কি হবে?
কোথায় যাবো আমরা?
কিসের ধান্দা?
কেন, আমাদের সাথে তুমি চোরাই আপনার ব্যবসা করতে ভুলে গেলে?
সব মিথ্যে, আমি কোনো ব্যবসা করি না, করতে চাইও না, তোমরা এখান থেকে চলে যাও।
তোমাকে না নিয়ে তো আমরা যাব না।
ওর হাত ছেড়ে দাও।
আপনি কে চাঁদু? আপনাকে তো চিনলাম না।
ওকে বিরক্ত না করে তোমরা এখান থেকে চলে যাও, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো।
কি সাংঘাতিক, তারপর কি হলো?
রাতটা সাবধান হয়ে রইলাম। তারা যে সদল বলে ফিরে এসে আক্রমণ করবে সেটা জানতাম।
তখনই তোমরা পালিয়ে গেলে না কেন? পুলিশে খবর দিলে না কেন?
ডাচ গভর্নমেন্টের পুলিশ পাহারা বলে কি কিছুই নেই নাকি?
না থাকার মতোই। তাছাড়া থানা পুলিশ করা আমার নিজেরও খুব নিরাপদ মনে হল না। যাই হোক, রাতটা কিন্তু নিরাপদেই কাটল। এখানে অনেক ব্যবসা বাণিজ্যের নৌকো পাওয়া যায়। পরদিন সকালেই একটা ঠিক করে এলাম, কিন্তু সুমিত্রার হল জ্বর, সে বিছানা ছেড়ে উঠতেই পারল না। অনেক রাতে দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম হোটেলওয়ালা দরজা খুলে দিয়েছে এবং জনা দশ বারো লোক বাড়িতে ঢুকছে। তাদের ইচ্ছে ছিল আমার দরজাটা কোনো মতে আটকে রেখে তারা পাশের সিঁড়ি দিয়ে ওপরে সুমিত্রার ঘরে গিয়ে ঢোকে, কিন্তু তাদের আগেই আমি দৌড় খুলে ওপরে যাবার সিঁড়িটা আটকে ফেললাম। তারপরের ঘটনাটা অন্ধকারে ঘটল, সঠিক বিবরণ দিতে পারব না, তবে নিজেরটা জানি। একটা গুলি এসে বাঁ কাঁধে বিঁধল, আর একটা লাগলো ঠিক হাঁটুর নিচে। তারপর সকাল হলে পুলিশ এলো, পাহারা এলো, গাড়ি এলো, ডুলি এলো, জনাশয়েক লোককে তুলে নিয়ে গেল। ইংরেজ রাজত্ব হলে কতদূর কি হতো বলা যায় না, কিন্তু সেলিবিসের আইন কানুন বোধ হয় আলাদা। লোকগুলোকে পুঁতে টুঁতে ফেলেছিল বোধ হয়।
বিবরণ শুনে ভয় ও বিস্ময়ে কিছুক্ষণ ভারতী বাকরুদ্ধ হয়ে রইল। তারপরে শুকনো বিবর্ণ মুখে অস্ফুট কণ্ঠে বলল,
পুঁতে টুঁতে ফেললো মানে তোমার হাতে কি তবে এতগুলো মানুষ মারা গেল নাকি?
আমি উপলক্ষ মাত্র, নইলে নিজেদের হাতেই তারা মারা গেল ধরতে হবে।
ভারতী আর কোনো কথা বলল না। ডাক্তার নিজেও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
তারপরে কিছুটা নৌকোয়, কিছুটা ঘোড়ার গাড়িতে, কিছুটা স্টিমারে করে মিনারো শহরে এসে পৌঁছলাম, এবং সেখান থেকে নামধাম ভাঁড়িয়ে একটা চীনা জাহাজে চড়ে কোনো মতে দুজনে ক্যান্টনে এসে উপস্থিত হলাম। কিন্তু আর বোধ হয় তোমার শুনতে ইচ্ছে করছে না, তাই না ভারতী? মনে হচ্ছে দাদার হাতেও মানুষের রক্ত মাখানো।
আমাকে বাড়িতে পৌঁছে দেবে না দাদা?
এখনই যাবে?
হ্যাঁ, আমাকে তুমি দিয়ে এসো।
বেশ, চলো তবে।
এই বলে তিনি মেঝের একখানা তক্তা সরিয়ে একটা গাদা পিস্তল লুকিয়ে পকেটে নিলেন। পিস্তল ভারতীর সঙ্গেও আছে, কিন্তু এ যে মানুষ মারবার যন্ত্র, এ চৈতন্য আজ যেন তার প্রথম হল। আর ওই যেটা ডাক্তারের পকেটে রয়েছে, হয়তো কত নরহত্যাই এই অস্ত্র করেছে, এই কথা মনে করে তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। নৌকোয় উঠে ভারতী ধীরে ধীরে বলল,
তুমি যাই করো না কেন, তুমি ছাড়া আমার আর পৃথিবীতে দ্বিতীয় আশ্রয় নেই। যতদিন না আমার মন ভালো হয় আমাকে তুমি ফেলে যেতে পারবে না, বলো যাবে না?
আচ্ছা, তাই হবে বোন, তোমার কাছে ছুটি নিয়েই আমি যাব।
ফেরার সময় নদীপথে সারাক্ষণ ভারতীর মনে পড়তে লাগল সুমিত্রার যৌবনের দুর্ভাগ্যময় অপরূপ কাহিনী। নারী বলে তার বিরুদ্ধে যে প্রচণ্ড অভিমান ভারতীর ছিল, আজ সে যেন আর তা নেই। আজ তার মনে হল স্নেহের দিক দিয়ে, করুণার দিক দিয়ে সুমিত্রার কাছে দাবি করবার, ভিক্ষা জানানোর মতো পরিহাস পৃথিবীতে যেন আর দ্বিতীয় নেই। নৌকো ঘাটে এসে লাগতেই হীরা সিং গাছের আড়াল থেকে বেরিয়ে এল। ডাক্তার মৃদুকণ্ঠে বললেন,
ভারতী, হীরা সিং তোমাকে পৌঁছে দেবে।
আমি যাব না, ওর সঙ্গে আমি যাব না।
ডাক্তার আপত্তির কারণ বুঝলেন। অপূর্বর বিচারের দিন এই হীরা সিংই তাকে ভুলিয়ে নিয়ে গেছিল। একটু চিন্তা করে বললেন,
কিন্তু এত রাতে একলা যাওয়া তো তোমার চলে না। তোমাকে আমার ওখানে ফিরিয়ে নিয়ে যেতে আমার নিজেরই লজ্জা করে। একটা জায়গায় যাওয়া যায়, আমাদের কবির ওখানে, সে নদীর ঠিক ওই পারেই থাকে, যাবে?
কবি কে?
আমাদের ওস্তাদজি, বেহালা বাজিয়ে।
চলো।
ডাক্তার আবার নৌকো ভাসিয়ে দিলেন, তারপর বললেন,
ভালোই হলো, ওর সঙ্গে আমার একটা জরুরি প্রয়োজনও আছে।
ওরকম একটা মাতাল লোকের সঙ্গে কোনো মানুষের প্রয়োজন থাকতে পারে নাকি?
তোমরা কেউ ওকে জানো না ভারতী, ওর মতো সত্যিকার গুণী সহসা কোথাও তুমি পাবে না। তাছাড়া ও ভারী পণ্ডিত, কোথায় কোন বইয়ে কি আছে ও ছাড়া জেনে নেবার আমার আর দ্বিতীয় কোনো লোক নেই। ওকে আমি যথার্থ ভালোবাসি।
তাহলে ওকে তুমি মদ ছাড়াবার চেষ্টা করো না কেন?
আমি কাউকে কোনো কিছু ছাড়াবারই তো চেষ্টা করি না ভারতী। তাছাড়া ও কবি ও গুণী, ওর জাতি আলাদা। ওর মতন মানুষদের ভালো মন্দ ঠিক আমাদের সঙ্গে মেলে না, কিন্তু তাই বলে দুনিয়ার ভালো মন্দের বাঁধা আইন ওকে মাফ করে চলে না। ওর গুণের ফল সবাই মিলে ভোগ করে, শুধু দোষের শাস্তিটুকু সহ্য করে ও নিজে। তাই মাঝে মাঝে ও বেচারা যখন ভারী দুঃখ পায়, তখন আরেকটি লোক যে মনে মনে তার অংশ নেয়, সে হলাম আমি।
ওর নাম কি?
অতুল, সুরেন, ধীরেন, যখন যা মনে আসে। আসল নাম শশীপদ ভৌমিক। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পথের দাবি শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক।
নৌকো দেখতে দেখতে এবারে এসে ঠেকল। চারদিকে সাহেব কোম্পানির বড় বড় কাঠের মাড় স্তূপাকার করা। এরই একটা ফাঁকের মধ্যে ডিঙি ভিড়িয়ে ডাক্তার ভারতীর হাত ধরে নেমে পড়লেন। একটা সংকীর্ণ পথ ধরে হাঁটতে লাগল দুজন। কোথা থেকে একটা অপূর্ব সুর ভেসে আসছে।
ওস্তাদ জি আমাদের জেগেই আছেন এবং সজ্ঞানে আছেন। আমি তোমাকে হলফ করে বলতে পারি, এমন বেহালা তুমি কখনো শোনোনি ভারতী।
গাছপালার আড়ালে একখানা দোতলা কাঠের বাড়ি, একতলাটা পাঁক, জোয়ারের জল এবং দেনো গাছে দখল করেছে। সামনে একটা কাঠের সিঁড়ি এবং তারই সর্বোচ্চ ধাপে একটা মস্ত বড় রঙিন চীনা লণ্ঠন ঝুলছে। তার গায়ে বড় বড় কালো অক্ষরে ইংরাজিতে লেখা শশীতারা লজ।
বাড়ির নাম রাখা হয়েছে শশীতারা লজ। লজ তো বুঝলাম, শশীতারাটা কি?
বোধহয় শশীপদর শশী এবং নবতারার তারা এক করে শশীতারা লজ হয়েছে। শুনছি ওদের নাকি শিগগিরই বিয়ে হবে।
কাঠের সিঁড়ি দিয়ে উঠে দুজনে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালেন।
শশী, শশী!
ডাক শুনে বেহালা থাম। দরজা খুলে শশী দুজনকে ভেতরে নিয়ে গেল। তার আন্তরিক ভাব দেখে ভারতী অবাক হয়ে গেল। শশী একখানা চিঠি ডাক্তারের হাতে দিয়ে বলল,
খুলে পড়ুন, পরশু 10,000 টাকা ড্রাফট আসছে, নট এ পাইলেস। বলতাম না আমি জোচ্চোর, আমি মিথ্যেবাদী, আমি মাতাল, কেমন হলো তো? 10,000, নট এ পাইলেস।
এই 10,000 টাকার ড্রাফট সম্বন্ধে একটা পুরনো ইতিহাস আছে। বন্ধু বান্ধব, শত্রুমিত্র, পরিচিত অপরিচিত এমন কেউ ছিল না যে এই 10,000 টাকা পাওয়ার সম্ভাবনা শশীর কাছে শোনেনি। কেউ অবশ্য বিশ্বাস করত না। আর এই টাকার কথা উল্লেখ করেই শশী একান্ত অসংকোচে লোকের কাছে ধার চাইত।
ড্রাফটটা এলেই ব্যাংকে জমা করে দেব, আসল টাকায় হাত পড়বে না, কেবল সুদের টাকাতেই সংসার চালিয়ে দেব, বরং বাঁচবে দেখবেন। পারলে বছর 5-এর মধ্যে একটা বাড়িও কিনতে পারবো। আর কিনতে তো হবেই, সংসার ঘাড়ে পড়ল কি না, সহজ নাকি আজকালকার বাজারে। ও, মদ ছেড়ে দিয়েছি শুনেছেন বোধ হয়?
না,
একদম ছেড়ে দিয়েছি, নবতারা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন।
শশী, তুমি তো তাহলে এখান থেকে আর শিগগিরই নড়তে পারছো না।
নড়া অসম্ভব।
বেশ, আমাদের তাহলে এখানে একটা স্থায়ী আড্ডা রইল।
সে কি করে হতে পারে, আপনাদের সঙ্গে তো আর আমি সম্বন্ধ রাখতে পারবো না, আর তো আমার লাইফ রিস্ক করতে পারবো না।
আমাদের ওস্তাদের আর যা দোষী থাক, চক্ষু লজ্জা আছে, এই অপবাদ অতি বড় শত্রুতেও দেবে না। পারো যদি এই বিদ্যেটা ওর কাছে শিখে নিও ভারতী।
মিনিট দুই সবাই চুপ। তারপর ডাক্তার বললেন,
শশী, দিন দুয়ের মধ্যে আমি যাচ্ছি, হাঁটা পথে চীনের মধ্যে দিয়ে প্যাসিফিকের সব আইল্যান্ডগুলোই আর একবার ঘুরব। বোধহয় জাপান থেকে আমেরিকাতেও যাব। কবে ফিরব জানি না, ফিরবই কি না তাই বা কে জানে। কিন্তু হঠাৎ যদি কখনো ফিরি শশী, তোমার বাড়িতে বোধহয় আমার স্থান হবে না, তাই না?
শশী কিছুক্ষণ তার মুখের দিকে অপলক তাকিয়ে রইল। তার মুখের ভাব কিরকম বদলে গেল।
আমার বাড়িতে আপনার স্থান চিরকাল হবে,
সে কি কথা শশী? আমাকে স্থান দেওয়ার চেয়ে বড় বিপদ মানুষের আর আছে কি?
সে জানি, আমার জেল হবে, তা হোক গে।
এই বলে সে চুপ করে রইল। খানিক পরে ভারতীকে উদ্দেশ্য করে ধীরে ধীরে বলতে লাগলো,
এমন বন্ধু আর নেই জানো ভারতী। 1911 সালে জাপানের টোকিও শহরে বোমা ফেলার জন্য যখন কোটোকুর সমস্ত দলবলের প্রাণদণ্ড হল, ডাক্তার তখন তার খবরের কাগজের ইংলিশ সাব এডিটর। বাড়ির সামনের দিকটা পুলিশ ঘিরে ফেলেছে, আমি তো কাঁদতে লাগলাম। উনি বললেন, মরলে চলবে না শশী, আমাদের পালাতে হবে। পিছনের জানলা থেকে দড়ি বেঁধে আমাকে নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়লেন। ও ডাক্তারবাবু, মনে আছে আপনার?
আছে বই কি।
হঠাৎ সিঁড়িতে কাদের যেন পায়ের শব্দ শোনা গেল। ভারতী ভয় পেয়ে বলে উঠল,
দাদা।
ডাক্তার কান খাড়া করে শুনলেন, পকেট থেকে ধীরে সুস্থে পিস্তল বের করে বললেন,
এই অন্ধকারে আমাকে বাঁধতে পারে পৃথিবীতে এমন কেউ নেই।
এই বলে তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু তার মুখের উপর উদ্বেগের ছায়া পড়ল। কেবল বিচলিত হল না শশী, সে মুখ তুলে বলল,
আজ নবতারাদের একবার আসার কথা ছিল বোধহয়
নয় তিনি, কিন্তু সঙ্গে দেড়টা আবার কারা?
আপনি জানেন না আমাদের প্রেসিডেন্ট এসেছেন যে, বোধহয়
কে, সুমিত্রা দেবী?
হ্যাঁ।
এই বলে শশী দরজা খুলতে চলে গেল। ভারতী ডাক্তারের মুখের দিকে তাকাল। ডাক্তার তার অভ্যেস ও প্রথা মতো পিস্তল গোপন করলেন না, সেটা বাঁ হাতে তেমনই ধরা রইল। তার শান্ত মুখ দেখে কিছু বোঝা গেল না, কিন্তু ভারতীর মুখ পাণ্ডুর হয়ে উঠল। কিছুক্ষণ পরেই একে একে ঘরের মধ্যে যারা প্রবেশ করলেন, ডাক্তার তাদের উদ্দেশ্যে বললেন,
এসো।
ডাক্তারের মুখের ভাব দেখে ভারতীর মনে হল অন্তত আজকের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সুমিত্রার খবর তিনি জানতেন, কিন্তু ইতিমধ্যে রামদাস তলওয়ারকর, ব্যারিস্টার কৃষ্ণ আয়ার, ব্রজেন্দ্র এবং আরও সকলেই যে তাকে অনুসরণ করে এপারে এসে একত্রিত হয়েছে এ সংবাদ তার জানা ছিল না। স্পষ্টই বোঝা গেল ভারতীর আসার কথা না জানা থাকলেও ডাক্তারের আসার কথা এরা যেমন করেই হোক আগে থেকেই জানতে পেরেছিলেন। এ কিছুতেই আকস্মিক হতে পারে না। ডাক্তারের অজ্ঞাতসারে কোনো একটা গূঢ় পরামর্শ যে হয়ে গেছে তাতে সন্দেহ নেই। আগন্তুকের দল মেঝের উপরে এসে বসল। কারো আচরণে লেশমাত্র বিস্ময় বা চাঞ্চল্য প্রকাশ পেল না, কারো মুখে হাসি নেই, উচ্ছ্বাস নেই। অপূর্ব ব্যাপার নিয়ে দলের মধ্যে যে একটা বিচ্ছেদ ঘটবে এ আশঙ্কা ভারতীর ছিল, হয়তো আজই এর একটা কঠিন বোঝাপড়া হয়ে যাবে। ভারতীর বুকের ভেতরটা যেন কাঁপুনি শুরু হল। সুমিত্রার মুখ শুষ্ক এবং বিষণ্ণ। ভারতীর সঙ্গে সে কথা বলল না, ভালো করে দেখল না। ব্রজেন্দ্র তার গেরুয়া রঙের মস্ত পাগড়ি খুলে হাতের মোটা লাঠিটা পাশে রাখল এবং নিজের বিরাট শরীর কাঠের দেওয়ালে হেলান দিয়ে আরাম করে বসল। তার গোলাকার চোখের হিংস্র দৃষ্টি একবার ভারতী ও একবার ডাক্তারের মুখের উপর যেন পায়চারি করে বেড়াতে লাগল। রামদাস তলওয়ারকর নীরব ও স্থির, ব্যারিস্টার কৃষ্ণ আয়ার সিগারেট ধরিয়ে ধূমপান করতে লাগলেন এবং সবার থেকে দূরে গিয়ে বসল নবতারা। সেদিনের ভয়ানক রাতের মতো আজও ভারতী উঠে এসে ডাক্তারের অত্যন্ত কাজ ঘেঁষে বসল। ডাক্তার হেসে বললেন,
তোমাদের সবাইকে ভারতী ভয় করতে শুরু করেছে, ওর শুধু ভয় নেই আমাকে।
ভারতী দেখল যে সুমিত্রা চোখের ইঙ্গিতে ব্রজেন্দ্রকে নিষেধ করছে, কিন্তু লাভ হল না। হয় ব্রজেন্দ্র এর অর্থ বুঝল না, নয়তো গ্রাহ্য করল না। কর্কশ ভাঙা গলায় বলে উঠল,
আপনার স্বেচ্ছাচারের আমরা নিন্দা করি এবং তীব্র প্রতিবাদ করি। অপূর্বকে যদি কখনো আমি পাই তো তার
প্রাণ নেবে।
এই বলে তিনি বিশেষ করে সুমিত্রার দিকে তাকিয়ে বললেন,
তোমরা সবাই কি এই লোকটাকে সমর্থন করো?
সুমিত্রা মুখ নিচু করে রইল এবং অন্য কেউই এ প্রশ্নের উত্তর দিল না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে ডাক্তার আবার বললেন,
তোমাদের আচরণ দেখে মনে হচ্ছে সমর্থন করো, এবং ইতিমধ্যে তোমাদের আলোচনাও হয়ে গেছে।
হ্যাঁ, হয়ে গেছে, এবং এর প্রতিবিধান হওয়া আবশ্যক মনে করি।
আমিও তাই মনে করি ব্রজেন্দ্র, কিন্তু তার আগে একটা প্রয়োজনীয় কথা মনে করিয়ে দিতে চাই। খুব সম্ভব অত্যন্ত ক্রোধের বশেই তোমাদের তা মনে ছিল না। আহমদ দুরানি ছিল আমাদের উত্তর চীনের সেক্রেটারি। অমন নির্ভীক কর্মদক্ষ লোক আমাদের দলে আর ছিল না। 1910 সালে জাপান কোরিয়া রাজ্য আত্মসাত করে নেবার মাসখানেক পরেই সে মাঞ্চুরিয়ার কোন একটা রেলওয়ে স্টেশনে ধরা পড়ে। সাংহাইয়ে তার ফাঁসি হয়। সুমিত্রা, দুরানিকে তুমি দেখেছিলে তাই না?
হ্যাঁ।
আমি তখন ছিটায় ভাঙা দল পুনর্গঠনে ব্যস্ত। একটা খবর পর্যন্ত পেলাম না যে আমার একখানা বিশ্বাসী হাত ভেঙে গেল। অথচ তার বিপক্ষে আদালতে বিচারের তামাশা যখন পুরো দমে চলছিল, তখন তাকে রক্ষা করা এক বিন্দু কঠিন ছিল না। আমাদের অধিকাংশ লোক তখন ওইখানেই ছিল। তবুও এত বড় দুর্ঘটনা কেন ঘটল জানো? ফেজাবাদের মথুরা ডুবে তখন অতি তুচ্ছ অবিচার কুবিচারের অভিযোগে দলের মন একেবারে বিষিয়ে দিয়েছিল। দুরানির মৃত্যুতে সবাই যেন পরিত্রাণ পেল। আমি ফিরে আসার পরে ক্যান্টনের মিটিংয়ে যখন সবটা জানা গেল, তখন দুরানিও নেই, মথুরাও টাইফয়েড জ্বরে মরেছে। প্রতিকারের কিছুই আর ছিল না, কিন্তু ভবিষ্যতের ভয়ে সে রাতের গুপ্ত সভা অতিশয় কঠিন দুটো আইন পাশ করে। কৃষ্ণা আইয়ার, তুমি তো উপস্থিত ছিলে, তুমি বলো।
কৃষ্ণা আইয়ারের মুখ শুকনো হয়ে উঠল, বলল,
আপনি কাকে ইঙ্গিত করছেন আমি তো বুঝতে পারছি না ডাক্তার।
ব্রজেন্দ্রকে। একটা আইন এই ছিল, আমার আড়ালে আমার কাজের আলোচনা চলবে না।
বাবা, আলোচনাও চলবে না?
না, আড়ালে চলবে না, কিন্তু সেটা চলে আর আমি তা জানি। তার কারণ, সেদিনকার ক্যান্টনের সভায় যারা উপস্থিত ছিলেন, দুরানির মৃত্যুতে তারা যতটা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন আমি ততটা হইনি। সুতরাং এ বস্তু চলেও আসছে আর আমিও অবহেলা করেই আসছি। কিন্তু দ্বিতীয়টা গুরুতর অপরাধ ব্রজেন্দ্র।
সেটা প্রকাশ করে বলুন।
প্রকাশ করেই বলছি, আমার বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করা মারাত্মক অপরাধ। দুরানির মৃত্যুর পরে এ বিষয়ে সাবধান হওয়া আমার দরকার,
আপনার মতো অন্যেরও সাবধান হওয়া দরকার। জগতে প্রয়োজন শুধু আপনারই একচেটিয়া নয়।
এই বলে সে সবার দিকে তাকাল, কিন্তু সকলেই চুপ। ডাক্তার নিজেও অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন,
এর শাস্তি হচ্ছে চরম দণ্ড। ভেবেছিলাম যাবার আগে আর কিছু করব না, কিন্তু ব্রজেন্দ্র, তোমার নিজেরই সবুর সইল না। পরের প্রাণ নিতে তো তুমি সদাই প্রস্তুত, কিন্তু নিজের বেলা কিরকম মনে হয়?
ব্রজেন্দ্রর মুখ কালো হয়ে উঠল। মুহূর্তকাল সে নিজেকে সম্বরণ করে দম্ভ ভরে বলল,
আমি অ্যানার্কিস্ট, আমি রেভলিউশনারি। প্রাণ আমার কাছে কিছুই নয়, নিতেও পারি দিতেও পারি।
তাহলে আজ রাতে সেটা দিতে হবে, কিন্তু বেল্ট থেকে ওটা টেনে বার করবার সময় হবে না ব্রজেন্দ্র, আমার চোখ আছে, আর তোমাকে আমি চিনি।
এই বলে তিনি পিস্তল সমেত বাঁ হাত তুলে ধরলেন। ভারতী ব্যাকুল হয়ে সেই হাতটা চেপে ধরার চেষ্টা করতেই তিনি ডান হাত দিয়ে ভারতীকে সরিয়ে দিয়ে শুধু বললেন,
না ভারতী।
ঘরের মধ্যে চোখের নিমেষে যেন একটা বজ্রপাত ঘটে গেল। সুমিত্রার ঠোঁট কাঁপতে লাগলো, বলল,
নিজেদের মধ্যে এসব কি হচ্ছে বলুন তো।
তলওয়ারকার এতক্ষণ পর্যন্ত একটা কথাও বলেনি। এখন সে আস্তে আস্তে জিজ্ঞেস করল,
আপনার দলের সকল নিয়ম আমি জানি না, আপনার সঙ্গে মতভেদের শাস্তি কি মৃত্যু? অপূর্ববাবু বেঁচে গেছেন এতে আমি মনে মনে খুশি হয়েছি, কিন্তু আপনার অন্যায় তাতে কম হয়নি, এ সত্যিটা বলতে আমি বাধ্য।
কৃষ্ণা আইয়ের ঘাড় নেড়ে এতে সায় দিল। ব্রজেন্দ্রর কণ্ঠস্বরে আর উপহাসের স্পর্ধা ছিল না, কিন্তু সে অনেকের সহানুভূতিতে সাহস পেয়ে বলল,
একজনের প্রাণ যাওয়া যখন চাই তখন আমারই না হয় যাক, আমি প্রস্তুত।
ট্রেটারের বদলে যদি একজন ফ্রাইড কমরেডের রক্তই তোমার প্রয়োজন, তখন আমিও তা দিতে পারি ডাক্তার।
সেসব বহুকালের কথা, তখন কোথায় বা তোমরা। এই ট্রাইড কমরেডটিকে তখন থেকেই আমি জানি। যাই হোক, টোকিওর একটা হোটেলে বসে সুনিয়াত সেন একদিন বলেছিলেন, নৈরাশ্য সহ্য করার শক্তি যার যত কম
সে যেন এই রাস্তা থেকে ততখানি দূরে দূরেই চলে। অতএব এ আমার সইবে। কিন্তু ব্রজেন্দ্র, তোমাকে আমি মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করিনি। আমাকে অন্যত্র যেতে হচ্ছে, কিন্তু ডিসিপ্লিন ভেঙে গেলে তো আমার চলবে না। সুমিত্রাকে যদি তোমার দলেই পাও, আই উইশ ইউ গুড লাক, কিন্তু আমার পথ তুমি ছাড়ো। সুরবায়ায় একবার অ্যাটেম্প্ট করেছ, পরশু আর একবার করেছ, কিন্তু এর পরে ইফ উই মিট, ইউ নো।
এসব কথার মানে? অ্যাটেম্প্ট করার অর্থ?
অ্যাটেম্প্ট করার অর্থ কি সেটা তুমি খুব ভালো করেই জানো সুমিত্রা। কৃষ্ণা আইয়ার, আই এম সরি।
আইয়ার মুখ নিচু করল কিন্তু উত্তর দিল না। ডাক্তার পকেট থেকে ঘড়ি বের করে দেখলেন। ভারতীর হাত ধরে বললেন,
এবার চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি যাই, ওঠো।
ভারতী নিঃশব্দে উঠে দাঁড়াল। তাকে সঙ্গে নিয়ে ডাক্তার বেরিয়ে এলেন। দরজার কাছে এসে সবার উদ্দেশ্যে বললেন,
গুড নাইট।
অভিভূতের মতো সবাই বসে রইল। ভারতীকে নিয়ে ডাক্তার সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। ওপরের জানলা খুলে শশী মুখ বের করে বলল,
ডাক্তার, আপনি যেখানেই থাকুন, যা কিছু আমার আছে সমস্তই আপনার, এই কথা কিন্তু আপনিও ভুলতে পারবেন না।
মনে থাকবে হে শশী, মনে থাকবে।
আপনি কবে যাবেন? তার আগে কি আর দেখা হবে না?
ধরে রাখো দেখা হবেই না, কিন্তু তুমি তো আমার থেকে বয়সে ছোট। আমি আশীর্বাদ করে যাচ্ছি তুমি যেন সুখী হতে পারো।
আসছে শনিবারটা পর্যন্তও কি থাকতে পারবেন না? শনিবারটা আপনাকে থেকে যেতেই হবে। জীবনে অনেক ভিক্ষে দিয়েছেন, এটিও আমাকে দিন। ভারতী, আপনাকেও সেদিন আসতে হবে। কিন্তু
ও আসবে না শশী, কিন্তু আমি যদি থেকে যেতে পারি, অন্ধকারে গা ঢেকে এসে তোমাদের একবার আশীর্বাদ করে যাব, আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি না আসি, যেন সব্যসাচীর পক্ষেও আসা সম্ভব ছিল না। তবে যেখানেই থাকি, সেদিন তোমার জন্য এই প্রার্থনাই করব, বাকি দিনগুলো যেন তোমার সুখে কাটে।
সামনে নদী, ছোট নৌকোটা কাত হয়ে পড়ে আছে, সেটা সোজা করে ভারতীকে সযত্নে তুলে দিয়ে নিজেও উঠে বসলেন। হাতের লগি দিয়ে কাঠের স্তূপে সজোরে ঠেলা দিতেই ছোট নৌকো কাদার উপর দিয়ে পিছলে নদীর জলে গিয়ে পড়ল। শ্রান্ত ভারতী সব্যসাচীর কাঁধের উপর কনুই দেখে হেলান দিয়ে বসে বলল,
আচ্ছা দাদা, ভবিষ্যতে সকলেরই সুখী হবার অধিকার আছে, নেই কি কেবল তোমার, তাই না? আমি বুঝেছি, যাবার আগে তুমি সমস্ত লণ্ডভণ্ড করে দিয়ে সুমিত্রা দিদির সঙ্গে চির বিচ্ছেদ ঘটিয়ে রেখে যেতে চাও। সে আমি হতে দেব না। তুমি বলবে সুমিত্রাকে তো তুমি ভালোবাসো না। নাই বাসলে, তোমাদের পুরুষ মানুষের ভালোবাসার কতটুকু দাম দাদা? যা আজ আছে কাল নেই। অপূর্ববাবু আমাকে ভালোবাসতে পারেননি, কিন্তু আমি তো পেরেছি। যদি ঈশ্বর থাকেন, নারী হৃদয়ের এত বড় প্রেমের ঋণ শুদ্ধে তাকে আমার হাতে এনে অপূর্ববাবুকে সঁপে দিতে হবেই।
ভারতী, তোমার ঈশ্বরকে যদি এই জবরদস্তি মেনে চলতে হতো, তোমার সুমিত্রা দিদির কি হতো জানো? ব্রজেন্দ্রর হাতেই নিজেকে সর্বপ্রকারে সঁপে দিয়ে তবে হাঁপ ছেড়ে বাঁচতে হতো।
ব্রজেন্দ্র কি তাকে তোমার চেয়েও এত বেশি ভালোবাসেন?
বলাটা একটু কঠিন। এ যদি নিছক একটা আকর্ষণই হয়, তো মানুষের সমাজে তার তুলনা হয় না। লজ্জা নেই, শরম নেই, সম্ভ্রম নেই, হিতাহিত বোধ লুপ্ত জানোয়ারের উন্মত্ত আবেগ যে চোখে না দেখেছে, সে তার মনের পরিচয় পাবে না।
এত জেনেও তুমি এরই হাতে সুমিত্রাকে ফেলে রেখে যেতে চাইছ? এত বড় নিষ্ঠুর তুমি হতে পারো আমি ভাবতেই পারি না।
তাই তো আজ যাবার আগে সমস্তটা চুকিয়ে দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সুমিত্রাই তো হতে দিল না।
তুমি কি সত্যিই ব্রজেন্দ্রকে মেরে ফেলতে চেয়েছিলে নাকি?
হ্যাঁ, সত্যিই চেয়েছিলাম। ইতিমধ্যে পুলিশের লোকে যদি না তাকে জেলে পাঠায়, তো ফিরে এসে আর একদিন আমাকেই এই কাজ সম্পন্ন করতে হবে।
ডাক্তারের এই কথা শুনে ভারতী যেন বড় আঘাত পেল। খুন, রক্তপাত, হিংসা, এসব ভারতীকে বড় কষ্ট দেয়। অনেকক্ষণ পরে ভারতী আস্তে আস্তে জিজ্ঞাসা করল,
আচ্ছা আমি যদি তোমার সুমিত্রা হতাম, এমনি করে কি আমাকেও ফেলে যেতে পারতে?
কিন্তু তুমি তো সুমিত্রা নও, তুমি ভারতী, তাই তোমাকে আমি ফেলে যাব না, কাজের জন্য রেখে যাব।
রক্ষে করো দাদা, তোমাদের এইসব খুনোখুনি রক্তারক্তির মধ্যে আমি আর নেই। তোমার এই গুপ্ত সমিতির কাজ আমাকে দিয়ে আর হবে না।
তার মানে এদের মতো তুমিও আমাকে ত্যাগ করে যেতে চাইছ?
এত বড় অন্যায় কথা তুমি আমাকে বলতে পারো? আমি তোমারই কাজ করে যাব যতদিন না তুমি স্বেচ্ছায় আমাকে ছুটি দাও। কিন্তু আমি তো জানি মানুষ খুন করে বেড়ানোই তোমার আসল কাজ নয়। তোমার কাজ মানুষকে মানুষের মতো করে বাঁচানো। আমাদের পথের দাবির তো কোনো প্রয়োজন ছিল না গুপ্ত সমিতি হয়ে ওঠার। কারখানার মজুর মিস্ত্রিদের কি খারাপ অবস্থা সে তো আমি নিজের চোখেই দেখে এসেছি। এর এক বিন্দু প্রতিকারও যদি সারা জীবন করতে পারি তার চেয়ে বড় সার্থকতা আমার আর কি হতে পারে? সত্যি বলো দাদা, এ কি তোমারই কাজ নয়?
কিন্তু এ কাজ তোমার নয় ভারতী, তোমার অন্য কর্তব্য আছে। এ কাজ সুমিত্রার। জনকত কুলি মজুরের ভালো করার জন্য পথের দাবি আমি সৃষ্টি করিনি। পথের দাবির লক্ষ্য অনেক বড়। এই লক্ষ্যের মুখে হয়তো একদিন এদের ভেড়া ছাগলের মতোই বলি দিতে হবে। তার মধ্যে তুমি থেকো না বোন, সে তুমি পারবে না।
এসব তুমি কি বলছো দাদা? মানুষকে বলি দেবে মানে?
মানুষ কোথায়, জানোয়ার বই তো নয়। আর একটা কথা, কারখানার কুলি মজুরদের ভালো করা যায় শুধু বিপ্লবের মধ্যে দিয়ে, এবং সেই বিপ্লবের পথে চালনা করার জন্যই আমার পথের দাবির সৃষ্টি। বিপ্লবে শান্তি নেই, হিংসার মধ্যে দিয়ে তাকে চিরদিন পা ফেলে আসতে হয়। সারা পৃথিবীতে তাই হয়েছে। শান্তির পথ সনাতন, পবিত্র ও সুপ্রাচীন সভ্যতার সংস্কার দিয়ে বন্ধ। শুধু ওই বিপ্লবের পথটাই আজও খোলা আছে। তুমি এসবের মধ্যে থেকো না।
বুঝেছি, আমি ভারী দুর্বল, তাই তুমি আমাকে চলে যেতে বলছো। কিন্তু তোমার কাজ ছেড়েই বা আমি যাই কি করে? থাকবো কি নিয়ে? ফিরে যদি আর নাই আসো আমি বাঁচবো কি করে? আচ্ছা, যাবার সময় কি আমাকে তুমি সঙ্গে নিতে পারো না দাদা?
তুমি খেপেছো ভারতী।
খেপেছি তাই হবে। মনে হয় আমি যেন তোমার কাজের বাধা, তাই যেন কোথায় আমাকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে যাচ্ছ। কিন্তু আমি কি দেশের কোনো ভালো কাজেই লাগতে পারিনি? এমন সুযোগ কি কোথাও কিচ্ছু নেই?
দেশের ভালো কাজ করার অসংখ্য অবকাশ আছে ভারতী। দেশের মধ্যে ছোট বড় এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা দেশের ঢের ভালো কাজ করে। তারাই তোমাকে পথ দেখিয়ে দেবেন ভারতী। কিন্তু আমি বিপ্লবী, আমার মায়া নেই, দয়া নেই, স্নেহ নেই, পাপ পুণ্য আমার কাছে মিথ্যে পরিহাস। ওইসব ভালো কাজ আমার কাছে ছেলে খেলা। ভারতের স্বাধীনতাই আমার একমাত্র লক্ষ্য, আমার একটি মাত্র সাধনা। এই আমার ভালো, এই আমার মন্দ, এছাড়া এ জীবনে আর আমার কোথাও কিচ্ছু নেই। ভারতী, আমাকে আর তুমি টেনো না।
ভারতী আর কোনো কথা বলল না, নৌকো এসে ঘাটে ফিরল। আজ শনিবার, শশী ও নবতারার বিবাহের দিন। শশীর ডাক, ডাক্তার ফেরাননি। ভারতীকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছেন শশী তারায়। ভারতী আনন্দিত কণ্ঠে ডেকে উঠল,
শশীবাবু, এই যে আমরা এসে পড়েছি, খাবার বন্দোবস্ত করুন। নবতারা কই? নবতারা, নবতারা
আসুন আসুন। কিন্তু নবতারা এখানে নেই।
গৃহিণী শূন্য গৃহ এ কিরকম কবি? ডাকো তাকে, আমাদের অভ্যর্থনা করে নিয়ে যাক, নইলে দাঁড়িয়ে থাকবো, হয়তো খাবো না।
নবতারা এখানে নেই ডাক্তার, তারা সব বেড়াতে গেছে।
আজকের দিনে কোথায় বেড়াতে গেল?
তারা বিয়ের পরে রেঙ্গুনে বেড়াতে গেছে। না না, আমার সঙ্গে নয়, সেই যে আহমেদ, ফর্সা মতো চমৎকার দেখতে, কুট সাহেবের মিলের টাইম কিপার, দেখেছেন তো? আজ দুপুর বেলা তারই সঙ্গে নবতারার বিয়ে হয়েছে। সমস্তই তাদের ঠিক ছিল, খালি আমাকে বলেনি।
ডাক্তার আর ভারতী দুজনেই চমকে উঠলেন।
বলো কি শশী?
শশী উঠে গিয়ে একটা ন্যাকড়া থলি এনে ডাক্তারের পায়ের কাছে রেখে দিয়ে বলল,
টাকা পেয়েছি ডাক্তার, নবতারাকে 5,000 দেব বলেছিলাম, দিয়ে দিয়েছি, বাকি আছে 4,500। 50 টাকা আমি নিলাম, কিন্তু
এই টাকা কি তুমি আমাকে দিচ্ছ?
হ্যাঁ, আমার আর কি হবে, আপনি নিন, কাজে লাগবে।
এ আপনি কি বলছেন? কিন্তু তাকে কবে টাকা দিলেন?
কাল টাকা পেয়েই তাকে দিয়ে এসেছি।
সে নিল?
হ্যাঁ, আমার তো মোটে 30 টাকা মাইনে পায়, তারা একটা বাড়ি কিনবে,
নিশ্চয়ই কিনবে।
এই বলে ডাক্তার ফিরে তাকিয়ে দেখলেন, চোখে আঁচল দিয়ে ভারতী বারান্দার একদিকে নিঃশব্দে সরে যাচ্ছে।
প্রেসিডেন্ট আপনাকে একবার দেখা করতে বলেছেন, তিনি সুরবায়া চলে যাচ্ছেন।
ডাক্তার বিস্ময় প্রকাশ করলেন না, তবু প্রশ্ন করলেন,
কবে যাবেন?
বললেন তো শীঘ্রই, তাকে লোক এসেছে নিতে।
এ কথা ভারতীর কানে গেল। সে ফিরে এসে জিজ্ঞাসা করল,
সুমিত্রা দিদি কি সত্যিই চলে যাবেন বলেছেন শশীবাবু?
হ্যাঁ সত্যি, তার মায়ের কাকার অগাধ সম্পত্তি, সম্প্রতি মারা গেছেন, ইনি ছাড়া উত্তরাধিকারী তো আর কেউ নেই, তার না গেলেই নয়।
না গেলেই যখন নয় তখন যাবেন বই কি?
শশী ভারতীর মুখের দিকে তাকিয়ে বলল,
ও অনেক খাবার আছে, খাবেন কিছু?
কিন্তু ভারতীর ইতস্তত করবার আগেই ডাক্তার সাগ্রহে বলে উঠলেন,
নিশ্চয় নিশ্চয়, চলো কি আছে দেখিয়ে।
এই বলে তিনি শশীর হাত ধরে এক প্রকার জোর করে তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে গেলেন। যাবার পথে শশী আস্তে আস্তে বলল,
আর একটা খবর আছে ডাক্তার, অপূর্ববাবু ফিরে এসেছেন। কাল বেঙ্গল ব্যাংকে একেবারে মুখোমুখি দেখা, তাঁর মা নাকি বড় অসুস্থ।
খাবারের আয়োজন এলাহি, ছোট বড় ডেকচি, প্লেট, কাগজের ঠোঙা, মাটির বাসন ভরে প্রচুর ব্যবস্থা, শুধু খাবার লোকেরা নেই। তবু ডাক্তার প্রাণ ধরে খেলেন, খানিক ঠাট্টাও করলেন। ভারতী আর সহ্য করতে পারল না।
তোমার মনে কি একটুও দয়া মায়া নেই দাদা? একবার শশীবাবুর মুখের দিকে তাকিয়ে দেখো তো, একটা বেলার মধ্যে উনি কি হয়ে গেছেন। অপূর্ববাবু যখন চলে গেলেন সেদিন আমাকে উপলক্ষ করেও হয়তো তুমি এমনি করেই হেসেছ। অবশ্য তুমি এসব কি করে বুঝবে বলো, তুমি তো কখনো ভালোবাসোনি।
না না, ভুল আসলে আমারই, আমি ঠিক মতো লোক চিনতে।
লজ্জা কিসের শশীবাবু, এ ভুল কি সংসারে একা আপনি করেছেন? আপনার শতগুণ ভুল আমি করিনি, সুমিত্রা দিদি করেনি। দাদা, মানুষকে চিনে নিতে তোমার ভুল হয় না, তাই সেদিন দুঃখ করে আমার কাছে বলেছিলে শশী যদি আর কাউকে ভালোবাসত। কিন্তু একটা দিনও কি তুমি আমাকে সাবধান করে বলে দিতে পারতে না ভারতী, এত বড় ভুল তুমি করো না?
অপূর্ব কি বলল শশী?
জবাব দিল ভারতী, বলল,
মা অসুস্থ, চিকিৎসার প্রয়োজন, অতএব টাকা চাই। ফিরে এসে লুকিয়ে গোলামি করলে কেউ জানতে পারবে না, ভয় তলওয়ারকারকে, ভয় ব্রজেন্দ্রকে। কিন্তু কাকা পুলিশ কর্মচারী, ফলে সে ব্যবস্থা নিশ্চয়ই হয়ে গেছে দাদা। তুমি আমিও বোধহয় এখন আর বাদ যাব না। ক্ষুদ্র, লোভী, সংকীর্ণ চিত্ত, ভীরু,
যথার্থ ভালো না বাসলে এমন প্রাণ খুলে যশোগান করা যায় না।
তুমি আমাকে তিরস্কার করলে?
তাই হবে হয়তো।
তিনি ফিরে এসেছেন, এবার আমাকে তুমি কোথাও সরিয়ে নিয়ে যাও দাদা। আমি কোন দুর্ভাগার পায়ে আমার সমস্ত বিসর্জন দিয়ে বসে আছি বলো তো।
ডাক্তার স্মিত মুখে নির্বিকার হয়ে চুপচাপ খেতে লাগলেন। মিনিট পাঁচ সাত পরে ভারতী উঠে পাশের ঘরে গিয়ে চোখ মুখ ভালো করে ধুয়ে মুছে যথাস্থানে ফিরে এসে বসল। শশী বরাবর চুপ করেই ছিল। তার উদ্দেশ্যে এবার ডাক্তার বললেন,
ও ভালো কথা শশী, মদের বোতল কই?
কিনিনি ডাক্তার, নবতারার কাছে প্রতিজ্ঞা করেছিলাম মদ আর খাবো না, এ সত্য আমি ভাঙব না ডাক্তার।
কিন্তু বাঁচবে কি করে শশী, মদ গেল, নবতারা গেল, যথা সর্বস্ব বিক্রি করা টাকা গেল, একসঙ্গে এত সইবে কেন? ভারতী, কাল পর্যন্ত ওর সবই ছিল, আজ ওর জীবনের যা কিছু আনন্দ, যা কিছু সান্ত্বনা, একদিনে একসঙ্গে চক্রান্ত করে যেন ওকে ত্যাগ করে চলে গেল। তবু কারো বিরুদ্ধে ওর বিদ্বেষ নেই, নালিশ নেই, ক্ষোভও নেই। ভারতী, আমি চলে গেলে একে একটু দেখো বোন, তোমার হাতেই শশীকে আমি দিয়ে গেলাম, ও দুঃখ পাবে কিন্তু দুঃখ কখনো কাউকে দেবে না।
শশী লজ্জা ও কুণ্ঠায় আরক্ত হয়ে উঠল।
কিন্তু এখন থেকে কি করবে কবি? তুমি এক কাজ করো, আমার বিপ্লবের গান করো। বিপ্লব মানেই শুধু রক্তারক্তি কাণ্ড নয়, বিপ্লব মানে অত্যন্ত দ্রুত আমূল পরিবর্তন। রাজনৈতিক বিপ্লব আমার হোক, কবি তুমি প্রাণ খুলে শুধু সামাজিক বিপ্লবের গান শুরু করে দাও। যা কিছু সনাতন, যা কিছু প্রাচীন, জীর্ণ, পুরাতন, ধর্ম, সমাজ, সংস্কার, সমস্ত ভেঙে চুরে ধ্বংস হয়ে যাক। আর কিছু না পারো শশী, কেবল এই মহাসত্যই মুক্ত কণ্ঠে প্রচার করে দাও। এর চেয়ে ভারতের বড় শত্রু আর নেই। দেশের স্বাধীনতার বোঝা না হয় আমার মাথায় থাকে। কে ওখানে?
শশী কান খাড়া করে বলল,
সিঁড়িতে পায়ের শব্দ যেন।
ডাক্তার চোখের পলকে পকেটের মধ্যে হাত পুরে দিয়ে নিঃশব্দ পায়ে তাড়াতাড়ি অন্ধকার বারান্দায় বেরিয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এসে বললেন,
ভারতী, সুমিত্রা আসছেন।
এই রাতে সুমিত্রার আগমন সংবাদ যেমন অপ্রত্যাশিত তেমনই অপ্রীতিকর। ভারতী কুণ্ঠিত ও ত্রস্ত হয়ে উঠল। আগের বারে সুমিত্রার সঙ্গে তার সাক্ষাতের কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ পরে সুমিত্রা ঘরে ঢুকতেই ডাক্তার সহজ কণ্ঠে অভ্যর্থনা করে বললেন,
বসো, তুমি কি একলা এলে নাকি?
হ্যাঁ।
তারপর ভারতীর দিকে তাকিয়ে সুমিত্রা জিজ্ঞেস করল,
ভালো আছো ভারতী?
এই মিনিট খানেক সময়ের মধ্যেই ভারতী কত কি যে ভাবছিল তার সীমা নেই। সেদিনের মতো আজও হয়তো সুমিত্রা তাকে গ্রাহ্য করবে না, কিন্তু সুমিত্রার কণ্ঠস্বরে স্নিগ্ধ কোমলতায় ভারতীর খুব ভালো লাগল।
ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
আজ আর তাকে তুমি বলে ডাকতে ভারতীর সাহস হল না।
হ্যাঁ আছি।
শশীর মুখে শুনলাম তুমি প্রচুর বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যাওয়ায় ফিরে যাচ্ছ।
হ্যাঁ, আমাকে নিয়ে যাবার জন্য লোক এসেছে।
কবে যাবে?
প্রথম স্টিমারে, শনিবারে।
যাক, এবার তাহলে তুমি বড় লোক হলে।
হ্যাঁ, সমস্ত পেলে হব।
পাবে পাবে, অ্যাটর্নির পরামর্শ ছাড়া কাজ করো না, আর একটু সাবধানে থেকো। যারা তোমাকে নিতে এসেছেন তারা পরিচিত লোক তো?
হ্যাঁ, তারা বিশ্বাসী লোক, সকলকেই আমি চিনি।
বাহ, তাহলে তো কথাই নেই।
এই বলে ডাক্তার মুখ ফিরিয়ে ভারতীকে লক্ষ্য করে কি একটা বলতে যাচ্ছিলেন। হঠাৎ শশী বলে উঠল,
এ মন্দ হল না ডাক্তার, যে তিনজন বাঙালি মহিলাকে আপনি নিলেন, নবতারা গেলেন, স্বয়ং প্রেসিডেন্টও যেতে উদ্যত, শুধু ভারতী।
কবি, ভারতীয় মহাজনের পন্থা অনুসরণ করবেন তা এক প্রকার স্থির হয়ে গেছে।
ডাক্তারের পরিহাসের মধ্যে যে ব্যথা আছে শশী তা অনুমান করে বলল,
আপনাকেও শিগগিরই চলে যেতে হচ্ছে, তাহলেই দেখুন আপনার পথের দাবির অ্যাক্টিভিটি বর্মায় অন্তত শেষ হয়ে গেল, কে আর চালাবে?
ও কি কথা কবি, এতকাল এত দেখে শুনে শেষে তোমারই মুখে সব্যসাচীর এই সার্টিফিকেট, তিনজন মহিলা চলে যাবেন বলে পথের দাবি শেষ হয়ে যাবে?
সুমিত্রা নিঃশব্দে চোখ নিচু করে বসে আছে দেখে ভারতী বলল,
দাদা, নবতারা কিছুই নয় আর আমি তার চেয়েও অকিঞ্চিতকর, কিন্তু সুমিত্রা দিদি, যাকে তুমি নিজে থেকে প্রেসিডেন্টের আসন দিয়েছ, তিনি চলে গেলেও কি তোমার পথের দাবিতে আঘাত লাগবে না?
সুমিত্রা অবহেলার বস্তু নয় ভারতী, তুমি হয়তো জানো না কিন্তু সুমিত্রা ভালো করেই জানেন যে এসব ব্যাপারে আমাদের ক্ষতির পরিমাণ গণনা করতে নেই। তাছাড়া প্রাণ যাদের এমন অনিশ্চিত তাদের মূল্য স্থির হবে কি দিয়ে বলতো? মানুষ তো যাবেই, যত বড়ই হোক, কারো অভাবকেই যেন আমরা সর্বনাশ বলে না ভাবি, একজনের স্থান যেন জলস্রোতের মতো আর একজন স্বচ্ছন্দে এবং অত্যন্ত অনায়াসেই পূর্ণ করে নিতে পারে, এই শিক্ষাই তো আমাদের প্রথম এবং প্রধান শিক্ষা ভারতী।
তোমাকে যখনই কিছু জিজ্ঞেস করেছি সত্যি মিথ্যে জড়িয়ে এক অদ্ভুত উত্তর দিয়েছো, তোমার পথের দাবির সেক্রেটারি আমি, তবু যে তোমার কাজের পদ্ধতিতে আমার এতটুকু আস্থা ছিল না এ কথা তোমাকে তো আমি একটা দিনও লুকোইনি। তুমি রাগ করনি, অবিশ্বাস করনি, হাসি মুখে শুধু বারবার সরিয়ে দিতে চেয়েছো। অপূর্ববাবুর জীবনদানের কথা আমি ভুলিনি। দোহাই দাদা, যাবার আগে আর নিজেকে গোপন করে যেও না, তোমার আমার সকলের যা পরম সত্য তাই আজ অকপটে প্রকাশ করো।
যদিও এই অদ্ভুত অনুনয়ের ব্যাকুলতায় ভারতী নিজেই লজ্জিত হয়ে উঠল, এই লজ্জা ডাক্তারের দৃষ্টি এড়াল না। তিনি হেসে বললেন,
সত্যি মিথ্যেই জড়িয়ে তো সবাই বলে ভারতী, আমার আর বিশেষ দোষ হল কি? তাছাড়া লজ্জা যদি পাবার থাকে তো সে আমার, কিন্তু লজ্জা পেলে যে তুমি।
লজ্জা তোমার নাই থাকতে পারে ডাক্তার, কিন্তু মেয়েরা সত্যি কথাটাও মুখের উপর স্পষ্ট করে বলতে লজ্জা বোধ করে, কেউ কেউ তো বলতেই পারে না।
এই মন্তব্যটি যে কাকে উদ্দেশ্য করে কিসের জন্য বলা হলো তা বুঝতে কারো বাকি রইল না। মিনিট দুই তিন নিঃশব্দে কাটার পর ডাক্তার আবার ভারতীকে লক্ষ্য করে বললেন,
ভারতী, সুমিত্রা বললেন আমার লজ্জা নেই, তুমি দোষ দিলে আমি নাকি সুবিধে মতো সত্য ও মিথ্যে দুই বলি। আজও তেমনি কিছু বলেই এই প্রসঙ্গ শেষ করে দিতে পারতাম যদি না এর সঙ্গে আমার পথের দাবির সম্বন্ধ থাকত। এর ভালো মন্দ দিয়েই আমার সত্যি মিথ্যে নির্ধারিত হয়, এই আমার নীতিশাস্ত্র, এই আমার অকপট মূর্তি।
বলো কি দাদা, এই তোমার নীতি, এই তোমার অকপট মূর্তি?
হ্যাঁ ঠিক, এই ওর যথার্থ স্বরূপ। দয়া নেই, মায়া নেই, ধর্ম নেই, এই পাষাণ মূর্তি আমি চিনি ভারতী।
তোমরা বলো চরম সত্য পরম সত্য, এই অর্থহীন নিষ্ফল শব্দগুলো তোমাদের কাছে মহামূল্যবান। তোমরা ভাবো মিথ্যেকেই বানাতে হয়, আর সত্য নাকি শাশ্বত সনাতন অপৌরুষেও, সেসব মিছে কথা। মিথ্যের মতোই সত্যকে মানব জাতি অহরহ সৃষ্টি করে চলে, শাশ্বত সনাতন নয়, এর জন্ম আছে মৃত্যুও আছে। আমি মিথ্যে বলি না, আমি প্রয়োজনে সত্য সৃষ্টি করি।
দাদা, এই কি তোমার পথের দাবির নীতি?
ভারতী, পথের দাবি আমার তর্কশাস্ত্রের টোল নয়, এ আমার পথ চলার অধিকারের জোর। কে কবে কোন অজানা প্রয়োজনে নীতিবাক্য রচনা করে গেল, পথের দাবির সেই হবে সত্য, আর এর জন্য যার গলা ফাঁসির দড়িতে বাঁধা তার হৃদয়ের বাক্য হবে মিথ্যে। তোমার পরম সত্য কি আছে জানি না, কিন্তু পরম মিথ্যে যদি কোথাও থাকে তো সেটা এই। কবি,
আগে
আমার যাবার সময় হয়ে এলো, তোমার তারাবিহীন শশী তারা লজে আর আসার সময় পাব না।
কালই আমি এ বাড়ি ছেড়ে দেব, আপনার আদেশ মতো ভারতীর কাছে গিয়ে থাকব।
দেখেছ ভারতী, শশী আমার আদেশ অমান্য করে না। চিন্তা করো না কবি, ভারতী লোক ভালো, ওর শরীরে দয়া মায়া আছে।
এত কষ্টেও ভারতী হেসে ফেলল, সুমিত্রা হাসি মুখে মাথা নিচু করল।
কবি, তোমার টাকার থলিটা কিন্তু সঙ্গে নিলাম, ভারতীর কাছে রেখে যাব, ও একটা বাড়ি কিনবে।
কাটা ঘায় নুনের ছিটে দেওয়া তোমার কি থামবে না?
টাকা আপনি নিন ডাক্তার, আপনাকে আমি দিলাম, আমার দেশের বাড়ি ঘর সর্বস্ব বেচা টাকা যেন দেশের কাজেই লাগে।
ডাক্তার হাসলেন, কিন্তু তার চোখ ছলছল করে এলো।
টাকা আমার আছে শশী, এখন আর দরকার নেই, তাছাড়া আর বোধহয় টাকার অভাব হবে না।
এই বলে তিনি হাসি মুখে সুমিত্রার দিকে তাকালেন, তারপর আবার শশীর দিকে ফিরে বললেন,
কবি, দুটো কাজ তুমি কখনো করো না, মদ খেও না আর রাজনৈতিক বিপ্লবের মধ্যে যেও না। তুমি কবি, তুমি দেশের বড় শিল্পী, রাজনীতির চেয়ে তুমি বড়, এ কথা কোনোদিন ভুলে যেও না। শশী, তুমি হবে আমাদের জাতীয় কবি, হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, শুধু আমার বাংলাদেশের কবি। পারবে না ভাই?
পারব, নিশ্চয়ই পারব ডাক্তার।
আর একটা কথা মাথায় রেখো, কোন বস্তু কেবলমাত্র প্রাচীনতার জোরেই সত্য হয়ে ওঠে না কবি, পুরাতনের গুণগান করতে পারাই বড় গুণ নয়। তাছাড়া আমরা বিপ্লবী, পুরাতনের মোহ আমাদের জন্য নয়, আমাদের দৃষ্টি, আমাদের গতি, আমাদের লক্ষ্য শুধু সামনের দিকে। এর মধ্যে মায়া মমতার অবকাশ কই? জীর্ণ মৃত পথ জুড়ে থাকলে আমরা পথের দাবির পথ পাব কোথায়? যা কিছু পুরনো, যা কিছু জীর্ণ, সমস্ত নির্বিচারে নির্মম হয়ে ধ্বংস করে আবার নতুন মানুষ, নতুন জগতের প্রতিষ্ঠা হোক।
তুমি নিজে সেটা পারো?
কি পারি বোন?
এই যা কিছু প্রাচীন, যা কিছু পবিত্র, সমস্ত নির্মম চিত্তে ধ্বংস করে ফেলতে
পারি, সেই তো আমাদের ব্রত। পুরনো মানেই পবিত্র নয় ভারতী, মানুষ 70 বছরের প্রাচীন হয়েছে বলেই সে 10 বছরের শিশুর চেয়ে বেশি পবিত্র হয়ে ওঠে না। তোমার নিজের দিকেই তাকিয়ে দেখো না, মানুষের অবিশ্রাম চলার পথে ভারতের বর্ণাশ্রম তো সব দিকেই মিথ্যে হয়ে গেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ তো আর সে আশ্রম অবলম্বন করে নেই, থাকলে তাকে মরতে হবে। সে যুগের সে বন্ধন আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবুও তাকেই পবিত্র মনে করে কে জানো ভারতী? ব্রাহ্মণ। চিরস্থায়ী বন্দোবস্তকেই পবিত্র জ্ঞানে কারা আঁকড়ে থাকতে চায় জানো? জমিদার। এর স্বরূপ বোঝা তো শক্ত নয় বোন। যে সংস্কারের মোহে অপূর্ব আজ তোমার মতো নারীকেও ফেলে দিয়ে যেতে পারে, তার চেয়ে বড় অসত্য আর আছে কি? আর শুধুই কি অপূর্বর বর্ণাশ্রম? তোমার খ্রিশ্চান ধর্ম আজ তেমনই অসত্য হয়ে গেছে ভারতী, এই প্রাচীন মোহ তোমাকে ত্যাগ করতে হবে।
যে ধর্মকে ভালোবাসি, বিশ্বাস করি, তাকেই তুমি ত্যাগ করতে বলো?
হ্যাঁ বলি, কারণ সমস্ত ধর্মই মিথ্যে, আদিম দিনের কুসংস্কার। বিশ্ব মানবতার এত বড় পরম শত্রু আর নেই।
দাদা, যেখানেই থাকো তোমাকে আমি চিরদিন ভালোবাসব, কিন্তু এই যদি তোমার মত হয়, আজ থেকে তোমার আমার পথ একেবারে আলাদা। একটা দিনও আমি ভাবিনি এত বড় পাপের পথে তোমার পথের দাবির পথ, তোমার এই দয়াহীন নিষ্ঠুর ধ্বংসের পথে কিছুতেই কল্যাণ নেই। আমার স্নেহের পথ, করুণার পথ, ধর্ম বিশ্বাসের পথ, সেই পথই আমার শ্রেয়, সেই পথই আমার সত্য।
তাই তো তোমাকে আমি টানতে চাইনি ভারতী। তোমার সম্বন্ধে ভুল করেছিলেন সুমিত্রা, কিন্তু আমার ভুল হয়নি। তোমার পথেই তুমি চলো, স্নেহের আয়োজন, করুণার প্রতিষ্ঠান জগতে তুমি অনেক খুঁজে পাবে। পাবে না শুধু পথের দাবি, পাবে না শুধু।
বলতে বলতে তার চোখের দৃষ্টি মুহূর্তের জন্য জ্বলেই যেন নিভে গেল। ভারতী চুপ করে বসে রইল। তর্ক এবং মতভেদ অনেকদিন তো অনেকবারই হয়ে গেছে, কিন্তু আজ তার সমস্ত মন যেন বিষণ্ন ও ভারাক্রান্ত হয়ে উঠল। ডাক্তার মুখ তুলে বললেন,
ভারতী ওঠো, ফেরার সময় হয়ে গেছে।
ভারতী উঠে দাঁড়িয়ে বলল,
চলো।
ডাক্তার খাবারের পুঁটুলি হাতে নিয়ে উঠলেন, বললেন,
সুমিত্রা, ব্রজেন্দ্র কোথায়?
সুমিত্রা উত্তর দিল না, মাথা নিচু করে রইল।
তোমাকে কি পৌঁছে দিয়ে আসব?
না।
ডাক্তার কি একটা বলতে গেলেন, কিন্তু নিজেকে সংবরণ করে শুধু বললেন,
আচ্ছা।
এই বলে ডাক্তার বেরিয়ে গেলেন। সুমিত্রা তেমনই মাথা নিচু করে বসে রইল। ভারতী তাকে নিঃশব্দে নমস্কার করে ডাক্তারকে অনুসরণ করল। নৌকোয় ফেরার পথে দুজনের কেউই কোনো কথা বললেন না। নৌকো ঘাটে এল। সব্যসাচী ভারতীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু ভারতী রাজি হয়নি। সব্যসাচীর পক্ষে ভারতীর বাড়ি যাওয়া সত্যিই বিপজ্জনক, তাই ডাক্তারও আর জেদ করলেন না। কিন্তু ভারতী চলে গেলেও বহুক্ষণ পর্যন্ত সেই সেদিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাড়ি ফিরে ভারতী কোনো মতে একটা শয্যা পেতে শুয়ে পড়ল। দেহ অবশ, মন অবসন্ন, তার মাথার ভেতরে অনেক ভাবনা চলাচল করছে। একসময় সেসব ভাবনারাও ক্লান্ত হল, ভারতী ঘুমিয়ে পড়ল। পরদিন ভারতীর যখন ঘুম ভাঙল তখন বেলা হয়েছে। সে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে এসে দরজা খুলতেই জনকয়েক ছাত্রছাত্রী বই স্লেট নিয়ে ভেতরে ঢুকল। তাদের বসতে বলে ভারতী কাপড় ছাড়তে ওপরে যাচ্ছিল। হোটেলের মালিক সরকার ঠাকুর এসে উপস্থিত হল, বলল,
অপূর্ববাবু তোমাকে কাল রাত থেকে খুঁজছেন দিদি।
রাতে এসেছিলেন?
হ্যাঁ, আজও সকাল থেকে এসে বসে আছেন। গিয়ে পাঠিয়ে দিগে।
আমাকে তার কি দরকার?
সে তো জানি না দিদি, বোধ হয় তার মায়ের অসুখ সম্বন্ধে কিছু বলতে চান।
কোথায় তার মায়ের কি অসুখ হয়েছে তার আমি কি করব? সকালে আমার অনেক কাজ আছে, ছেলে মেয়েরা এসেছে, তাদের পড়া বলে দিতে হবে। বলে দাও, দেখা করবার এখন সময় নেই।
তবে দুপুরে বা বিকেলে আসতে বলে দেব?
না, আমার সময় নেই।
এই বলে এ প্রস্তাব এইখানেই বন্ধ করে দিয়ে ভারতী ওপরে চলে গেল। আগে দুবেলায় পাঠশালা বসত, এখন সুমিত্রা নেই, পড়ানোর লোকের অভাব। ভারতী নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবু আজ পড়ানোর ফাঁকে ফাঁকে বারবার অপূর্বর কথা মনে পড়ে গেল তার। মায়ের অসুখ যদি, তবে সে এখানে বসে কি করছিল? খাবার ইচ্ছে নেই, তাই ভারতী আজ রান্না করেনি। বেলা যখন তৃতীয় প্রহর উত্তীর্ণ হয়েছে, একখানা ঘোড়ার গাড়ি এসে থামল। মোট ঘাট গাড়ি ছাদে চাপিয়ে শশী এসে উপস্থিত। ভারতী তাড়াতাড়ি নিচে নেমে এসে বলল,
এই কি ব্যাপার শশীবাবু?
বাসা তুলে দিয়ে এলাম। জিনিসপত্র কি তাহলে ওপরের ঘরে?
ওপরে জায়গা কোথায়?
বেশ তাহলে নিচের ঘরেই।
নিচের ঘরে তো পাঠশালা, সেখানেও সুবিধা হবে না।
শশী চিন্তিত হয়ে উঠল। ভারতী তাকে ভরসা দিয়ে বলল,
এক কাজ করা যাক, হোটেলে ডাক্তারের ঘরটা তো আজও খালি পড়ে আছে, আপনি সেখানেই বেশ থাকবেন।
কিন্তু ঘরের ভাড়া লাগবে তো?
না, তাও লাগবে না, ছমাসের ভাড়া দাদা দিয়ে গেছেন।
শশী খুশি না হলেও এই ব্যবস্থায় রাজি হল। পরদিন সকালে ভারতীর শরীর বেশ দুর্বল লাগল। আজ আর নিজের জন্য রান্না করতে ইচ্ছে করছে না, তাই হোটেল থেকে রুটি ও কিছু তরকারি তৈরি করে দেবার জন্য ঠাকুর মহাশয়কে খবর পাঠাল। অনেক বেলায় ঝি খাবারের থালা হাতে করে এনে অত্যন্ত লজ্জিত হয়ে বলল,
বড় বেলা হয়ে গেল দিদিমণি, আসলে এত কাজ, চাকরটা তো সঙ্গে গেল, একলা সমস্ত ধোয়া মাজা। যা হোক, ফিরে এসে কুড়িটি টাকা আমার হাতে দিয়ে বাবু কেঁদে ফেলে বললেন, জি শেষ সময়ে তুমি যা করলে, মার মেয়ে কাছে থাকলে এমন করতে পারত না। দিদি যত কাঁদেন আমিও তত কাঁদি দিদিমণি। আহা কি কষ্ট, বিদেশ বিমুই কেউ নেই আপনার লোক কাছে, সমুদ্র পথ, তার করলেই তো আর বউবেটা উড়ে আসতে পারে না, তাদেরই বা দোষ কি?
ভারতীর বুকের ভেতরটা উদ্বেগ ও অজানা আশঙ্কায় হিম হয়ে উঠল, কিন্তু কিছু বলতে পারল না। এদিকে ঝি বলে চলল,
ঠাকুর মশাই ডেকে বললেন, বাবুর মায়ের বড় ব্যায়াম, তোমাকে যেতে হবে খান্ত। আমিও না বলতে পারলুম না, একে নিমুনিয়া রুগী, তাতে ধর্মশালার ভিড়, জানলা কপাট সব ভাঙা, একটা বন্ধ হয় না, সে কি অবস্থা। মারা গেলেন বেলা পাঁচটার সময়, কিন্তু মেসের বাবুদের সব খবর দিতে, ডাকতে, হাঁকতে, মরা উঠলো সেই দুটো আড়াইটে রাতে। ফিরে আসতে তাদের বেলা হলো, একলাটি সমস্ত ধোয়া মোছা।
এইবার ভারতীর বুঝতে আর কিছু বাকি রইল না।
অপূর্ববাবুর মা মারা গেলেন বুঝি?
হ্যাঁ দিদিমণি, তার বর্মা যেন মাটি কেনা ছিল। অপূর্ববাবু এখান থেকে বেরিয়েছেন, তিনিও ব্যাটার সঙ্গে ঝগড়া করে সেখানে যা যে উঠেছেন, সঙ্গে কেবল একজন চাকর, যা যেই জ্বর, ধর্মশালায় নেমে একেবারে অজ্ঞান অচৈতন্য। বাড়িতে পা দিয়েই বাবু ফিরতি জাহাজে ফিরে এসে দেখেন মা যায় যায়।
রুটির থালা তেমনি পড়ে রইল। ভারতীর দুচোখ বেয়ে জল পড়তে লাগল। অপূর্বর মাকে সে দেখেনি, কিন্তু তার সম্বন্ধে অনেক কথা সে শুনেছে। আর অপূর্ব, সে যে আজ কত বড় নিঃসহায়, কতখানি একা, সে কথা ভারতীর চেয়ে বেশি আর কেউ জানে কি? ভারতীর মনে হল পরিচিত কারো কাছে অপূর্ব লজ্জায় যেতে পারেনি বলেই বোধ হয় সব লজ্জা বিসর্জন দিয়ে বার বার ভারতীর কাছে ছুটে এসেছিল। একটু বেলার দিকে একখানা গাড়ি নিয়ে ভারতী বেরিয়ে পড়ল, সঙ্গে কিছু টাকা। অপূর্বর ঘরে এসে দেখল সমস্ত মেঝেটা তখনও জলে থই থই করছে, জিনিসপত্র চারিদিকে ছড়ানো, এবং তারই একধারে একখানা কম্বলের উপরে অপূর্ব উপুড় হয়ে পড়ে আছে। মিনিট পাঁচ ছয় স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে ভারতী ধীরে ধীরে ডাকল,
অপূর্ববাবু।
অপূর্ব উঠে বসে তার মুখের দিকে একবার তাকাল, তারপরে দু হাঁটুর মধ্যে মুখ গুঁজে কিছুক্ষণ নিঃশব্দ স্থিরভাবে থেকে চোখ তুলে সোজা হয়ে বসল। সত্য মাতৃবিয়োগের সীমাহীন বেদনা তার মুখের ওপরে জমাট হয়ে বসেছে, কিন্তু আবেগের চাঞ্চল্য নেই। শোকাচ্ছন্ন গভীর দৃষ্টির সামনে এ পৃথিবীর সমস্ত কিছুই যেন তার একেবারে মিথ্যে হয়ে গেছে। এতদিন যে অপূর্বকে ভারতী দেখেছিল এ যেন সে নয়। তাকে সামনাসামনি দেখে ভারতী কি বলবে বুঝতে না পেরে অবাক হয়ে রইল। কিন্তু এর মীমাংসা করে দিল অপূর্ব নিজে, সেই কথা বলল,
এখানে বসবার কিছু নেই ভারতী, সমস্তই ভিজে, তুমি বরঞ্চ ওই তোরঙ্গটার উপরে বসো।
ভারতী উত্তর দিল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে বহুক্ষণ অবধি দুজনের কেউই কোনো কথা বলতে পারল না। তারপর আবার অপূর্ব বলল,
ভারতী বসো।
বসলে সন্ধে হয়ে যাবে যে।
এক্ষুনি যাবে? একটুও বসতে পারবে না?
ভারতী ধীরে ধীরে গিয়ে সেই তোরঙ্গটার ওপরে বসে এক মুহূর্ত চুপ করে থেকে বলল,
মা যে এখানে এসেছিলেন আমি জানতাম না, তাকে আমি দেখিনি, কিন্তু বুকের ভেতরটা আমার পুড়ে যাচ্ছে। এ নিয়ে তুমি আমাকে আর দুঃখ দিও না। সময় হয়েছিল, মা চলে গেছেন। প্রথমে মনে হয়েছিল এ জন্মে তোমাকে আর আমি মুখ দেখাতে পারবো না, কিন্তু এমন করে তোমাকে ফেলে রেখেই বা আমি থাকবো কি করে? সঙ্গে গাড়ি আছে, ওঠো, আমার বাড়িতে চলো।
ভারতীর ভয় ছিল অপূর্ব হয়তো শেষ পর্যন্ত ভেঙে পড়বে, কিন্তু তার শুকনো চোখে জলের আভাস পর্যন্ত দেখা দিল না। শান্ত স্বরে বলল,
অশৌচের অনেক হাঙ্গামা ভারতী, ওখানে সুবিধে হবে না। তাছাড়া এই শনিবারের স্টিমারেই আমি বাড়ি ফিরে যাব।
শনিবারের এখনো চার দিন দেরি। মায়ের মৃত্যুর পরে হাঙ্গামা যে একটু থাকে সে আমি জানি, কিন্তু সে হাঙ্গামা এই অতিথিশালা লোক সহ্য করতে পারবে আর আমি পারবো না। চলো আমার সাথে।
না
না বললেই যদি এই অবস্থায় ফেলে রেখে তোমাকে যেতে পারতাম তাহলে আমি আসতাম না অপূর্ববাবু। এতদিনের পরে তোমাকে ঢেকে বলবার, লজ্জা করে বলবার আর আমার কিচ্ছু নেই। মায়ের শেষ কাজ বাকি, শনিবারের জাহাজে তোমাকে বাড়ি ফিরে যেতেই হবে, এবং তারপরে যে কি হবে সেও আমি জানি। তোমার কোনো ব্যবস্থাতেই আমি বাধা দেব না, কিন্তু এই সময়ে এই কটা দিন তোমাকে চোখের ওপর না রাখতে পারলে তোমার দিব্যি করেই বলছি, বাড়ি ফিরে গিয়ে আজই আমি বিষ খেয়ে মরব। মায়ের শোক তাতে বাড়বে বই কমবে না অপূর্ববাবু।
অপূর্ব মিনিট দুই চুপ করে রইল, তারপর উঠে জিনিসপত্র গুছিয়ে নিল, দুজনে গাড়িতে উঠে বসল। ভারতী জিজ্ঞাসা করল,
দাদা আসতে পারলেন না?
না, তার ছুটি হল না।
এখানকার চাকরি কি ছেড়ে দিয়েছো?
হ্যাঁ, সে একরকম ছেড়েই দেওয়া।
মার কাজকর্ম চোখে গেলে কি এখন বাড়িতেই থাকবে?
না, মা নেই, প্রয়োজনের অতিরিক্ত একটা দিনও ও বাড়িতে আমি থাকতে পারবো না।
শুনে ভারতীর মুখ দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সেদিনের পরে আরও কিছুটা সময় কেটে গেছে। যে পরিত্যক্ত জীর্ণ মঠের মধ্যে একদিন অপূর্বর অপরাধের বিচার হয়েছিল, আজ আবার সেই ঘরেই পথের দাবির মিটিং। তবে সেদিনে সেই অবরুদ্ধ নির্মম প্রতিহিংসার আগুন আজার নেই। আজ সে বাদী নেই, প্রতিবাদী নেই, কারোর বিরুদ্ধে কারো কোনো নালিশ নেই। আজ শঙ্কা ও নৈরাশ্যের দুঃসহ বেদনায় সমস্ত সভা নিষ্প্রভ, বিষণ্ন, ম্রিয়মান। ভারতীর চোখের কোণে জল, সুমিত্রা মাথা নিচু করে নীরব স্থির, তলওয়ারকার ধরা পড়েছে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে সে জেলের হাসপাতালে। আজও তার ভালো করে জ্ঞান হয়নি। ভারতী ধীরে ধীরে জিজ্ঞাসা করল,
তলওয়ারকার বাবুর কি হবে দাদা?
হাসপাতাল থেকে যদি বেঁচে ওঠে জেল খাটবে।
না বাঁচতেও তো পারেন।
অসম্ভব নয়। তারপরে সুদীর্ঘ কারাবাস।
তার স্ত্রী, তার ছোট্ট মেয়ে, তাদের কি হবে?
হয়তো দেশ থেকে তার বাপ এসে নিয়ে যাবেন।
হয়তো, ধরুন যদি কেউ না আসেন, যদি কেউ না থাকে।
বিচিত্র নয়, সেক্ষেত্রে মানুষ অকস্মাৎ মারা গেলে তার নিরুপায় বিধবার যে দশা হয় এদেরও তাই হবে। আমরা গৃহী নই, আমাদের ধন সম্পদ নেই, বিদেশির আইনে নিজের জন্মভূমিতেও আমাদের মাথা রাখবার ঠাঁই নেই। বন্য পশুর মতো আমরা বনে জঙ্গলে লুকিয়ে বেড়াই। সংসারের দুঃখ মোচন করবার তো আমাদের কোনো শক্তি নেই ভারতে। এই তো বিপ্লবীর চরম শিক্ষা।
তবু আমি বলবো, হিংসা ছাড়া কি কোনো পথ নেই?
তোমরা তো জানো বৃথা নরহত্যার আমি কোনোদিন পক্ষপাতী নই। ওটা আমি সর্বান্তকরণে ঘৃণা করি। নিজের হাতে আমি একটা পিঁপড়ে মারতেও পারি না, কিন্তু প্রয়োজন হলে। কি বলো সুমিত্রা?
নিজের চোখেই তো বাদ্যই দেখেছি।
দূর থেকে এসে যারা জন্মভূমি আমার অধিকার করেছে, আমার মনুষ্যত্ব, আমার মর্যাদা, আমার ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল সমস্ত যে কেড়ে নিল,
তারই রইল আমাকে হত্যা করবার অধিকার, আর রইল না আমার। এই ধর্মবুদ্ধি তুমি কোথায় পেলে ভারতী?
এসব পুরনো কথা দাদা, হিংসার পথে যারাই প্রবৃত্তি দেয় তারাই এমনি করে বলে। এই শেষ কথা নয়, জগতে এর চেয়েও বড়, ঢের বড় কথা আছে।
তাই কি আছে বলো শুনি।
আমি জানি না, কিন্তু তুমি জানো। যে বিদ্বেষ তোমার সত্য বুদ্ধিকে এমন একান্তভাবে আচ্ছন্ন করে রেখেছে, একবার তাকে ত্যাগ করে শান্তির পথে ফিরে এসো। তোমার জ্ঞান তোমার প্রতিভার কাছে পরাস্ত মানবে না এমন সমস্যা পৃথিবীতে নেই। জোরের বিরুদ্ধে জোর, হিংসার বদলে হিংসা, অত্যাচারের পরিবর্তে অত্যাচার, এ তো বর্বরতার দিন থেকেই চলে আসছে। এর চেয়ে মহৎ কিছু কি বলা যায় না?
কে বলবে?
তুমি।
ওইটি আমাকে মাফ করতে হবে ভাই। সাহেবের বুটের তলায় চিত হয়ে শুয়ে শান্তির বাণী আমার মুখ দিয়ে ঠিক বেরোবে না, হয়তো আটকাবে। বরঞ্চ ওই ভার শশীকে দাও, তোমার খাতিরে ও পারবে।
সুমিত্রা অনেক দিন থেকেই এইসব বাদ প্রতিবাদে যোগ দেওয়া বন্ধ করেছিল, আজও সে স্তব্ধ হয়েই রইল। শুধু অসহিষ্ণু হয়ে উঠল কৃষ্ণা আইয়ার। জিজ্ঞাসা করল,
আমাদের সভার কাজ আরম্ভ হতে আর কত দেরি হবে?
একটুও দেরি নেই। সুমিত্রা, তোমার যাওয়ায় ফিরে যাওয়াই স্থির?
হ্যাঁ।
কবে?
বোধহয় এই বুধবারে, গত শনিবারে পারিনি।
পথের দাবির সংস্পর্শ তাহলে তুমি ত্যাগ করলে?
হ্যাঁ।
প্রত্যুত্তরে ডাক্তার শুধু একটুখানি হাসলেন, তারপরে পকেট থেকে কয়েকখানা টেলিগ্রামের কাগজ বের করে সুমিত্রার হাতে দিয়ে বললেন,
পড়ে দেখো, হীরা সিং কাল রাতে দিয়ে গেছে।
আইয়ার ঝুঁকে পড়ল। ভারতী মোমবাতিটা তুলে ধরল। সুদীর্ঘ টেলিগ্রাম, ভাষা ইংরেজি, অর্থ স্পষ্ট, কিন্তু সুমিত্রার মুখ গম্ভীর হয়ে উঠল। মিনিট দুই তিন পরে সে মুখ তুলে বলল,
কোডের সমস্ত কথা আমার মনে নেই। আমাদের সাংহাইয়ের জ্যামাইকা ক্লাব এবং ক্রুগার তার পাঠিয়েছে, এই ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না।
ক্রুগার টেলিগ্রাম করেছে ক্যান্টন থেকে, সাংহাইয়ের জ্যামাইকা ক্লাব ভোর রাতে পুলিশ ঘেরাও করে, তিনজন পুলিশ কর্মী আর আমাদের বিনোদ মারা গেছে, দুই ভাই মহতপ ও সূর্য সিংহ একসঙ্গে ধরা পড়েছে, অযোধ্যা হংকংয়ে, দুর্গা সুরেশ পেনাংয়ে, সিঙ্গাপুরের জ্যামাইকা ক্লাবের জন্য পুলিশ সমস্ত শহর তোলপাড় করে বেড়াচ্ছে। মোট সুসংবাদটা এই।
খবর শুনে কৃষ্ণা আইয়ার পাণ্ডুর হয়ে গেল।
ওরা দুভাই যে রেজিমেন্ট ছেড়ে কবে এবং কেন সাংহাইয়ে এলো জানি না। সুমিত্রা, ব্রজেন্দ্র কোথায় জানো কি?
প্রশ্ন শুনে সুমিত্রা পাথর হয়ে গেল।
জানো?
প্রথমে তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোল না, তারপর ঘাড় নেড়ে শুধু বলল,
না।
সে একাজ করতে পারে, আমার বিশ্বাস হয় না।
ডাক্তার হ্যাঁ না কিছুই বললেন না, নিঃশব্দে স্থির হয়ে বসে রইলেন। শশী বলল,
ব্রজেন্দ্র জানে আপনি হাঁটা পথে বর্মা থেকে বেরিয়ে গেছেন।
ডাক্তার এই কথারও উত্তর দিলেন না, তেমনই স্তব্ধ হয়ে রইলেন। মুখের শব্দ নেই, বাক্য নেই, মূর্তির মতো সকলে নিঃশব্দে বসে। মিনিট দশেক এইভাবে কাটবার পরে প্রথম চেতনার লক্ষণ দেখা দিল আইয়ারের দেহে। সে পকেট থেকে সিগারেট বের করে ধোঁয়ার সঙ্গে দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
Now finished. Worst luck. We must stop.
আমি আগেই জানতাম কিছুই হবে না, শুধু।
ডাক্তার হঠাৎ প্রশ্ন করলেন,
সুমিত্রা তুমি কবে যাবে বললে? বুধবার?
হ্যাঁ।
এত বড় পৃথিবী জোড়া শক্তিমান রাজশক্তির বিরুদ্ধে বিপ্লবের চেষ্টা করা শুধু নিষ্ফল নয়, পাগলামি। আমি তো বরাবরই বলে এসেছি ডাক্তার, শেষ পর্যন্ত কেউ থাকবে না।
ট্রু। ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন,
আজকের মতো সভা আমাদের শেষ হল।
সঙ্গে সঙ্গে সকলেই উঠে দাঁড়াল, সকলেই অভিমত ব্যক্ত করল। করল না শুধু ভারতী, সে নীরবে ডাক্তারের পাশে এসে তার ডান হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে চুপি চুপি বলল,
দাদা আমাকে না বলে কোথাও চলে যাবে না বলো?
ডাক্তার মুখে কিছুই বললেন না, শুধু তার বজ্র কঠিন মুঠোর মধ্যে যে ক্ষুদ্র কোমল হাতখানি ধরা ছিল তাতে একটুখানি চাপ দিয়ে বেরিয়ে গেলেন। পরদিন সকাল থেকেই আকাশে ধীরে ধীরে মেঘ জমা হয়েছে। দুপুর থেকে বৃষ্টির জোর আরো বাড়ল। কাল ভারতী সুমিত্রাকে যেতে দেয়নি, কথা ছিল আজ খাওয়া দাওয়ার পরে সে বাড়ি চলে যাবে। কিন্তু এমন দুর্যোগ শুরু হল যে বাইরে পা বাড়ানো শক্ত, নদী পার হওয়া তো দূরের কথা। শশী হিন্দু হোটেলে থাকে, দুপুরবেলা বেড়াতে এসেছিল, এখনো ফিরতে পারেনি। বেলা কখন শেষ হল, সন্ধে নেমে গেল, জানাও গেল না। ভারতীর উপরের ঘরে জানলা বন্ধ করে আলো জেলে বৈঠক বসেছে। সুমিত্রা আপাদমস্তক চাপা দিয়ে আরাম কেদারায় শুয়ে, শশী খাটের উপরে উবু হয়ে বসে, নিচে কম্বলের শয্যায় অপূর্ব, এবং তারই জলযোগের আয়োজনে মেঝের উপরে বটি পেতে বসে ভারতী ফল ছাড়াচ্ছে। কিছু দূরে একধারে স্টোভের উপরে মুগের ডালের খিচুড়ি টকবক করে ফুটছে। ইতিমধ্যে অপূর্ব আরও একটা ব্যাপার ঘটিয়েছে যা ভারতী ছাড়া আর কেউ জানে না। যে দুদিন সে কলকাতায় ছিল, বাড়িতে খায়নি, শোয়নি এবং ফেরবার সময় রীতিমতো ঝগড়া করেই এসেছিল, আজই সকালে অপূর্ব ভারতীকে ডেকে জানিয়েছিল যে সে কলকাতায় আর যাবে না, যেমন করে পারে মাতৃশ্রাদ্ধ এখানেই সম্পন্ন করবে। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ, দরজা ঠেলে ঘরে ঢুকলেন সব্যসাচী। পিঠের প্রকাণ্ড বোঁচকা নামাতে নামাতে হেসে বললেন,
গুড ইভিনিং।
ভারতী তার দুহাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলল,
দাদা এসেছ, এই দেখো খিচুড়ি রাঁধছি, ওভারকোট আগে খোলো তো, ইস জুতো টুতো সব ভিজে গেছে, দাঁড়ো আমি খুলে দিচ্ছি।
এই বলে সে আগে কোট খুলবে না হিঁট হয়ে বুটের ফিতে খুলবে ঠিক করতে পারল না, চেয়ারের কাছে টেনে এনে জোর করে বসিয়ে দিয়ে বলল,
আমি জুতোটা খুলে দিই। আচ্ছা এই বৃষ্টিতে একটা গাড়ি করে আসতে নেই। আচ্ছা দাদা ও বেলা কি খেয়েছিলে, পেট ভরেছিল? ভালো কথা, ঠাকুরমশাইয়ের হোটেলে আজ মাংস রান্না হয়েছে, আমি খবর পেয়েছি, আনবো দাদা ছুটে গিয়ে এক বাটি, খাবে সত্যি করে বলো।
আরে এই মেয়েটা আমাকে আজ পাগল করে দেবে, আদরের জ্বালায় আমার প্রাণটাই বুঝি গেল।
আচ্ছা এই ঝড় জলের মধ্যে ওই বোঁচকাটা সঙ্গে এনেছো কেন বলো তো, কোথাও চলে যাচ্ছ না তো? মিথ্যে কথা বলে ঢকাতে পারবে না দাদা, বলে রাখছি
যাবো না তো কি রামদাসের মতো ধরা পড়বো নাকি।
শশী মাথা নেড়ে বলল,
ঠিক তাই,
ঠিক তাই। আপনি কি জানেন শশীবাবু যে মতামত দিচ্ছেন?
বাহ জানি না বুঝি।
কিচ্ছু জানেন না,
ঝগড়া করলে খিচুড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা অপূর্ব বাবু, কালকে জাহাজে না গেলে তো আপনি সময় মতো পৌঁছতে পারবেন না।
মায়ের শ্রাদ্ধ আমি এখানেই করব ডাক্তার।
এখানে কেন?
অপূর্ব চুপ করে রইল, ভারতীয় জবাব দিল না। ডাক্তার মনে মনে বুঝলেন কিছু একটা হয়েছে যা প্রকাশ করা যাবে না। তিনি বললেন,
বেশ তাহলে ফিরে যাবারই বা দরকার কি, চাকরিটা আপনার আছে না?
অপূর্ব এরও উত্তর দিল না। শশী বলল,
অপূর্ব বাবু সন্ন্যাস নেবেন।
সন্ন্যাস, এ আবার কি কথা?
সংসারে যা রুচি নেই, জীবন বিস্বাদ হয়ে গেছে, এছাড়া তার আর কি পথ আছে ডাক্তার?
এসব বড় বড় আধ্যাত্মিক ব্যাপার অপূর্ব বাবু, এর মধ্যে অনধিকার চর্চা করতে আমাকে আর প্রলুব্ধ করবেন না। তার চেয়ে বরঞ্চ শশীর মত নিন, ও জানে শোনে, স্কুলে ফেল হয়ে একবার ও বছরখানেক ধরে এক সাধু বাবার চালাগিরি করেছিল, তাই তো?
দেড় বছরের উপর, প্রায় দু বছর।
মায়ের মৃত্যুর জন্য আমার নিজেকেই যেন অপরাধী মনে হয় ডাক্তার। সেদিন থেকে আমি নিরন্তর এই কথাই ভেবে আসছি, যথার্থই সংসারে আমার প্রয়োজন নেই, এ সংসার আমার কাছে তিক্ত হয়ে এসেছে। আমাকে আপনাদের বিশ্বাস করা কঠিন, না করলেও দোষ দেবার নেই, কিন্তু একদিন যে অপূর্বকে আপনারা জানতেন, মায়ের মৃত্যুর পরে সে অপূর্ব আর নেই। এখন থেকে আমি দেশের কাজে, দশের কাজে, দিন দরিদ্রের কাজেই আত্মনিয়োগ করব। কলকাতার সঙ্গে আর আমার কিছুমাত্র সম্বন্ধ রইল না, এখন থেকে পল্লী সেবাই হবে আমার একমাত্র ব্রত। ভারতীয় আমাকে প্রাণপণে সাহায্য করবেন প্রতিশ্রুত হয়েছেন, গ্রামে গ্রামে পাঠশালা খুলে দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করবার ভার উনি নেবেন, আর আমার সন্ন্যাস দেশের জন্য, নিজের জন্য নয় ডাক্তার।
বাহ সাধু প্রস্তাব, আপাতত খিচুড়িতে মনোযোগ দেওয়া যাক। আর কত দেরি ভারতী?
ভারতী ছুটে গিয়ে হাঁড়ির ঢাকা খুলে পরীক্ষা করে হাসি মুখে বলল,
এই তো হয়ে গেছে, কিন্তু তোমার এত তাড়া কিসের?
আজ যে তোমাদের কাছে আমি বিদায় নিতে এলাম।
তুমি যে কি বলো না দাদা, বাইরে বৃষ্টির দাপটে পৃথিবী বোধহয় ওলট পালট হয়ে যাবে। আচ্ছা শোনো, আজ কিন্তু তোমাকে ওই ছোট্ট ঘরটিতে শুতে হবে। নিজের হাতে আমি চমৎকার করে বিছানা করে দেব।
ভোজন পর্ব আরম্ভ হল। খাওয়া যখন পূর্ণ উদ্যমে চলছে, সহসা রসভঙ্গ করে ফেলল অপূর্ব।
দিন দুই আগে খবরের কাগজে একটা সুসংবাদ পড়ছিলাম ডাক্তার, সেটা যদি সত্যি হয় তাহলে আপনার বিপ্লবের প্রয়াস একেবারে নিরর্থক হয়ে যাবে। ভারত গভর্নমেন্ট তাদের শাসনযন্ত্রের আমূল সংস্কার করতে প্রতিশ্রুতি দিয়েছেন।
মিথ্যে কথা, সব মিথ্যে।
কিন্তু এ যদি সত্যি হয় দাদা, তখন এই ভয়ঙ্কর মূর্তি ছেড়ে আবার শান্ত মূর্তি নেবে বলো?
ভারতী, এ আমার ভয়ঙ্কর নাকি শান্ত মূর্তি আমি নিজেই জানি না, শুধু জানি এ জীবনে এ রূপ আমার আর পরিবর্তন হবার নয়। আমার সামনে শুধু দুটোই পথ, এক মৃত্যু, দ্বিতীয় ভারতের স্বাধীনতা।
খাওয়া শেষ হল, ডাক্তার হাত মুখ ধুয়ে চেয়ারে এসে বসলেন। কেউই লক্ষ্য করল না তার চোখের দৃষ্টি কিসের উৎকণ্ঠিত প্রতীক্ষায় ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে উঠছে। একসময় রাস্তার ধারে কি একটা শব্দ হল, কেউ সেটা গ্রাহ্য করল না, কিন্তু ডাক্তার উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন,
নিচে অপূর্ববাবুর চাকর আছে না, জেগে আছে? ওহে হনুমন্ত, দোরটা একবার খুলে দাও।
কি এসেছেন?
হীরা সিং, তার আসার আশায় পথ চেয়ে আছি।
অপূর্বর চাকর বাইরের দরজা খুলতেই হীরা সিং প্রবেশ করল। ওপরে এসে সকলকে অভিবাদন করল, হাত জোর করে সব্যসাচীকে প্রণাম করল, তারপর সব্যসাচীকে বলল,
রেডি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সর্দারজি। কখন?
নাও।
হীরা সিং আবার নিচে চলে গেল। শশী জিজ্ঞেস করল,
কি হয়েছে ডাক্তার, আমাদের একটু বলো, আমরা যে কিছুই বুঝতে পারছি না।
দেখো, ক্ষতি এবং অনিষ্ট কত যে হয়েছে এখান থেকে সেসব বোঝা শক্ত। সম্ভবত যথেষ্টই হয়েছে, কিন্তু যাই হোক না কেন, দুটো কাজ আমাকে এখন করতেই হবে। জামাইকা ক্লাবের যে অংশটা সিঙ্গাপুরে আছে তাকে বাঁচাতেই হবে, এবং যেখানে হোক এবং যেমন করে হোক ব্রজেন্দ্রকে খুঁজে বের করতেই হবে। নদীর দক্ষিণে সিরিয়ামের কাছে একখানা চীনা জাহাজ মাল বোঝাই করে দেশে চলেছে, কাল খুব ভোরে ছেড়ে যাবে। ওটাতেই কোনো মতে একটা জায়গা পাওয়া গেছে, হীরা সিং সেটাই জানাল।
শুনে সুমিত্রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। খুব সম্ভব ব্রজেন্দ্র এখন সিঙ্গাপুরে, এবং যে ব্যক্তি তার সন্ধানে চলেছে তার দৃষ্টি থেকে স্বর্গে মর্তে কোথাও ব্রজেন্দ্রর পরিত্রাণ নেই। তবে ব্রজেন্দ্রর মতো ধূর্ত, কৌশলী ও একান্ত সতর্ক ব্যক্তি সংসারে বিরল। তার মস্ত ভুল এই হয়েছে যে ডাক্তার হাঁটা পথে বর্মা ত্যাগ করে গেছেন, এই কথা সে যাবার আগে নিশ্চয়ই বিশ্বাস করে গেছে। এখন কোনো মতে যদি সে ডাক্তারের খোঁজ পায় তো তাকে হত্যা করার সমস্ত চেষ্টা ব্রজেন্দ্র করবে। ঘরে উপস্থিত সবাই জানে অনিশ্চিত এক যাত্রায় চলেছেন সব্যসাচী। সেই অনিশ্চয়তার তীব্রতায় সবাই যেন চুপ। হঠাৎ শশী কথা বলে উঠল,
সব যেন ফাঁকা হয়ে যাচ্ছে ডাক্তার।
কথাটা সাদা এবং নিতান্তই মোটা কথা, কিন্তু সকলের বুকের ওপর যেন মুকুরের ঘা মারল।
হাসুন আর যাই করুন ডাক্তার, সত্যি কথা, আপনি কাছে নেই মনে হলে সমস্ত যেন ব্ল্যাঙ্ক, ফাঁকা, ঝাপসা হয়ে আসে। কিন্তু আপনার প্রত্যেকটি হুকুম আমি মেনে চলব। মদ খাবো না, পলিটিক্সে মিশবো না, ভারতের কাছেই থাকব এবং কবিতা লিখব।
এবার আমি উঠি, ঘাটে আমার নৌকো বাঁধা আছে, ভাটার মুখে অনেকখানি দাঁড় না টানলে আর ভোর রাতে জাহাজ ধরতে পারবো না।
এই ভয়ঙ্কর নদীতে, এই ভীষণ ঝড়ের রাতে?
তার ব্যাকুল কণ্ঠস্বরে সুমিত্রার আত্মসংযমের কঠিন বাঁধ ভেঙে পড়ল। সে শুকনো মুখে প্রশ্ন করল,
সত্যি সত্যি কি তুমি সিঙ্গাপুরে নামবে নাকি? এ কাজ কখনো করো না ডাক্তার, সেখানকার পুলিশে তোমাকে ভালো করেই চেনে, এবার তাদের হাত থেকে তুমি কিছুতেই।
তারা কি এখানেই আমাকে চেনে না সুমিত্রা?
কেবল একটিবার ডাক্তার, শুধু এই বারটির মতো আমার উপরে নির্ভর করে দেখো, তোমাকে আমি সুরবায় নিয়ে যেতে পারি কিনা, তারপরে টাকায় কি না হয় বলো।
ডাক্তার মাথা নিচু করে জুতোয় ফিতে পাচ্ছিলেন, বাধা শেষ করে মুখ তুলে বললেন,
টাকায় অনেক কাজ হয় সুমিত্রা, তার অপচয় করতে নেই।
উপায়হীন বেদনায় হৃদয় পূর্ণ করে সুমিত্রা ছল ছল চোখে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। ভারতী বলল,
আমাকে অকল সমুদ্রে ভাসিয়ে দিয়ে চললে দাদা?
ডাক্তার কিছুক্ষণ ভারতীর মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর নিজের বিশাল মোচকাটা কাঁধে তুলে নিলেন। সবাই তার পিছনে পিছনে নিচে নেমে এল। ভারতী শেষ চেষ্টা করে বলল,
দেশের আয়োজন যার নিষ্ফল হয়ে যায়, বিদেশের আয়োজনে তার কি হয় দাদা? যারা অন্তরঙ্গ শরীর একে একে সবাই ছেড়ে গেল, এখন যে তুমি একেবারে নিঃসঙ্গ, একেবারে একা।
ঠিক তাই, কিন্তু আমি তো একাই আরম্ভ করেছিলাম ভারতী।
ডাক্তার বাইরের দরজা খুললেন। বাইরে তখন বিদ্যুতে, ঝঞ্ঝায়, প্লাবনে ও বজ্রাঘাতে একেবারে প্রলয় শুরু হয়ে গেছে। ডাক্তার ডাকলেন,
সরদারজি।
বাইরে থেকে সাড়া এলো,
ইয়েস ডক্টর, রেডি।
সবাই স্তব্ধ। প্রকৃতির এই তাণ্ডব মূর্তিকে উপেক্ষা করে কি করে সব্যসাচী এক অনিশ্চিতের পথে যাত্রা শুরু করবেন, কেউ তা বুঝতে পারল না।
তাহলে আসি এখন।
এই বলে বাইরে পা বাড়াবার সঙ্গে সঙ্গে অপূর্ব ব্যগ্র ব্যাকুল কণ্ঠে বলে উঠল,
একদিন যে আমি প্রাণ পেয়েছিলাম এ কথা চিরদিন মনে রাখবো ডাক্তার।
অন্ধকার থেকে জবাব এল,
তুচ্ছ পাওয়ার ব্যাপারটাকে কেবল বড় করে দেখলে অপূর্ববাবু, যে দিল তাকে মনে রাখলে না?
অপূর্ব চিৎকার করে বলল,
মনে? এ জীবনে ভুলবো না, এরিন মরণ পর্যন্ত আমি মনে রাখবো ডাক্তার।
দূরে আধারের মধ্যে থেকে প্রত্যুত্তর এলো,
তাই যেন হয়, প্রার্থনা করি সত্যকার দাতাকে যেন একদিন তুমি চিনতে পারো অপূর্ববাবু।
কথার শেষটা শোনা গেল না, অস্ফুট ধ্বনি হাওয়ার শব্দে শূন্যে ভেসে গেল। তারপর কিছুক্ষণের জন্য যেন সবাই অচেতন জড়মূর্তির মতো নিশ্চল হয়ে রইল। ভারতী হঠাৎ তাড়াতাড়ি ওপরে উঠে আসতেই সবাই তার পেছন পেছন ছুটে এল। সে তাড়াতাড়ি জানলা খুলে যত দূর দেখা যায় চোখ মেলে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভীষণ শব্দে কাছে কোথাও বাজ পড়ল, নিমেষের আলো মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে, আর মিলিয়ে গেলেন সব্যসাচী নিজের পথের দাবির সন্ধানে।
এখনকার মতো গপ্প ভিড়ে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।